ষোলোই নভেম্বর 2015 চরমটুয়া লক্ষ্মীপুর এসলাই মাহফিল বয়ান পেশ করবেন কুতুব আলম আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল্লাহ আলাইহ।
আদবের সাথে শুনব, এখানে এই খেল তামাশা অনেক মৌলবীদের মাথা নষ্ট হয়েছে, যে মাহফিলে বসে বসে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। কি হয়েছে, বিমারি, এগুলো বিমারি, রোগে ধরছে রোগে, যে রোগের চিকিৎসা করা দরকার। এটাকে আল্লাহকে রাজি করার কোনো আমল এটা নেই, কেন এটা নিয়ে এরকম পেরেশানি, ভিডিও করে বসে বসে ছবি তোলে। এর ছবি তোলা ভিডিও করা যদি এমন কোনো পছন্দের আমল হইত, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জমানায় আল্লাহ তাআলা ব্যবস্থা করতেন যে যাতে আমার নবীর ছবি, আবু বকরের ছবি, এগুলি সব থাকে, দুনিয়ার মানুষ দেখবে। সেটা তো আল্লাহ করেন নাই। তো এইখানে এই জমানায় কোন হুজুরের ছবি এত সুন্দর, যে রসুল্লাহামের জমানার লোকদের চেয়েও সুন্দর হয়ে গেছে? কি ঝামেলা এগুলি! মানুষ যতই দিন যায় বিজ্ঞানের নামে পাগলামি করে, কিছু লোভে বিজ্ঞানের সুবিধাগুলো, যেগুলো শরীয়ত সম্মত, যেটা আল্লাহ রসুলের সন্তুষ্টির কাজে ব্যবহার করা যায় করে, আর যেগুলো গাফলতের জিনিস, তামাশার জিনিস, সেগুলোর সঙ্গে এভাবে জড়ায় পড়া, এটা কোনো ক্রমেই আমাদের জন্য, ঈমান বলাদের জন্য, আখেরাতের ফিকির বলাদের জন্য এটা কোনো ক্রমে ঠিক না, যুক্তিযুক্ত না, গ্রহণযোগ্য না, এটা পছন্দনীয় কাজ না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই মহারে পান খাওয়া, ওখানে কাছে বসে পান খেতে,
আলহামদুলিল্লাহ وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يرضون عنها حولا وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له فقال عليه الصلاة والسلام يا ابن عمر قم في الدنيا كأنك غريب وعار سبيل وعد نفسك من أهل القبور أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم কোরআন কারীমে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করছেন, আমাদের জন্য আলোর পথ, কামিয়াবির পথ বাতলাইছেন। আমরা সকলেই যাতে সুখী হই, শান্তি পাই, আরাম পাই, ইজ্জতওয়ালা জিন্দগি আমাদের হয়, সম্মানওয়ালা জিন্দগি হয়, আমরা দুনিয়াতে সুখ শান্তি পাই, আখেরাতে অনন্তকালের শান্তির ইন্তজাম হয়। এর জন্য আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন পবিত্র কোরআনে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমার বান্দারা আমাকে ছাড়লে, আমার থেকে দূরে সরলে বিপদে পড়বে, আমার সঙ্গে সম্পর্ক না রাখে অশান্তি তোমাদেরকে ঘিরে ধরবে, আর আমাকে খুশি রাখলে, আমাকে রাজি রাখলে শান্তি আর শান্তি, আরাম আর আরাম, ইতমিনান ইতমিনান, ইজ্জতি ইজ্জত, আফিয়তি আফিয়ত, আর দুনিয়াটাই যেন এক জান্নাত, আর জান্নাত তো আছে, এমন জিন্দগি নসিব হবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, অমান আরজা আন যিকরি, যেই বন্দারা আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার স্মরণ, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার বন্দেগি, আমার আনুগত্য, আমার জন্য ত্যাগ স্বীকার, আমার জন্য কোরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ, এর থেকে যারা মুখ ফিরাবে, আমি আল্লাহকে বাদ দিয়া চলবে নিজের ইচ্ছা মতো, তো জিন্দগি তার অশান্তির আগুনে একদম আষ্টে পৃষ্ঠে সে অতিষ্ঠ হয়ে থাকবে। হ্যাঁ, অন্যদিকে আল্লাহ পাক জল্লা জালালুহু মানবাহু বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই বন্দরা আমি আল্লাহর জিকির আর মহব্বতকে জিন্দগি বানায়, অন্তরে সর্বদা শান্তি পাবে, আরাম পাবে। হ্যাঁ, দিল আরাম এ কে দারি দিল দারু বন্ধ দিগার চশমা, দিগার চশমা হামা আলো ফরুব, ওই দিল আরামওয়ালা, ওই জিন্দগি শান্তিওয়ালা, যেই দিল আল্লাহওয়ালা, যে জিন্দগি আল্লাহওয়ালা। হ্যাঁ, দিলে গায়রুল্লাহকে জায়গা দিল বন্দা, ভূত প্রেতকে জায়গা দিল, হ্যাঁ শয়তানকে জায়গা দিল, নফসের গোলামীকে জায়গা দিল, অশান্তির আগুনের মধ্যে পড়ে গেল, অশান্তির ফাঁদে পড়ে গেল, যার থেকে কোনো মুক্তি নাই যতক্ষণ না মহান আল্লাহর দিকে ফিরে আসে। হ্যাঁ, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারির মতো কিতাব মধ্যে লিখছেন, মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকলে আরাম পায়, বান্দা যখন আল্লাহর হুকুম পালনের দ্বারা আল্লাহর সন্তুষ্টির নূরের ভিতরে ডুবে থাকে, তো বান্দা আরাম পায়। মানুষের কলবের অন্তরের আরাম এ আম খাওয়ার দ্বারা হয় না, আনার আঙ্গুর খাওয়ার দ্বারা হয় না, পোলাও বিরিয়ানি খাওয়ার দ্বারা হয় না। ফেরাউন হাজারো লাখো কোটি আম খাইল, পোলাও বিরিয়ানি খাইল, এয়ার কন্ডিশনে থাকলো, ফেরাউনের আত্মার শান্তি আসতে পারেই না, কারণ আত্মার উপর আল্লাহর গজব পড়ে আছে, আল্লাহর কহর গজব লানত নাজিল হয়ে আছে। আল্লাহ যাকে দূরে নিক্ষেপ করেন সে শান্তি পাইতেই পারে না। মা বাপ যদি সন্তানকে ঘাড় ধরে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে নারাজ হয়ে ঘর থেকে বাইর করে দেয়, দুনিয়ার কোন জায়গা থেকে এই সন্তান আর শান্তি পাবে না, সম্মান পাবে না। আমার মুর্শিদ আল্লাহর বড় বিখ্যাত ওলি আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হটায়া সর জিসনে উস আস্থা সে ও টকরায়া বলায় না গহা সে, মহান আল্লাহর দুয়ার থেকে যে দূরে সরে, চতুর্দিক থেকে পেরেশানি আজাব গজব বলা মুসিবত লাঞ্ছনা অশান্তি অপমান তাকে ঘিরে ধরতেই থাকে। হ্যাঁ, আর যে বান্দা রব্বুল আলমিনের দিকে মোতাবজ্জি হয়, আল্লাহকে খোঁজে, আল্লাহর তালাশ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য কান্দে, আল্লাহর জন্য অস্থির থাকে, আল্লাহর জন্য বেকুল থাকে, বেকার থাকে, যেখানেই থাকে আর জায়গায় আল্লাহ পাকের মহব্বতে বেচায়ন থাকে, আল্লাহর পোষণ আল্লাহ পাকের রহমত তুফানের গতিতে তার দিকে ছুটে আসে। আমার ভাইরা, জিন্দগির হাকিকত আমরা বুঝলাম না এখন পর্যন্ত। কাফেররা বুঝে নাই তো বুঝে নাই, মুমিনদের কি হলো? আল্লাহকে যারা বিশ্বাস করে, হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে, হ্যাঁ কোরআনকে যারা বিশ্বাস করে, তারা এখন পর্যন্ত এই হাকিকত বুঝতে কেন বিলম্ব হচ্ছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে ঈমান আনার আগ পর্যন্ত কুফর, শিরক, মূর্তি পূজা, উলঙ্গপনা, জুলুম, ব্যভিচার, অত্যাচারে এক জমানা যাদের জীবন্ত ছিল, ঈমান আনার পরে তারাই নূরওয়ালা, তারাই সিজদাওয়ালা, তারাই তওয়াফওয়ালা, হজ উমরাওয়ালা, তারাই মসজিদওয়ালা, তারাই কোরআনের তেলাওয়াতওয়ালা, তারাই আল্লাহর জন্য চোখের পানিওয়ালা। কি শান্ত ভাই দেখেন, কোথায় তো মূর্তির কাছে, মূর্তির দুয়ারে পড়েছিল এই মানুষগুলো, আর কোথাও এখন সেই মানুষ সারা আসমান জমিনের মহান স্রষ্টা আল্লাহ পাকের কদমের উপরে পড়ে আছে। আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ আকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সজদে সে সর উঠা তো কহীন আস্তানা থা, ইয়ানি ও জমিন থি ও আসমান থা। আমি যখন সেজদায় পড়ি আল্লাহ পাকের ইসমাহী নূরের মধ্যে এরকম হারায় যায়, সেই সেজদা থেকে উঠার পরে আমি দেখি যে আসমান জমিনই বদলে গেছে, পুরো আসমান জমিন নূরই নূরে পরিপূর্ণ হয়ে আছে। এক সেজদা এত দামি এত মূল্যবান যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ নে জাহান আজমত রগি বোনা বর্দাদা সারা বন্দগি, দুনিয়ার রাজা বাদশারা আল্লাহর বন্দীগীর মজা পায়নি, সেজদার মজা পায়নি, জিকিরের মজা পায়নি, নির্জনে আল্লাহকে ডাকার মজা পায়নি। আল্লাহর জন্য কান্নাকাটির মজা পায়নি। এজন্য তারা এই বিকৃত মেজাজ তবিয়তের কারণে দুনিয়ার মধ্যে ডুবে আছে। দুনিয়ার রাজা বাদশারা যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন তাদের এই অবস্থা, বাদশাহ জাহান আজমত রকি বোনা বুরদান দার শরাব বন্দেগি, দুনিয়ার শরাবের মজা পাইছে আল্লাহর মহব্বতের শরাবের মজা পায়নি। আবে জমজম খুরদা বুদা আবে সুরা কে খুরা, জমজম পানে জমজমের মতো মিঠা পানি, স্বচ্ছ পানি, মধুময় পানি, নূর সিক্ত পানি পানে যারা অভ্যস্ত তারা লোনা পানি কিভাবে পান করবে? হ্যাঁ আল্লাহর দিওয়ানারা, আল্লাহর বলিরা, হ্যাঁ ইমানওয়ালারা, আল্লাহর জিকির, আল্লাহর মহব্বতওয়ালারা আল্লাহর মহব্বতের মিঠা পানির দরিয়ার এমন মজা পেয়ে গেছে যার দুনিয়ার লোনা পানিতে মুখ দেওয়া কোন ক্রমেই তাদের জন্য সম্ভব না। হ্যাঁ মাহিয়ানে কারে দরিয়ায় চালা বারসা মুক্ত আছে হালা, যে মাছ যেরকম পানির ভিতরে ডুবে থাকে আল্লাহ পাকের বলি আল্লাহর প্রেমিকরা ইমানওয়ালা বান্দারা আল্লাহর মহব্বতের দরিয়ার গভীরে এইভাবে ডুবে থাকে। বারসা মুক্ত আছে হালাল, এজন্য এই দরিয়া যুবন্ত মানুষদের জবান থেকে কোন কথা বাইর হলে সেই কথা আরেকজনের অন্তরে জাদুর মতো আসর করে, জাদুর মতো আসর করে। ইন্না মিনাল বয়ান লাসিরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো কারো কথার মধ্যে আল্লাহ পাক জাদুর মতো আসর এবং ক্রিয়া দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন কাফের মুশরিকও জাদু করলে আসর হয়, তা আল্লাহর মহব্বতের জাদু যাকে প্রভাবিত করে তার আসর কত বড় আসর, সেই মহব্বতের আসর, মহব্বতের ক্রিয়া কত বড় ক্রিয়া। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে কাফের অবস্থায়, এক নজর দেখার পরে এই লোকের জবানে উচ্চারিত হল দুনিয়াতে এই লোকটার মতো নিকৃষ্ট চেহারা নাই, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। পরে আল্লাহ পাকের মেহরবানি হলো, ঈমান কবুলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া সে লোকটাই বলল যে আহা, এমন সুন্দর চেহারা এই পৃথিবীতে আর নাই। তিনি বলেন এক সূর্য এই পৃথিবীর আকাশে উদয় হয় আর এক সূর্য আল্লাহ আমাকে দান করছেন। পৃথিবীর সূর্যের আলো নমরুদ ফেরাউনরাও পায়, কিন্তু আমার সূর্য যখন উদয় হয় ঘোর অন্ধকারে উদয় হল, সমস্ত অন্ধকার হু হইয়া পৃথিবীটাকে তিনি আলোকিত বানাই দেন। নানা শামসুল ওয়ালিলা ফাক শামসুল ও শামসি আফজাল ও শামসি সামাই, আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে কোটি কোটি গুণের চেয়েও আরো বেশি মর্যাদাওয়ালা, আরো নূরওয়ালা। হ্যাঁ, প্রশংসুন নাস তাতলু বাদা ফাদরি প্রশংসি তাতলু বাদা ঈশাই, মানুষের খুশি। কেউ বলে সে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, কোরবানি মানে না, হজ মানে না, নামাজ মানে না। হ্যাঁ, তো কেউ গির্জায় প্রবেশ করে, কেউ মন্দিরে প্রবেশ করে, কেউ আরেকটাতে প্রবেশ করে, আর কেউ কাবার দিকে ছুটে। মানুষের তবিয়ত, মানুষের মেজাজ, কিন্তু জ্যাসি করনি বয়সি ভরনি হয় জরুর। হ্যাঁ, যে মানুষ যা করতেছে কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, নিজ নিজ ধারাতে নিজ নিজ পছন্দ মতো মানুষ জীবন যাপন করে, কিন্তু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আল্লাহর পছন্দের একটুখানি কাজ করলো, এক বিন্দু এক বালু পরিমাণ কাজ করলো, আল্লাহ পাক বলে নিশ্চয়ই ওকে আমি আমার পছন্দ মতো আমার সান মতো পুরস্কার দান করব। অমাইয়া আমার মিসকাল জাররাতিন শাররান ইয়ারা, আর যে আল্লাহকে ভুলল আর দুনিয়ার মধ্যে ডুবল, আল্লাহ পাক বলেন ওর এই অন্যায় কর্মের প্রায়শ্চিত্ত এবং পরিণাম ওকে দেখতেও হবে ভুগতেও হবে। আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ শুয়ার বানাইছেন, কুকুরও বানাইছেন, বানরও বানাইছেন, জন্তু জানোয়ার, বিচ্ছু সাপ বিচ্ছু অজাগর সবই বানাইছেন। এক এক জানোয়ার জানোয়ারের মতো দুনিয়াতে বাস করে, কিন্তু মানুষ তো জানোয়ারের মতো আল্লাহ বানান নেই। মানুষদেরকে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ আলাদা সৌন্দর্য দ্বারা ভিন্ন রকমের বৈশিষ্ট্য দ্বারা মানুষকে বানিয়েছেন। বানানোর পরে রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি তিন জায়তুন এবং পবিত্র মক্কা নগরীর কসম করে বলি, লাকাদ খলকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, হে মানুষ তোমরা শোনো, নিঃসন্দেহে তোমরা মানুষদেরকে আমি সারা বিশ্বের সারা জাহানের সবকিছুর চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। নেয়ামত পাইলে শুকর গুজারি করতে হয়। আল্লাহ পাক এই কথাই জন্য বলছেন যে এত সুন্দর করে তিনি বানাইছেন, এখন তোমরা তাকে ভালোবাসবো না, তাকে খুঁজবো না, তাকে তালাশ করবো না, তার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়বো না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাই তো বলেন, আদমা মানায় দিল বন্দম বচু, রব্বুল আলামিন আমাদেরকে যেন ডাক দিয়ে বলছেন হে মানুষ, আমার সঙ্গে সুন্দর গভীর নিবিড় প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক পয়দা করো। আদমা মানায় দিল বন্দম বচু তর্কে কৃষ্ণ সুরতে গন্ধম বগু, এই দুনিয়ার রং তামাশা চাকচিক্য এটার ভিতরে তুমি ডুবে শেষ হয়ে যাও না। হ্যাঁ, এ তো ফেরাউন্ড ডুবতে ডুবতে শেষ হয়ে গেল, কারুন নমরুদ আবুল হাবরাও ডুবতে ডুবতে শেষ হয়ে গেল। তোমরা যারা ইমানওয়ালা তোমাদের তো উচিত যে আল্লাহর দিকেই ছুটা, আল্লাহর জন্যই মূল্যবান জীবনটাকে উৎসর্গ করা। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে কাফের মুশরিকরা গলার ভিতরে দড়ি দিয়া রাস্তা রাস্তায় চেঁচাইতেছিল, ইমানের স্বাদ মতো এমনটা পাইছেন, এত অত্যাচার অবিচার নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও ওই হালতে তিনি বলতেছিলেন আহাদ আহাদ, আমি শুধু এক আল্লাহ, আমি আর কারো না, আমি শুধু তাকে চিনি, আমি আর কাউকে জানি না, নেই হোক কিসি কা তো কেউ হোক কিসি কা উনি কা উনি কা হুয়া যা রাহা, আমি শুধু মাওলানা আর কারো না, আমি আর কাউকে জানি না। জি, মোয়াকে বর পায় যে ফৌলাদ হিন্দি নেই বরসরস, امید و حراست نباشد سے کس ہمی نست بنیاد توحید و بس ایمان والا اللہ دیوانا اللہ پرمین سے کنو کسیر پروہ کرنا کنو رکھ تو چکر پروہ کرنا اور صرف بھائیوش تربیتوں نے تکنا اور دنیا اور کنو روب لالو سے موہ اللہ تکی بچھنو کرتے پارنا رجال اللہ تلہیہم تجارت ولا بیع عن ذکر اللہ مہان رب العالمین بولین امار جارا ہوئے ادھر چرتر ایمن ہوئے ادھر گون ایمن جیبن بوششت ایمن ہوئے سارا دنیا ببسا بانے جو ٹکا پوشند ہو دولو مارکیٹ گاڑی باری ناری کنو کی سوئی ہمی اللہ تکے تادر کے اللہ کرتے بارنا پیتھو کرتے بارنا بچھنو کرتے بارنا دورے سنائیتے پارنا شیشو کھیلے دولے ایک تو بڑی دورے تلاش کر جامان ماں کوئی ماں کے نا دیکھ لے چتکار اور چتکار بک پڑا چتکار جنو ای مہتے کنت کنت مروے اور تو سو تاکہ چوکلٹ جواد سے کی دلی طرح دینا سے آئس کریم نیتے راضی نہ بھول دلیں نیتے راضی نہ دامی دامی شندر کھیلار گاڑی دلیں نیتے راضی نہ کنو کسوی آتا کسے بھالو لگنا ماں کے نا دیکھ لے مومن تاکہ بولے سارا دنیا تر پائر نیچے آس لے سیٹا گرہن کرتے راضی نہ اللہ کے خوشی نہ دیکھ لے اور راکے راضی نہ کرتے پل سارا جہاں خلاف ہو پروانا چاہیے مرد نظر تو مرضی جانانا چاہیے کہ ہمارا اپن تک لوکی پور ایگولی ہمارا دیکھا سوائن ہے ابھی تو سربودا شدوی دیکھی ہمارا مولا ہمارا دیکھے محبت نظر تکان کی نہ دیکھیں کی نہ وہ راضی ہیں مجھ سے قفا تو نہیں ہے ہمارا اللہ ہمارے اوپر خوشی تو راضی تو ناراض تو نا اسنتشت تو نا وہ راضی ہے مجھ سے خفا تو نہیں ہے یہ خطرہ تیرے دل سے کب دور ہوگا مومن دل سے کہ چنتا ہی بھاپنا کوشن کرو دور ہوتے پڑنا ہاں سارا جہاں خلاف ہو پروانا چاہیے مد نظر تو مرضی جانانا چاہیے ہمارے نظر تو تھکتے ہوئے سربدا مہان اللہ رب اللہ آپ کی راضی اللہ آپ کی خوشی اپنی ناراض تو نہ اس نظر سے جانچ کے تو کر یہ فیصلہ ارے میں کی دیکھو یعنی اے چلے ایک دیگے جاؤ مسجدر سمو کیسے کیسا بسنی گلا کرو تم رہا تو ادھر بوجھ نہیں میاں اب اس نظر سے جانچ کے تو کر یہ فیصلہ کیا کیا تو کرنا چاہیے اور کیا کیا نہ چاہیے یہ ایمانی نظر دیا تمہیں چنتا کروا اللہ بھلو بسر نظر دیا چنتا کروا کنٹا امر کرا اچھی کنٹا اچھی نا امر کی مسجدے جواب اچھی نہ کی سینما ہلے جواب اچھی بھنناری ہاتھانی دلے اور بھنناری سم مکے دارائی لے امر تاکہ دیکھا اچھی تار تاکہ سارا دواب اچھی تار آبیت پورا کرا اچھی نا اللہ کے بھائی کرے جاننا تیر بہت دورا اچھی فاما من طغا فآثر الحیات الدنیا فإن الجحیم ہی المأوى آہ مہان رب العالمین بل امر بندرا دو جراستا درا امر دوا سیما اتی کروم کرلو دنیا لبے پڑیا دنیا مہے پڑیا فإن الجحیم ہی المأوى امی جا بولم سیٹا سنلو نا امر پتر بہر چلے گلو امار دوار سیما اتی کرام کرلو امار آدیسر پروا کرلو نا امار نیشے در پروا کرلو نا امار نافرمانی تھے کہ باچر کم دھار تھاملو نا اے رکم بے پروا در امار بے پرے ہو تادر ٹھیکا نا تو نشتید جہن نا نعوذ باللہ تعالی من جالی و اما من خواب مقام ربی اے بھائی کیرانی عدنان تمہا دری باہینی ٹھیکا ہو بھائی تمہرا کنو سین کلائی جانو نا এখানে এইসব মানুষদের বিশৃঙ্খলা ঠেকানোর জন্য আগে থেকে দায়িত্বশীল কেন নিযুক্ত করো না? বাপ বেটা মাদ্রাসা একটা চালাও, তোমাদের হসপিটালে ভর্তি করা দরকার দুজনকে। পানি খাওয়া এই বললাম শৃঙ্খলা বুঝো না কিছুটা। বন আবু তাহের প্রশংসা তো শুনলাম, কতক্ষণ বইরা কেঁদে নিয়ে একজন আসছিলাম, অনেক প্রশংসা করলেন, কিন্তু এই শৃঙ্খলা রক্ষা না করার কারণে ছয় মাস তাকে জেলে দেওয়া উচিত কিনা বলেন আপনারা? ছয় মাস জেলের জন্য সবাই রাজি হয়ে গেছে। এক গোলমালে ছয় মাস জেল, আরো তো বাকি গোলমাল তদন্ত করলে ভাই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমাদের আলিম সমাজের লোকেরা যদি এমনটা করতেছে যে কেবলই কোরআন হাদিস কোরআন হাদিস আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা উদ্ধৃত করে আমরা লোকদেরকে শোনাইতাম, তো মুসলমানরা কত না খুশি হইত আর কত না কদর করত, কত বেশি আল্লাহর দিকে ছুটত, জান্নাতের পথে অগ্রগামী হইত। কিন্তু আমাদের বয়ানকারীদের বিশাল অংশই নিজেদের নানান কিস্সা কাহিনী কপ্প সপ্প জুড়ে দিয়া পরে মানুষের কাছে আমরা বদনামি করাইতে থাকি। হ্যাঁ, আরো কত সব ঝামেলা, অমুক দল অসন্তুষ্ট, অমুক দল অসন্তুষ্ট, মনে হয় যে কোন দল আছে যেই দল আমাদের, আর কোন দল আছে যে দল আমাদের না, তারা বাইরের, এরা জাহান্নামি দল। কোন আলেমী দিনের নজরে এমন কোন দলের ভাগাভাগি থাকা এটা কিভাবে যুক্তিযুক্ত? কোরআন হাদিস থেকে আমি প্রমাণ চাই। শুনতেছেন আপনারা? কারণ নবী যখন কথা বলেন তো নবী যখন হেদায়তের বাণী প্রচার করেন, নবী যখন আসমানের আলোর বন্যা এটা বিতরণ করেন, আলোর ধারা বিতরণ করেন, নবী কি মনে করেন যে এগুলি আমার লোক, এগুলি আমার পর, ওদেরকে ওদেরকে দেওয়া যাবে না, ওদের ধার ধারি না, এমনটা কি নবীর কাছে ছিল? সে নবীর নায়ক যে আলেম ওলামা তারা দল ভাগাভাগি করবেন কিভাবে? তারা ইমানের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, যে কোনো মুসলমান ভাই তার মধ্যে ত্রুটি বিচ্যুতি দশ ভাগ থাক অথবা নিরানব্বই ভাগ, কিন্তু সে ইমান ওয়ালা তো সব আমাদের আপন জন, সব আমাদের ঘরের লোক, আমাদের পরিবার লোক। রব্বুল আলামিন তো বলছেন যে সমস্ত মাখলুক এটা আমার পরিবার, আমার পরিবারের লোকদেরকে যেই ভালোবাসবে সে আমার একান্ত ঘনিষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বয়ান করছেন, আল খালকু ইয়াল্লাহ ওয়া হাবুল খালকু ইল্লাল্লাহ মান আহসানা ইলা আইয়ালি, যে এই পৃথিবীর সব মাখলুক সব মানুষ এই সব সৃষ্টি আল্লাহর পরিবার, এদের সঙ্গে যারাই সদাচার করবে, এদের সঙ্গে মহব্বতের ব্যবহার করবে, এদের কল্যাণ এবং মঙ্গল এর রাস্তা ধরবে, কল্যাণকামী হবে, মঙ্গলকামী হবে, উপকার করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সঙ্গে সর্বাধিক ঘনিষ্ঠ সম্পর্ক বলাসী হয়ে যাবে, আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় পাত্র হয়ে যাবে। কারণ আমরা মনে করি তাহাজ্জুদ করলে আল্লাহর ঘনিষ্ঠ, কিন্তু আল্লাহর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করলে, তাদের খেদমত করলে, তাদের উপকার করলে, তাদের বিপদে সাহায্য করলেও যে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, এবং সেটাও যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পর এটা আমাদের খেয়ালই থাকে না। কি হলো আজকে মুসলমানদের? ইসলাম এবং দ্বীনের প্রচার প্রসারের মেধা প্রেরণা নেশা যাদের মধ্যে আছে তাদেরও বিশাল অংশের মধ্যে দ্বীনের অনেক অধ্যায় সম্পর্কে একটা অন্ধকার বিরাজমান, একটার উপর নজর আছে, দশটার উপর নজর আছে, আর নব্বইটার উপর নজর নেই, এমন অবস্থাই বিদ্যমান। আজব হালত, কি হলো আজকে মুসলমানদের? কারণ শুধু একটাই, কোরআন সুন্নাহ সঠিক আলোচনা এবং চর্চা নেই, বিশেষ করে ওই আলেম ওলামা যারা কষ্ট স্বীকার করে দশ এগারো বারো ষোলো বৎসর আঠারো বৎসর বিশ বৎসর পর্যন্ত মেহনত করে বিরাট বড় আলেম হচ্ছে, আলেম মহাদ্দেস মুফতি সাহেব শাইখুল হাদিস, হ্যাঁ না, সব কিছু হয়েছে, কিন্তু এরপরে এখন আর কোরআন সুন্নাহর ব্যাপক পড়াশোনার অভ্যাস নেই। কোরআন পড়তে থাকা, কোরআন দেখতে থাকা, হাদিস পড়তে থাকা, হাদিস দেখতে থাকা, কোরআন হাদিসের যে ব্যাখ্যা আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম বুজুর্গান দীন যাদেরকে আল্লাহ পাক খাসভাবে পছন্দ করছিলেন তাদের অন্তরাত্মায় এলমের সীমাহীন গভীর ব্যাখ্যার দরিয়ার সাগরকে সাগর দান করছেন, সেই আকাবের দীনের পূর্বসূরিদের সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পড়ি না। ওই দুই চার দশকতা যা দাওরে হাদিস টাইটেল পর্যন্ত পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, সারা দুনিয়ার কাছে সেটা নিয়ে আমি বক্তা, বলতেই আছি। হ্যাঁ, কোন দরদি পিতা সে সন্তানকে 12 মাস প্যারাসিটামলই খাওয়ায়, যে অসুখ যাই হলো প্যারাসিটামল নে বাবা, এটা সস্তা। এমন কি করবে কোন পিতা? সর্দি হলে ট্যাবলেট আলাদা, জ্বর হলে ট্যাবলেট আলাদা, আমাশা হলে ট্যাবলেট আলাদা, ক্যান্সার হলে চিকিৎসা আলাদা, মাথা ব্যথা হলে চিকিৎসা আলাদা, যদি হার্টের সমস্যা চিকিৎসা আলাদা, কিডনির সমস্যা চিকিৎসা আলাদা, লিভারের সমস্যা চিকিৎসা আলাদা, আলাদা ডাক্তার খুঁজে আলাদা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, আলাদাভাবে পয়সা ব্যয় করে। কিন্তু আমাদের এই উম্মতের, এই মুসলমানদের হাজারো সমস্যা তারা জর্জরিত, এক একজনকে এক এক সমস্যায় বিপদে ফেলে দিছে, আখেরাতকে অন্ধকারে নিপতিত করছে। সেগুলো দেখারও আমাদের সময় নাই, সেগুলোর কোরআন সুন্নাহর আলোকে সুচিকিৎসার চিন্তা ভাবনা এবং ব্যবস্থা করারও আমাদের সময় নাই। ওই পুঁথির মতো 10 কথা মুখস্থ, 6 কথা, 10 কথা, 20 কথা মুখস্থ, এটা বলতেই থাকবো কেমন পর্যন্ত। এটা কি আলেমী দিনের দায়িত্ব? তাহলে 30 বারা কোরআনে আল্লাহ বলছেন কি, তাহলে আমাদের এই 5-10 কথাই আর এর বাইরে কিচ্ছু বলেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুনতেছেন আল্লাহের কোরআনের বর্ণনার ভঙ্গি কি, কি বাগধারা! যেই লোকটা কাজটা করল, শুনতেছেন আপনারা, যেই লোকটা কাজটা করল, যে মহান আল্লাহ যেটা সীমা দিয়ে দিলেন সেটার পরোয়া সে করল না, এর বাইরেই সে জিন্দিগি মানাইছে বেপরোয়া ভাবে। এবং এটার কারণ ছিল দুনিয়া, সে আল্লাহ যে সংবাদ দিলেন অনন্তকালের জান্নাত তোমাদের জন্য রেডি রাখছি যদি তোমরা আমাকে রাজি করার আমলে মজবুত থাকো, সেই সব কিছুর ধারই ধারল না। সে বলে যে আমি নগদ দুনিয়া চাই, নগদ দুনিয়া চাই, নগদ শর্ত চাই, নগদ সুবিধা চাই, দুনিয়াকে নিয়ে সে মরছে। সেই লোকটা তো নিজেই এসব করল, অতএব নতিজার জন্য যে নিজেরই কর্মকাণ্ডের ফসল হবে যে জাহান্নামী তার জন্য নিশ্চিত। কি কথা বুঝেন নাই? এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কোরআনের বর্ণনা ভঙ্গি এমন বিস্ময়কর যে আল্লাহ পাক একচেটিয়া এমন কোন সিস্টেম রাখেন নাই। একটা সুরা আমি এরকম রাখলাম, এটার মধ্যে আজাবেরই সবগুলো ধারা, আজাব এক, আজাবের ধারা নম্বর 1, আজাবের ধারা নম্বর 2, আজাবের ধারা নম্বর 20, আজাবের ধারা নম্বর 99, আজাবের ধারা নম্বর 100। এইরকম কোন সংবিধান দুনিয়ার লোকেরা যেরকম সংবিধান লিখতে জানে, হ্যাঁ, এরকম কোন, এরকম কোন আইন যে কোন সামরিক শাসক যেভাবে আইন জারি করার সময় একের পর এক 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 ধারা উল্লেখ করতেই থাকে, রব্বুল আলামিনের পবিত্র কোরআনের এইরকম কোন রং না, এই চরিত্র না, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কথা, মহান আল্লাহর বাণী। আল্লাহ পাক যেখানে বলবেন যে এইরকম করলে শাস্তি হবে, একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিন্তু যদি আমাকে রাজি করো, যদি ইমান আনো, যদি আমার কথা মানো, নিঃসন্দেহে অনন্তকাল সুখের জান্নাত আমি তোমাকে দিবই দিব। আল্লাহ পাকের কোরআনের ধারা এমন আশ্চর্য ধরনের, সুবহানাল্লাহ, হ্যাঁ, বহুতই আছে। এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন তেলাওয়াত করতেই থাকতেন, পড়তেই থাকতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়তেই থাকতেন, কোরআন শরীফ আর কোরআন শরীফ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কোরআন পড়তেন, একদল সাহাবা হিজরত করে চলে গেছেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরত করতে চাইল, মক্কার এক প্রভাবশালী লোক বললেন যে আপনি হিজরত করতে হবে, আপনি আমার এখানে থাকবেন, আমি আপনাকে আশ্রয় দিলাম। ওই লোক যেখানে হযরত আবু বকর সিদ্দিকের জায়গা দিয়েছেন, হ্যাঁ না, একদল তো বাদশাহ নাজাশির নিকট চলে গেলেন না, ওই সময় হযরত আবু বকর রয়ে গেছেন, তিনি এক জায়গায় ওই লোকের ঘরের এক সাইডে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন আওয়াজের সাথে, আল্লাহু আকবার, সিদ্দিকী কণ্ঠের কোরআনের আওয়াজ শোনার পরে রাস্তা দিয়ে যাওয়ার কাফের মুশরিকদের আত্মা কাঁপতে থাকত। শুধু কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনলে আত্মা কাঁপতে থাকত। শুনতেছেন ভাই, যে কোরআন আল্লাহ পাক বলেন, এই কোরআন যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে তোমরা দেখতে দেখি পাহাড় আমার এই কোরআনের আজমতে এবং আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন এসা মহল, এরকম লোকদেরকে আমরা পৃথিবীতে দেখছি যাদের জবানে কোরআনের তেলাওয়াত শুনলে আত্মা যেন একদম মানে থর কাঁপতে থাকে, মনে হয় যে পাহাড়ের মতো ভারী লাগে। এরকম লোকদেরকে দেখার তৌফিক হয়েছে। ময়মনসিংহ এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ, ইমাম সাহেব হুজুর নামে পরিচিত, এত বড় বুজুর্গ বলি আল্লাহ ছিলেন তিনি, যে তিনি হজে যাইতেছিলেন, এয়ারপোর্টে পৌঁছে গেছেন, সংবাদ পাওয়ার পরে হাফেজি হুজুরের মতো এত উচ্চ শ্রেণীর বুজুর্গ বলি আল্লাহ, যে লালবাগ থেকে ছুটে গিয়া এয়ারপোর্টে এই বুজুর্গের সঙ্গে দেখা করছেন। হাফেজি হুজুর যাকে এত বড় সম্মান করেন, মহব্বত করেন, সে লোক কত বড় বলি আল্লাহ। এই বুজুর্গের পিছনে অনেক নামাজ পড়ার তৌফিক হয়েছে। আল্লাহ উনি নামাজ পড়াইতে শুরু করলে, নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলে মনে হইতো যেন আমরা উর্দু জগতের দিকে উড়ে চলে যেতেছি। শুনতেছেন ভাইরা, এরকম এক বুজুর্গ ছিলেন সিলেট দরগাহ শাহজালাল মসজিদে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লাহু আকবর বলে নিয়ত ভাঙতেন আর আলহামদুল সুরা শুরু করতেন, যে এক দুই তিন আয়াত পর চিৎকার দিয়ে কাঁদতেন, আবার একটু পড়তেন আবার এক চিৎকার দিতেন কাঁদতেন, এইভাবে পুরা নামাজ পড়তেন, কাঁদতে থাকতেন আর তেলাওয়াত করতে থাকতেন। ওনার পিছনে নামাজ পড়লে কোন হালতে আছি, কোথায় আছি, কি অবস্থা, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক আলাদা দূরের জগৎ মনে হয়েছে। ওই বুজুর্গ বৃদ্ধ হয়ে গেলে এতটা মানে শরীর ছোট হয়ে গেছে যে উনি দাঁড়ানো অবস্থা থাকলে মনে হয়তো যেন রুকুতে আছেন। সিলেটেরই কিছু লোক তারা বললেন যে হুজুর এখন বৃদ্ধ একদমই অসুস্থ, না হয় আমরা আরেকজন ইমাম রাখি। আর ব্যাপকভাবে মুসল্লিরা খেপলো এবং বলল যে হ্যাঁ, এই বুজুর্গ ওলি আল্লাহ তার পিছনে নামাজে দাঁড়ায়, আমাদের তো মনে হয় আল্লাহ একবার ওনার পিছনে বলার সাথে সাথে যেন নামাজ আরশে আজম পর্যন্ত পৌঁছে যায়, দিল বলে নামাজ কবুল হয়ে যায়। ওই সাধারণ মুসলমান ভাইরাই কথা বললেন যে ওনার নাকে দম যতক্ষণ আছে হুজুর ইমাম, আমরা ওনাদের ওনার পিছনেই পড়ব। ওনার পিছনে আলহামদুলিল্লাহ আমার মোর্শেদের সঙ্গে গেছিলাম, বারবার ওনার পিছনে নামাজ আদায় করার তৌফিক হয়েছে। ওই বুজুর্গ আমাকে অনেক বেশি স্নেহ করতেন, আদর করতেন, এত মহব্বত করতেন যে কি বলবো। একবার ঢাকাতে গেছিলাম আমরা কয়েকজন, ছয় সাতজন গেছিলাম, দেখা করছি পরে জোহরের নামাজ পড়লাম, ওনার কামরার সামনে ফিরে আসলে উল্টা ফিরে দাঁড়াইছেন, সবার বাইরে রাখছেন যে কেউ আসবেন না, আমার হাত ধরে ভিতরে নিয়ে গেছেন। ভিতরে নিয়ে কত সব কথা আজই মহব্বত করলেন আর অনেক হাদিয়া দিলেন পকেট থেকে টাকা বাইর করে ফেলে, অনেক বেশি মহব্বত করতেন এই বুজুর্গ আল্লাহ বলা হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ। বহুতই বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা, অনেক বড় আলেম বুজুর্গ বলি আল্লাহ হযরত মহিউদ্দিন মাওলানা শাহ আফজাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। সিলেটের এই বুজুর্গ সম্পর্কে বলছিলেন, এ সিলেট শহরের কুতুব তিনি। শুনতেছেন ভাইরা, ওই মানুষগুলো যে ওই সরল সহজ সাধারণ মুসলমান ভাইয়েরা, তারা যে প্রাণ খুলে এই কথাটা বললেন যে এই এই বলির পিছনে নামাজে দাঁড়ালে মনে হয় যে নামাজ সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, আসলে কি এটা খালি নিছক আবেগ? দুই হাদিস এর পক্ষে আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফে হাদিস আছে যে মান সাল্লা খলফা আলিমিন তাকিয়িন, আল্লাহকে ভয় করেন যে আলিমে দ্বীন, আল্লাহর ভয়ে কাঁপেন যে আলিমে দ্বীন, আল্লাহর ভয় নিয়ে পৃথিবীতে বাঁচেন যে আলিমে দ্বীন, সে আল্লাহ ভিউ আলিমে দ্বীনের পিছনে যদি কেউ নামাজ পড়ে, ফাকান্নামা সাল্লা খলফা নাবিয়িন, সে যেন আল্লাহর কোন নবীর পিছনে নামাজ আদায় করল। শুনতেছেন ভাইরা, নবীর পিছনে নামাজ আদায় করলে এটা কি আল্লাহ পাক ফেলে দিবেন না কবুল করবেন? কবুল করবেন তো কত বড় কবুল! নবীর পিছনে পড় নামাজ পড়লে যে মর্তবা, সেই মর্তবা, এত বড় মর্তবা নসিব হয় কোন খাঁটি আলেমে দ্বীন, আল্লাহ আলেমে দ্বীনের পিছনে নামাজ আদায় করলে। এই তো এক হাদিস শরীফ, আর কবুলের ব্যাপারে আরো স্পষ্ট হাদিস। শুনতেছেন আপনারা ভাইরা, এখন মানুষের ইমাম তালাশ করে গলাটা কিরকম একটু দেখে দেয়, ওয়াজটা কেমন করতে পারে, আরে এই লোক আল্লাহ বলা কিনা, মুত্তাকি কিনা, সুন্নতের অনুসারী কিনা, তার ঘরে শরি পর্দা আছে কিনা, যে দুনিয়ার হারাম লেনদেন থেকে সে দূরে কিনা। ইমাম সাহেব ঘন্টা ঘন্টা বৈশা যে কোথায় বিভিন্ন দেশে খেলা হয়, খেলা দেখতেছে টেলিভিশনে, কি আল্লাহ বলা ইমাম, কি অবস্থা আজকে! মুসলমানদের চোখ, চোখের আলো কতটা নিভে গেছে আজকে! হে আল্লাহ, আমাদের উপর মেহরবানি করেন, আমাদেরকে গুনার গাফলতের ঘুম থেকে জাগবার তৌফিক দান করেন। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালি উম্মাকুম ওয়া মাউকুম, যে তোমাদের যদি এটা খুশি লাগে যে তোমরা নামাজ পড়লা আর সাথে সাথে যেন কবুল হয়ে যায়, আন্তক বলা সালাতুকুম ফালিয়া উম্মাকুম ওয়া মাউকুম, তাহলে আলেমরা যেন তোমাদের ইমাম হন, আলেমকে ইমাম বানায় তার পিছনে যেন তোমরা নামাজ আদায় করো। কি কথা বলছেন? নাই আলেমে দিন যদি নায়েবে রসূল যদি তোমার ইমাম হন, তার পিছনে নামাজ আদায় করলে নিশ্চিত তোমার নামাজ কবুল হয়ে যাবে। শুনতেছেন ভাইরা? আলেমে দিন, আলেমে দিনকে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন যে যিনি আলেম হবেন আলিমই তো আমাকে প্রকৃতপক্ষে ভয় করে, মানে ভয় করে মানে বাকি মুসলমানরা কি ভয় করে না যারা আলিম হন নাই? তো সেটা হলো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ইত্তা বললা হাক্কা তুকা আছে, আমার খুব ভয় করবা, কামের ভয় করবা, পুরাপুরি ভয় করবা। ইয়াতে পাক ইন্নামা ইখশা মানে হসর লিল কামাল, যে সত্যিকার অর্থে যেমনটা ভয় করা উচিত, যে আল্লাহকে যথাযথ চিনে জানে সেই তো সেরকম ভয় করে। কথা বুঝেন নাই? এখানে আলেম মানে আল আরিফ, তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ এই এখানে লিখছেন আইল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। হ্যাঁ, খালি লেখাপড়া করে মাওলানা সাহেব এই আলেমই আয়াতের উদ্দেশ্য নয়, এই আলেম মানে যিনি ইলমে দ্বীন যারা আছে সঙ্গে আল্লাহর সঠিক পরিচয় প্রাপ্ত, আল্লাহর মহব্বতে দেওয়ানা, আল্লাহর হুকুম ছাড়া কিছু জানেই না, মানেই না, বুঝেই না, তাকে বলে আলেম দ্বীন। শুনতেছেন ভাইরা? তো সত্যিকার কোন আল্লাহ বলা আলেম দ্বীনের পিছনে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বললেন তার নামাজ কবুল হয়েই যাবে। এতে প্রমাণিত হয় যে একলা একলা নামাজ পড়ার চেয়ে কোন আলেমে দ্বীনের পিছনে নামাজ পড়া কতটা মর্তবাওয়ালা। শুনতেছেন ভাই? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু ব্যাখ্যা করে বললেন ফা ইন্নাহুম ওয়াদুন লাকুম বাইনাকুম ও বাইনা রব্বিকুম, আলেমে দ্বীন যারা তোমাদের পক্ষ থেকে মহান আল্লাহর সম্মুখে তারা তোমাদের পক্ষ থেকে যোগ্য প্রতিনিধি। কি শুনতেছেন ভাইরা? আব্দুল্লাহ আব্দুল আজিম তারা সুযোগ্য এবং মর্যাদা সম্পন্ন প্রতিনিধি। তারা আলেমে দিন যখন তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের সম্মুখে প্রতিনিধি হইয়া তারা আল্লাহ পাক তাদের কদর করেন, তাদের মর্যাদা দেন। কারণ পবিত্র কোরআনে রব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, ইমানওয়ালারা তো আমার নিকট বড় সম্মানওয়ালা, কিন্তু আলেম হলে তাদের অসীম মর্যাদাওয়ালা। কোরআন শরীফে যেটা আল্লাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন যে আলেম আলেম অসীম মর্যাদাওয়ালা, সেই মর্যাদা দিবে কে? আল্লাহ পাকই দিবেন। যে আল্লাহ পাক সেই মর্যাদা দেন এভাবে আলেম দিনের পিছনে নামাজ পড়লে কবুল, আরেক মর্যাদা এইভাবে দিবেন কেয়ামতের দিন রব্বুল আলামিন ঘোষণা করবেন যে আমার গুনাহগার মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবে কারা, কোথায় সে নবী রসুলগণ ওলামায় দিন আউলিয়াগণ শহীদগণ আসলে তোমরা। এক প্রথম নম্বরে যারা সুপারিশ করবেন যে বড় মর্যাদার কারণে তারা নবী রসুলগণ, এর পরের নম্বরেই সুপারিশ করবেন ওলামায় দিন। শুনতেছেন ভাইরা? অনেক ভাইরা নামাজের দিকে ডাকেন, কালমা পড়তে ডাকেন, হ্যাঁ জাকাত দিয়ে ডাকেন, হজে নিয়ে যান, আর মনে করেন আমরা দিনের কাজ করি, আমরা এখন দায়ী এবং মুবাল্লিগে ইসলাম। আলেমের চেয়ে আমাদের ঊর্ধ্বের মর্যাদা, আলেমের চেয়ে কোন মুবাল্লিগের মর্যাদা ঊর্ধ্বে এইরকম কোন আয়াত তিরিশ পারা কোরআনে নাই, এইরকম কোন হাদিস আসমানের নিচে জমিনের উপরে রসুল্লাহ সাল্লাম হাদিসের ভান্ডারে নাই। সারা বিশ্বের কেউ এটা প্রমাণ করতে কেয়ামতের আগে সক্ষম হবে না। আমার কথা শুনতেছেন আপনারা? কারণ প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলে সে মুমিন, আল্লাহ নবীর কথার উপর ইমান না আনলে তার ইমান কি থাকবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, কেয়ামতের দিন আল্লাহর নিকট সুপারিশ করার অধিকার লাভ করবেন প্রথম নম্বরের নবী রসুলগণ, তারপরেই আলেম উলামা, তারপরের নম্বরে শহীদগণ। আল্লাহর নবীর দেওয়া এই সিরিয়াল নম্বরের উপরে ইমান আনা কি ফরজ না? এটা মানা কি ফরজ না? এর মধ্যখানে আরেক কথা বলা, এটা কি আমাদের জন্য ঠিক হবে যে নামাজে ডাকলে কি গুনাহ হবে না সওয়াব? নামাজে ডাকলে সওয়াব, সিনেমা হলে ডাকলে গুনাহ, মিথ্যার জন্য ডাকলে গুনাহ। সত্য কথা বলেন ভাইজান, সত্যের জন্য ডাকলে সওয়াব, যারা কালেমার জন্য ডাকে নিঃসন্দেহে বিরাট বড় সওয়াব পাবেন, নামাজের জন্য ডাকেন বিরাট বড় সওয়াব পাবেন, সিনেমা হল থেকে চাইনা মসজিদে নিয়ে আসছেন বিরাট বড় সওয়াব সম্মান মর্যাদা পুরস্কার পাবেন, সেগুলা কি কম? এই কথা বলার দরকার কি যে আমরা চল্লিশ বছর যাবৎ দিনের খেদমত করি মেহনত করি, অতএব এখন আলেমের চেয়েও আমার মর্যাদা উঠছে? এইটা বলার মানে শয়তানের ঠোকায় পড়া, কারণ এই কথা তো নবী রসুলের কথার বাইরে, নবী রসুলের কথার বাইরে, মহান আল্লাহর কথার বাইরে। কি কথা বুঝেন নাই? দিনদার লোকদেরকে ইবলিশ ধোকা দেয় দিনের রঙে, তুমি কত ভালো দেখো না, এই লোকগুলো কি এরকম কাজ করে? কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইহি আপনাদেরকে আল্লাহ নবীর হাদিস শুনাইতেছি, আপনারা খেয়াল করে শুনতেছেন ভাইরা? যারা আমার ব্যাখ্যা কর এই কোরআন সুন্নার দলিল এবং ব্যাখ্যার বাইরে আপনার নিজের কাছে কোন দলিল আছে আমাকে বুঝাইয়া দিয়ে যাবেন, শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা শুকর এই মিম্বরে মেহরাবে কোরআন সুন্নার বাইরে কোন কথা বলার অভ্যাস আমাদের নাই আলহামদুলিল্লাহ, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, হাজার ও লাখ ও কোটি নেক আমল করলে প্রত্যেকটা নেক আমলের সওয়াব আছে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, হে আলী তোমার দ্বারা একটা মানুষ যদি দ্বীনের পথ পাওয়া যায়, ইমানের পথ পাওয়া যায়, হেদায়েত পাওয়া যায়, এটা আরব আরব জাতির নিকট সবচেয়ে দামি সম্পদ, লাল উটের চেয়েও বেশি দামি। কি ভাই কথা বুঝেন না আপনারা? তো একটা লোকের নামাজে নিয়ে আসা, ওই লোক যদি নামাজ সারা জীবন পড়তে থাকে, যিনি নামাজে নিয়ে আসছেন সারা জীবন এটার সব তিনি পাইতেই থাকবেন। এক লোকের বুঝে আসেনি হজে পাঠাইছে, ওই লোক চলে গেছে হজে, এই লোক যায়ও নাই, হজ করছে ওই লোক, সে নিজের হজের স্বভাব পাবে, আর যে হজে বুঝে শুনে পাঠাই দিছে না গিয়েও পূর্ণ হজের স্বভাব পাবে। এটা কি কম বড় নেয়ামত? এটা শুকর গুজারি করা উচিত ছিল না? কিন্তু অহংকারে পয়া বসে, ইবলিসের ধোকায় পয়া বসে আর বলে যে আমি দিনের কাজ করি, অতএব আমি আলেম থেকে শেখুল হাদিস থেকে মুক্তিসাব থেকে এখন ঘুরতে, মুক্তিসাব আমার পিছনে দাঁড়াবে, আমার কথায় উড়বে বসবে। এইভাবে ইবলিস শয়তান মানুষদেরকে ধোকা দেয়। কোরআন শরীফে একজন রব্বুল আলামিন বলছেন যে শয়তান কিন্তু তোমাদের বড় শত্রু, শুনো তোমাদের বাবাকে সলাহ পরামর্শ দিয়া ফাঁদে ভিলা জান্নাত থেকে বের করে দিছে। আমি তোমাদের বাবাকে বলছিলাম যে জান্নাতে থাকো, তোমরা স্বামী স্ত্রী দুনো তো, হ্যাঁ এখানে শান্তি শান্তিতে থাকো, আরামে থাকো, যা মন চায় যেখানে খুশি যা পাও, খাইতে থাকো খাইতে থাকো, আরাম করতে থাকো, বস কোনো বাধা নেই, এই গাছটার কাছে যায় না। ইবলিস দিনের সুরতে ধোকা দিছে। আপনারা শুনতেছেন ভাইরা, যে বললাম না দিনদার লোককে ধোকা দেয় দিনের রঙে, দিনের সুরতে, এলমের সুরতে। হ্যাঁ, সেই ধোকাটা কি ছিল? কোরআন শরীফে আল্লাহ নিজে এটা তুলে ধরছেন যাতে আমরা এই পৃথিবীতে আল্লাহর বান্দারা আমাদের বাবাকে ধোকা দেওয়ার পদ্ধতিটা বুঝার কারণে ইবলিসের এই নানান তালের ধোকার ব্যাপারে সতর্ক থাকতে পারি। কিন্তু অসংখ্য দিনদার লোকেরা এই ইবলিসের এই রঙিন ধোকার ব্যাপারে অসতর্ক, অসাবধান, বরং গাফলতে নিমজ্জিত। সে তার তার দিনের রঙের ধোকাটা কি ছিল? কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে আদম হাওয়া, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ পাক এই যে তোমাদেরকে বলছেন ওই গাছটার ফল খাইও না, তার উদ্দেশ্য হল যদি ওই গাছের ফল খাও, যদি খাও তাহলে চিরকাল জান্নাতেই থাকবা, না খাইলে একটা কসুর গ্রহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। আল্লাহর কসম, এটাই ব্যাপার, কি কথা বুঝেন না? এবং আমি নিঃসন্দেহে একদম তোমাদের খায়ের খাপ, কল্যাণকামী, মঙ্গলকামী। আমি চাই যে আমি গোল্লায় গেছি গেছি, আমার কমল পড়ছে পড়ছে, তোমরা সুখেই থাকো, অনন্তকাল এখানেই থাকো। আল্লাহর কসম, এটা ছাড়া আমার কোন খেয়াল নেই। মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, দেখেন তাফসীরে বয়ান করেন, খুললেই পাবেন। হাকিমুল উম্মত মওলানা থানভী লিখছেন এখানে যে হযরত আদম আল্লাহর নাম যখন শুনলেন, যে ঈমান যার আত্মায়, আল্লাহর নাম শুনলে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তার আত্মা কাঁপতে থাকে আল্লাহ পাকের নাম শুনলে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে আল্লাহর প্রেমিক খাঁটি ইমানদার আত্মা কাঁপতে ওঠে। হযরত আদমের মতো এইরকম ইমানদার, ইমানওয়ালা, তিনি যখন আল্লাহর নামের কসম শুনছেন আর কোনো কিছু খেয়ালের সীমাতেই থাকে নাই, এই একটা কথাই যে আল্লাহর নামের কসম করে বলে তাকে মিথ্যাবাদী কেমনে মনে করা যায়? জলদি করো খায়, তাহলে অনন্তকাল আল্লাহর কাছেই থাকবে। কি শুনতেছেন ভাইরা? খাইলে পরেই তো শরীরের পোশাক জান্নাতের যে মেজাজ, বাস খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক শরীর থেকে আপনাদের খুলে পড়ে গেল। তো ওনারা লজ্জায় পেশা তাড়াতাড়ি জান্নাতের গাছে বিরাট বড় বড় পাতা এটা দিয়ে নিজের লজ্জা ঢাকলেন। জান্নাতের পাতা নিয়ে নিয়ে ফের শরীর ঢাকতে শুরু করলেন। এরপর তো আল্লাহ পাক বললেন তোমরা এটা করলে কি? আমি বললাম কি তোমরা করলে কি? হ্যাঁ যাও, দিবি তুমি যাবি বাইরে এখান থেকে, এখন আর জান্নাতে থাকা যাবে না। কিন্তু আল্লাহ পাক এমন শানওয়ালা, এত মেহরবানিওয়ালা, যে বাপ যখন ছেলের ধমকা ধমকি করে ঘর থেকে বাইর বাইর করে দেয়, বাইর তুই এখন বাইর আমার ঘর থেকে এখন বাইর, হয়তো দুইটা থাপ্পল লাগাই দেন, না হলে ধাক্কাই দিয়ে দেন, গাড় ধরে বাইর করে দেন, তখন কি বলেন? তুই যদি পরে মাপ চাস তখন মাপ করব, তখন আসতে দিব, এখন কিন্তু আর আসবি না, যা। এরকম কি কোনো বাপ বলে? আর আগের সময় পুরাটা রাগই করে, কিন্তু রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি বলছেন হাদিসে ফুসিতে রব্বুল আলামিন যে তোমরা আমাকে চিনে রাখো, সাবাকাত রহমতি বাজাবি, আমার গোসাও করি আমি, আমি দয়াবান বটে, কিন্তু এই কথাটা স্মরণ রাখবা আমার দয়া সর্বদা অগ্রগামী থাকে, গোসা পিছনে থাকে। উল্টা করছো আমার গোসা লাগছে, ভালো কাজ করবা দয়া আগে যাবে তোমার প্রতি। হাদিস এটার অনুবাদ তো করেন, বুঝেন এটা?
কি কথা বুঝেন নাই? তোমরা এমন উল্টা কাজ করছো, গুনার কাজ করছো, এখন এটা আমার গোসা গোসা তোমরাই পয়দা গোসাকে আকৃষ্ট করছো তোমরা। কিন্তু এরপরে যদি ভালো কাজ করো, ইস্তেগফার করো, মাফ চাও, তওবা করো, কান্নাকাটি করো, নিঃসন্দেহে আমার দয়াই তোমার প্রতি ছুটে আসবে, আগে আসবে। হাজার গুণা করছে, এরপরে নেক কাজ করো, মাফ চাও, আমার দয়াই তোমার দিকে আগে এসে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেটাই হলো তওবা কবুলের হাকিকত, ধারা এবং সূত্র মিয়া। আল্লাহ পাক বললেন ইহিবিতু মিনহা জামিয়া, বাইর এখান থেকে মরো না, বউ বাচ্চা সুদ্ধা বাইর, বউ বাচ্চা বউ তো আছেই, তোর ওই বাচ্চা কাছে হবে। এইভাবে তুমি না জামিয়া মানি, জামিয়ান মানি সব, এজন্য তর্জমা করলো বউ বাচ্চা সব শুদ্ধ বাইর। আচ্ছা তো সব শুদ্ধ বাইরেতে বললি বুঝছেন যে ঘটনা কি, কিন্তু সাথে সাথে বললেন শোনো কিন্তু আমি কথা শুনে রাখো, দেওয়ার সময় মনে না আমি হেদায়তের বাণী পাঠাব, ঠিক নির্দেশনা তোমাদেরকে দিব, আবার আমাকে পাওয়ার রাস্তা কি, আমার কথা মোতাবেক চললে নিঃসন্দেহে জান্নাতেই তুমি আসবে, তোমার বাচ্চা কাচ্চারাও আসবে, কোন টেনশন থাকবে না, কোনো পেরেশানি হবে না, এটা আমি নিশ্চয়তা দিয়ে দিলাম। একই সঙ্গে বলে দিন রব্বুল আলামিন, এই হল রব্বুল আলামিন, কি আজিব রব্বুল আলামিন, রাগের মুহূর্তেও দয়ার মাত্রা, স্নেহের হক থেকে এক বিন্দু তিনি কাউকে বঞ্চিত করেন না। এই সব ঘটনা করেন শিব আল্লাহ আমাদেরকে বিক্ষিপ্ত ভাবে কখনো একটু কখনো অতটুকু শুনাইতে থাকছেন, যাতে বিক্ষিপ্ত অংশটুকু থেকে পূর্ণ উপদেশটা উপলব্ধি করা, গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়। কিন্তু আমরা সেটা করলাম কোথায়, কি কথা বলেন নাই? ইবলিস কিভাবে ধোকা দিল এটা আমাদেরকে শুনাইলেন, এবং রব্বুল আলামিন বললেন তোমাদের বাবা যা কাণ্ড কীর্তি করছে তাও শুনলাম, কিন্তু এরপরে ঘটলো কি, তোমার বাবার দিলে আমি ঢাললাম কিছু কথা, যেটা বললে আমার আমি খুশি হব, আমি দিলাম তার অন্তরে, পরে সেটা আমাকে উনি শুনলেন খালি যে রব্বানা জালামনা আনফুসানা, যা করছি অন্যায় আল্লাহ, মাপ না করলে আমি তো গেছি একেবারে একদম বললাম সরকার আমি মিনাল খাসির, কি কথা বুঝেন না? তো আল্লাহ পাক বলেন যে তার মিনতি শুনে ফাতা আলাইহি, পরে আমি আগের চেয়েও বেশি তার প্রতি সদয় হয়ে গেলাম। ফাতা আলাইহি তর্জমা, যারা ওই যে কোরআন শরীফের গবেষণা করে অনুবাদ শিখেন আর আরবি বই পুস্তক পড়ে অনুবাদ শিখেন, তারা এটার তর্জমা করবেন। ফাতা আলাইহি মানে আবার আল্লাহ তাআলা তার দিকে মুতাওয়াজ্জি হলেন, আবার নজর দিলেন, কিন্তু এই তর্জমা সই না, এই অনুবাদ সই না, একদম ভুল। কি কথা বুঝেন নাই? কোরআনের যারা ব্যক্তিগত গবেষণায় পড়েন কি যে ভয়ঙ্কর এক্সিডেন্ট করে কাল কিয়ামতের শাস্তিযোগ্য হবেন, কে তাদেরকে বুঝাবে? কোরআন কোরআন যারা গভীর ভাবে বুঝেন সে নূরওয়ালা আত্মার এলেমওয়ালা লোকদের নিকট থেকেই কেবল কোরআন শেখা চাই, পড়া চাই, বুঝা চাই। শুনতেছেন ভাইরা? এই দুই চারটা বই পুস্তক পড়িয়া কোন রকম পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে এসে মৌল বিষয় হইয়া উল্টা পাল্টা তর্জমা করে দেশ জাতিকে নষ্ট করতে থাকে, এরকম লোক এই সমাজে কম না। আর নিজেদেরকে যাত্রে মৌল বিষয় বলে প্রমাণ করতে চেষ্টা করে, কি হলো লোকদের? আল্লাহর ভয় অন্তরে থাকলে এই লোকগুলো নিজেকে আলেম দাবি করার হিম্মতি কোনোদিন পাইত না। কি কথা বুঝতেছেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ, বাইশর মতো কিতাব যার এই পৃথিবীতে মজুদ আছে, তিনি বলতেন ভাই আমি আলেম না, আমি একজন মাদ্রাসার তালেবে, আমি মাদ্রাসার একজন ছাত্র মানুষ, সারা জীবন এলেম তালাশ করি। শুনতেছেন ভাই? এত বড় আলেম হইয়া নিজেকে আলেম মনে করেন না, আর আমরা এক একজনে কবি না আমি কে, একজনকে খাড়া করে তো পিছন থেকে একজন দাঁড়ায় বলে আল্লামা এসা ওসা তেসা। বাংলাদেশে ভারতের প্রসিদ্ধ ছিলেন সাইকোলজিস্ট মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে শাইখুল হাদিস নামে প্রসিদ্ধ ছিলেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী। পরে অনেক মানুষ দেখলেন যে আমরাও ইসলামের খেদমত করি, আমাদের তো শাইখুল হাদিস কয় না। পরে ওনাদের পক্ষের লোকেরা এই বিভিন্ন ওনাদের দলীয় লোকদের নামে শাইখুল হাদিস অমুক, যে শাইখুল হাদিস নামের প্রতি জাতি অনেক শ্রদ্ধাশীল হয়ে গেছে, এই নামে আরো লোকদেরকে আমাদের লোকদেরকে পরিচিত করানো জরুরি হয়ে গেছে। কি আজীব মামলা! এইভাবে কি আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়? নামের জন্য উপাধির জন্য যুদ্ধ করে আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া যায়? নাম এমন জিনিস না যেটা আমরা যুদ্ধ করলে আল্লাহ বলবেন এটা ওকে, গণতান্ত্রিক তোমাদের অধিকার আমিও মেনে নিলাম, এমনটা কি হওয়া সম্ভব? এটা তো আল্লাহ পাকের নিকট কবুলিয়তের ব্যাপার বন্ধুরা। পাতাব আলাইহির অনুবাদ কি? কয়েক মৌলভি সাহেবকে খাড়া করে দিলে এখন ঠিক মতো অনুবাদ করতে পেরেশান হইতে থাকবে। এই কারণে যে এরা খালি কোন রকম বই পুস্তক পড়ে পাস করার ফিকিরে থাকে। পাস করলে হবে না, পাকা আলেমী দিন হওয়া চাই। আর পাকা আলেমী দিন হওয়ার একটাই পথ যে আকাবের দিন যে এলমের ভান্ডার রেখে গেছেন সেখান থেকে এলম নিতে হবে, সে এলম নিঃসন্দেহে পাকা। এটা কি আমার কথা? বললাম না কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। এটা কি আমার কথা? এটাও প্রমাণ পেশ করতেছি, আমি শুনেন আপনারা। আমার যে কোনো জায়গায় যে কোনো বয়ান হয় সেটা লাইভ প্রোগ্রামে সারা দুনিয়ায় প্রচার হয়, আলহামদুলিল্লাহ সরাসরি সম্প্রচার হচ্ছে। যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাই আমার নিকট জিজ্ঞাসা করতে পারেন যেটার দলিল কি, প্রমাণ কি, আমি ওয়াদা করলাম আমি দলিল পেশ করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকলাম। আমাদের বাপদাদার বাড়ির সম্পত্তি এখানে বোঝানোর জন্য বা কারো সম্পত্তি দখল করার জন্য আমাদের এই মেহনত চেষ্টা অভিযান না, সিরফ রসুল্লাহ আল্লাহ রসুলের এলমের ভান্ডার থেকেই কথা বলার জন্য আমাদের এই প্রচেষ্টা। আর আল্লাহ রসুলের ভান্ডার থেকে যে কথা আমাদের ব্যক্তিগত মস্তিষ্কের ব্যাখ্যা না, গবেষণার ব্যাখ্যা না। আকাবের দিন যারা সীমাহীন এলমের সমুদ্রওয়ালা ছিলেন সেই এলমের অকুল সমুদ্রওয়ালাদের এলমের দরিয়া থেকে সেটার ব্যাখ্যা আমরা পেশ করব। কথা বুঝেন না আপনারা? আমাদের এই দুই চার ফোটা এলম দিয়ে আমরা কোরআন সুন্নাহ বুঝবই বা কি, ব্যাখ্যা করবই বা কি, আর এরপরে বিপদে পড়ব কত ভয়ঙ্কর বিপদে, এরকম বিপদে পড়া এটাই কি ইমানদারের কাজ? যাই হোক, ফাতাব আলাই এর তরজমা মুফাসসিরিন লিখছেন যে যখন বয়ান কোরআনে আল্লাহ তাআলা আর জিয়াদা সম্পদ কে সাথ উনকি তরফ মুতাওয়াজ্জে হো গয়ে, আল্লাহ পাক আরো অধিকতর স্নেহ মায়া মহব্বতের সাথে আদমের দিকে আকৃষ্ট হলেন, মুতাওয়াজ্জে হলেন, মানে আগের চেয়ে বেশি স্নেহের নজর দিলেন হযরত আদমকে। তা আবার এই অনুবাদ কেন করতে হল? এটা কোরআন, শুধু অভিধান দ্বারা এটার ব্যাখ্যা করা যাবে না। এই অনুবাদটা এই জন্য করতে হয়েছে, ব্যাখ্যা এই জন্য দিতে হয়েছে, হযরত আদম নবী ছিলেন, নবী আগে থেকেই রহমতের পাত্র নাকি গজবের পাত্র? যে আগে অপরাধী আসামি মাফ করে দিয়ে এখন থেকে স্টার্ট করলাম যে এখন তোমাকে স্নেহর পাত্র বানাইলাম। হযরত আদমকে সৃষ্টি করছেন যখন, তখনই আল্লাহ পাক তাকে নবী হিসাবে সিদ্ধান্ত দিয়েছেন। যিনি প্রথম থেকেই নবুয়তের আসনে আসেন সে তিনি এই নতুন ভাবে স্নেহ পাইলেন না, স্নেহ আগে থেকেই পাচ্ছিলেন। তাবালের তর্জমা তাহলে কি হবে? স্নেহের স্নেহ মায়া মহব্বত রহমত আগে যতটা দিতাম আদমের প্রতি তার মাত্রা আরো বৃদ্ধি করে দিলাম। শুনতেছেন ভাইয়েরা, এই বিষয়গুলো আজকাল কম মৌলভী সাহেবরা পর্যন্ত খেয়াল করেন। কি বলবো, বড় কঠিন সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। আর লোকেরা মনে করে দুনিয়া এখন এলমের দিক থেকে সারা দুনিয়ায় কাঙ্গাল, যেই আমরা যাদের মৌলভী দাবি করলাম তা আমার মোকাবেলা কেউ নেই, এরকম ধারণা করবেন না। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আল্লাহ পাক সর্বযুগেই বড় বড় আলেম ওলামা রাখবেন যারা পৃথিবীতে এলমের সঠিক উৎস থেকে আল্লাহর দিন পেশ করতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করেন। কি কথা বুঝেন না ভাইরা? তো ইবলিস যে ধোকা দেয় আলেমের সুরতে, দিনের রঙে, দিনের সুরতে, এটা কি এখনো প্রমাণ হয়নি? এইটা কোরআন শরীফে আল্লাহ বললেন কেন এই ঘটনা? কিসা শোনানোর জন্য? যে তোমরা কাহিনী পছন্দ করো, শোনো কাহিনী তাহলে আমিই বলি, এটা কি কোরআনের উদ্দেশ্য? কেন কিসা বলেন, ঘটনা কেন বলেন? শুরুতে আল্লাহ পাক এক কথাই এটা বলে রাখছেন, জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যাতে কোনো সন্দেহের লেশ মাত্র নাই, এর সবটা একদম হেদায়েতের গাইড বুক এবং দিক নির্দেশনা, এটা পূর্ণটা হেদায়েতের কিতাব। এখানে শুধু হেদায়েতই, হেদায়েতের বর্ণনা দেওয়া হবে, এই লাইনে হেদায়েত, এই লাইনে হেদায়েত থেকে বিচ্যুতি, এগুলো বুঝিয়ে দেওয়া হবে। কি কথা বুঝেন না, এখানে আল্লাহ যেটা বুঝিয়ে দিচ্ছেন সেটা আমাদের খেয়াল রাখা কর্তব্য না? কিন্তু আবেগী মুসলমানরা এগুলির ধারই ধারে না। আর সবচেয়ে বড় বিপদ হল অনেক প্রফেসর, অনেক ডাক্তার, অনেক মাস্টার যারা দিনকে ভালোবাসেন, আগে ছিলেন একদমই ইউরোপিয়ান জিন্দিগি বলো, কেউ নাস্তিক, কেউ সিনেমা হলের নায়ক, কি কথা বুঝুন না, কেউ গায়ক, নানান রকমের ধ্বংসাত্মক পথের নায়ক, মহানায়ক ছিলেন না কেউজন, হ্যাঁ, কেউ একেবারে মদের বোতল বলা। কিন্তু এরপরে আমাদের দিনী বন্ধুরা যারা ইসলামের জন্য নিবেদিত, তারা কষ্ট স্বীকার করে ওই ডাক্তার, মাস্টার, প্রফেসর, হ্যাঁ, এরকম বড় বড় উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব তাদেরকে বুঝে শুনে আল্লাহর দিনের দিকে নিয়ে আসছেন, ভাই নামাজটা ধর, ওদিকে শেষ হয়ে যাবে। পরে আল্লাহ পাক তাদেরকে বুঝ দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, পরে তারা ঠিকই কালমা ধরছেন, ঠিকই নামাজ ধরছেন, ঠিকই রোজা ধরছেন, ঠিকই হজ ধরছেন, এতটা যেই পথে তিনি দিন পাইছেন সেই পথে লোকদেরকেও ডাকতে শুরু করছেন। কি কথা বুঝেন নাই, তার দীর্ঘদিনের মেহনতের কারণে তিনি দিনদার, তিনি নেককার, তিনি ইবাদতগুজার, তিনি বহুত ভালো, কিন্তু হঠাৎ শয়তান ধোকা দিয়ে বলছে তুমি এতকাল থেকে নিজে দিনদার আর দিনের খেদমত করো, এই আলেম ওলামা মাওলানা সাহেব মাদ্রাসায় বসে থাকেন, তারা কি এরকম দিনের কাজ করে দেখলা কোনোদিন? তোমার মতো হাটেন মহল্লায় মহল্লা না, হাটেন তো না, অতএব তুমি সেরা তাদের চেয়ে, বুঝলার ব্যাপারটা? হ্যাঁ, এটা বুঝছি, মিস্টার ইবলিস রাস্তা রাস্তায় প্রাইভেট প্রাইভেসিতে ধোকা দিয়েছে, হ্যাঁ এটা বুঝছি। এরপরে দেখা যায় এরা যখন বয়ান শুরু করে, বয়ানের ভিতরে আলেমদেরকে ঝাঁকুনি দেয়, ঝাঁঝালো ভাষায় বলতে থাকে, এবং আলেম যে অপরাধী এই দিনের কাজ এই ঢঙে না করতে পারার কারণে সেটাও কঠিনভাবে বুঝায় বলার চেষ্টা করে। এইভাবে এদের যা আমল ছিল, কামাই ছিল, সেটাকে ইবলিস ধ্বংস করার ব্যবস্থা করে। শুনতেছেন ভাই, আমি এগুলো বলি যে কেন, শুধু মহব্বতে এবং দরদে, যে মুসলমান ভাইরা যাতে যে যেখানে দিনের কাজ যতটুকু করেন সেটার পূর্ণ মর্যাদার পুরস্কার সংরক্ষণ করতে পারেন, হেফাজত করতে পারেন, কোরআন সুন্নাহর আলোকে সেজন্য সে বিষয়টার আলোচনার চেষ্টা করতেছে, এবং সেটার প্রমাণাদি আমি পেশও করব ইনশাআল্লাহ। শুনতেছেন ভাই আপনারা, কি বলবো, বড় কঠিন, বড় মুশকিল মামলা। যে মানুষ মনে করে আমল বাড়লে তার মর্যাদা বড়, কিন্তু এটা ভুল ধারণা। লাখ নবী শুয়ে আছেন, এই কথা খেয়াল করবেন, কথা বলেন না, নবী সারা রাত এসার নামাজ পড়ে বাসায় গিয়ে শুয়ে আছেন, কখনো এই বিবির কাছে গিয়ে কথা বললেন আরাম করলেন, কখনো ওই বিবির কাছে গিয়ে কথা বললেন আরাম করলেন, নবীরই এক আত্মীয়, ওই নবীর নিজের বিবির ভাই, হ্যাঁ, নিষ্পতি ভাই বলে, ইংলিশে ব্রাদার ইন ল বলে, বাংলা আমাদের বাংলাতে যেটা বলে এটা আমরা না বললেও পারি, কারণ ওটা তালবি সুদী আরম্ভ হয় মানুষের মনে করে বকা দিল, কি কথা বুঝেন নাই। তো নবীর বিবির ভাই উনি ঘরের ভিতরে থেকে দেখলেন যে কি করতেছেন, উনি তো খানা খাইলেন, পরে দেখলাম আপার কাছে, হ্যাঁ না, পরে আপার বান্ধবীর কাছে, মানে আরেক বিবির কাছে, এইভাবে করতে করতে ভোর রাত হয়ে গেল, কি কথা বুঝেন না, মুয়াজ্জিন আজান দিল, নবী মসজিদে গেলেন, কি রে এইটা করলো, কি কি কথা বুঝেন না আপনারা আমার, আমি এগুলো বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি এই ভয়ঙ্কর ভুল থেকে আমাদের মুক্তির জন্য। হ্যাঁ, হিরে এটা করলো কি, উনি সারা নবী তা বিবির কাছেই থাকলো সারা রাত, কেসা নবী হবে, নবী থাকলেন বিবির কাছে, আর আমি তো এই ফাঁকে ফাঁকে দেখলাম কালি, কিন্তু আমি তো তেলাওয়াতে ছিলাম, আবার গিয়ে দেখলাম যে করেন কি, আবার গিয়ে দুই রাকাত পড়লাম, হ্যাঁ, পয়লা রাকাতে আম্মায়ে তাসাল, দ্বিতীয় রাকাতে নাজিয়া, কত লম্বা সুরে দিয়ে নামাজ পড়লাম, সালাম ফিরে আবার আসলাম, দেখলাম যে উনি আবার আরেক বহুল লোকে আলাপ করে, ইনি হইলেন নবী। তা আমি সারা রাত্রে আমলে আর এবাদতে মশগুল, আর এই লোক সারা রাত খালি বউর কাছে মশগুল, তো আমিও করে না উনিও করে, কি কথা বুঝেন কিনা? আমি আজকে রাত্রে আগাইলাম বেশি না উনি আগাইলেন বেশি? বোর কাছে থেকে কেমনে আগায়? আমি তো আল্লাহর সঙ্গে থেকে আগাইছি মিয়া। এই দেখলেন একদিন, বলে দেখি পরের রাত্রে করেন কি, পরের রাত্রেও সেই, আবার পরের রাত্রেও সেই এক চিল্লা। ৩০ দিন ৪০ দিন দেখার পরে এখন শয়তানে দিল ধোকা। আরে নারীর ব্যাপারটা কেমন জানি লাগে, নাউজুবিল্লাহ। এখন যদি এই লোক নবীর ব্যাপারে বদগুমানি করে, কুধারণা করে, এই লোক মুসলমান থাকবে, মোমেন থাকবে, কাফের হবে কিনা, চির জাহান্নামী হবে কিনা? ইবলিস এই আমলের সুরতে লোকটাকে কোথায় নিয়ে পৌঁছায় দিল? জাহান্নামে। কি কথা বুঝেন না? আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, সারা দুনিয়ার সবগুলো নেকামল একত্রিত করার পর কোন গায়রে আলেম একজন আলেমের সমান কোশ্চিন কালো কেয়ামত পর্যন্ত হইতে পারবে না। আপনাদেরকে এত সাহসে এরকম কথা কম লোকই বলতে পারবে, কিন্তু আল্লাহ পাকের শুকর যে কোন এরকম অর্ধেক কাম উল্লাদের কাছে আমরা এলমে দিন শিখি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের নিকট আমরা কোরআন সুন্নাহ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। বিশ্বের সেরা আলেম, বিশ্বের সেরা মুহাদ্দিস, বিশ্বের সেরা মুফতিদের নিকট আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন, এবং সেই উস্তাদদেরই নিয়োগে আমাদেরকে হাদিসের ওই বড় বড় কিতাব পড়ানোর আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আর এই দেশের হাজার হাজার লাখ লাখ আলেম উলামার সঙ্গে আমাদের মহব্বতের আন্তরিকতার সম্পর্ক আছে, সকলে আমাদেরকে জানে শুনে। এরকম না যে কথা একটা বললে আমাদের কোন রক্ষা আছে, এই লোক বললে চলে গেল কেড়ে এই লোক, এরকম কি পালানোর জায়গা আছে? এই দেশের উলামায় দিন আমাদের কথা শুনবেন না, জানবেন না, দেখবেন না? যদি গলত বলি ডকুমেন্ট তালাশ করবেন কিনা? আমি যে কথা বললাম এটা ফাইনাল শরীয়তে। আপনারা জানেন বিশ্বের বিখ্যাত আলেমে দিন ছিলেন একজন, হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ছিলেন কিনা? হানাফি মজহাবের বিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন, এই আফগানিস্তানের এক এলাকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, যিনি মেসকাত শরীফ হাদিসের বিখ্যাত কিতাবের বিশ্বের শ্রেষ্ঠতম ব্যাখ্যাতা। হ্যাঁ, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, তিনি মেরকাত শরীফ মেসকাত কিতাবের মধ্যে লিখছেন, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহিয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন যে একজন আবেদ, আবেদ মানে আমলওয়ালা, নেক আমলওয়ালা, এবাদতওয়ালা, এই লোক যত হাজার লাখ কোটি এবাদতওয়ালা হোক কিন্তু একজন আলেম তার সেই পরিমাণ এত আমল নাই, এত এবাদত নাই, এত নেকের কাজ নাই, কিন্তু সারা জাহানের আবেদের চেয়ে ওই একজন আলেমের মর্তবা বড়। কি কথা বুঝেন না আপনারা? এইটা যে ওনারা বললেন সাহস পেলেন কোন জায়গায়, ওনাদের কি দলিল প্রমাণ লাগবে না? ইমাম গাজ্জালী সাহেব যে আমি গাজ্জালী, আমি যা বলছি তাই ঠিক, এটা কি হইতে পারে? তাদের দলিলটা কি, সেটা কি শোনাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনতেছেন আপনারা, যে ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযওয়ান লিতালিবিল ইলম, ইলমে নবুয়ত, ইলমে দ্বীন যারা তালাশ করেন, সেই মাদ্রাসার ইলমে দ্বীনের স্টুডেন্ট, তাই না, মানে ইলমে দ্বীন কোরআন সুন্নাহর ইলম যারা তালাশ করেন, সে তালেব ইলম মানে ছাত্র, তার মর্যাদা এত বড় যে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেন তাদের সম্মানার্থে, তাদের প্রতি সন্তুষ্টি জ্ঞাপনার্থে। রেজান লি তালেব ইলম, শুনতেছেন ভাইরা? একজন তালেব ইলমের এত যদি বড় মর্যাদা, তো আলেমের মর্যাদা কত? সেটাও শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তান নামলা ফি জুহলিহা। একজন আলেমে দ্বীনের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকা সৃষ্টিকুর আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করতে থাকে। এর আগে একদিন দোয়া করছেন বিকালবেলা শেষ, সকালবেলা শেষ, অথবা এক সপ্তাহ দোয়া শেষ, সারাটা জীবন এই আলেমে দ্বীনের আসমান জমিনের সমস্ত মাখলুকা আল্লাহ পাকের নিকট এই লোকের ক্ষমা আর জান্নাতের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আসমান জমিন চলে কি আলেমের হুকুমে না আল্লাহর হুকুমে? আসমান জমিনের তমাম মাখলুকাত চলে আলেমের হুকুম না আল্লাহর হুকুমে? তারা সকলেই যে আলেমী দিনের জন্য মাগফিরাত মাগফিরাতের দোয়ায় মশগুল, এটা হুজুরের হুকুম না আল্লাহর হুকুমে? আল্লাহ তাদেরকে লাগাইছেন আলেমী দিনের জন্য দোয়া করতে, তাদেরকে বাধ্য করছেন, সেটা কি সে আলেমকে জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? তাহলে এতে কি প্রমাণ হয় না আলেমের মর্যাদা কত বড়? প্রমাণ হয় কি হয় না? আরেকটা হাদিস আচ্ছা, এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এমনকি সাগর নদীর পানির মধ্যে মাসে রা পর্যন্ত আলেমী দিনের জন্য দোয়া করতে থাকেন, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত আলেমী দিনের জন্য দোয়া করতে থাকেন। কার বাণী এটা? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম। আল্লাহ নবীর কথার উপরে অন্তর থেকে বিশ্বাস যদি না করা হয় ইমান থাকে না যায়? এইটার উপর বিশ্বাস করা আমাদের উপর ফরজ না? আরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না ফাযলাল আলিম আলা আল আবিদ কা ফাযলিল কমারি লাইলাতাল বদরি, যে পূর্ণিমা রাতে সবগুলো তারকার উপরে পূর্ণিমার চাঁদটার মর্তবা সম্মান মর্যাদা যত বড়, সব আবেদদের উপরে সব নেক আমল ভালাদের উপরে একজন আলেমের মর্তবা মর্যাদা সম্মান তত বড়। এখনো কি বিষয়টা স্পষ্ট হয় নাই? এই হাদিসের উপর ইমান আনা আমাদের উপর ফরজ না? না, এটা না মানলো, এটা অস্বীকার করলো আমাদের রক্ষা হবে? কি শুনতেছেন ভাইয়েরা? এক লোক হজ করল 5 লাখ টাকা খরচ হল, শুনতেছেন আপনারা? কষ্ট করে পয়সা কামাইছে, 5 লাখ টাকা খরচ হয়েছে, পরে গিয়া কি কষ্ট! এহরাম বান্ধল যে কাপড় চোপড় ওই এহরামের কাপড়ই পরা, এহরাম বান্ধার পরে খুশবু লাগানো যায় না, হ্যাঁ, এবং শরীরে জোর করে এরকম ঘষা মাজা যায় না, পশম ছিঁড়ে যাবে তাও করা যায় না, এরামের পর গোসল করতে হয় হালকা ভাবে, যে ডলাডলি ঘষাঘষি করা কিন্তু যায় না। হাজিরা হজ করতে যায় হজের তরিকা শিখে না, যার কারণে এই যে সাইনবোর্ডের হাজির সংখ্যা বেশি, সত্যিকার আল্লাহর নজরে যারা হাজি কবুল হাজি এদের সংখ্যা একদম কম, শুনতেছেন আপনারা? হ্যাঁ, কি বলবো, সারা গায়ে ফতমিয়া, একটাই শুধু কারণ আলেমী দিনদের থেকে দূরে সরে দিনের খেদমত দিনের মেহনত এবং আমলে ব্যস্ত থাকা, একটামাত্র রোগ মুসলমানদেরকে ধ্বংস করতেছে। এই লোকগুলো হজে যায় কোন আলেমী দিন থেকে হজ শিখছে? কারো থেকে না, টাকা জমা দিল 5 লাখ 10 লাখ মক্কা টাওয়ারে থাকবে, আইসা গপ্প করতে থাকে আমি জমজম টাওয়ারে ছিলাম, আর জমজম টাওয়ারে থাকলে হজ কবুল হয়, মক্কা টাওয়ারে থাকলে হজ কবুল হয়। হজ কবুল হওয়ার মতো এলেম এখান থেকে অর্জন করে তালিম তরবিয়ত অর্জন করে তারপরে তো যাওয়া উচিত ছিল। কি বলবো আপনাদেরকে ভাইরা, কত কথা যে মনে পড়ে। এক কিতাবের মধ্যে আমি ঘটনা পড়ছিলাম, এক কিতাবের ভিতরে ঘটনা পড়ছিলাম আজীব, অনেকগুলো মূল্যবান ঘটনা ওই কিতাবে, এগুলো যে এক বুজুর্গ হজ করতে গেছেন আরাফার দিনে, আরাফার ময়দানে সে কি কান্নার কান্না, কাঁদতে কাঁদতে বিকাল হয়ে গেছে, কাঁদতেই আছে সেজদায় পড়ে আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাক নবীদের নিকট ওহী নাজিল করেন, আর আল্লাহর বিশিষ্ট বান্দা ওলীদের অন্তরে এলহাম করেন, অন্তরে আল্লাহ পাক নিজে ঢালেন, ওই ওলির অন্তরে কথা বলেন, কথা বলেন নাই, নবুয়ত দেন না, ওলিকে নবুয়ত তো দেন না, কিন্তু ওলির সাচ্চা গোলামীর মর্তবা দিয়া আল্লাহ পাক তার সঙ্গেও কথা বলেন, সেটাকে এলহাম বলে, সেটা অন্তরে অন্তরেই বলেন আল্লাহ তাআলা। এটা একবার ভিন্ন বিষয়, এটা দলিল আছে। অনেক ভদ্রলোক দিনদার ইসলামের গবেষক বলেন যে তাসাউফ কোরআন হাদিসে নাই, এলহাম কোরআন হাদিসে নাই। যারা তাসাউফ কোরআন হাদিসে নাই, এলহাম কোরআন হাদিসে নাই বলেন, এই বন্ধুরা আমার সঙ্গে প্রাইভেট সাক্ষাৎ করবেন, ভদ্রলোকের মতো কথা বলতে রাজি হলে আসবেন, ঝগড়া করতে হলে আসবেন না। তো যদি আপনি দলিল চান, তাসাউফ কোরআন হাদিস থেকে প্রমাণ করে আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। কি পাগলের মতো কথাবার্তা বলেন, লেখাপড়া করেন তো না ইসলাম সম্পর্কে, কথা বেশি বলার অভ্যাস বানায় ফেলছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন শরীফের এমন কোন আয়াত আছে যেখানে তাসাউফের বয়ান নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এমন কোন হাদিসটা আছে যেখানে তাসাউফের বয়ান নেই? অনেক ভদ্রলোক এমনকি অনেক মৌলবিশা অল্প পড়ুয়া মৌলবিশা বলে বেড়ান তাসাউফ কথাটা পরবর্তীতে আসছে। আরে পাগল কোথাকার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তিন যুগের যে মুসলমান তারা সারা দুনিয়ার কেয়ামত পর্যন্ত সব মুসলমানদের থেকে শ্রেষ্ঠ। তার মধ্যে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে তাসাউফ শব্দটা ব্যবহার করছেন, যে এলেম আছে তাসাউফ শিখে নাই, ফাকাত তাজান্দাকা মাল ওমান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়া ফাকাত তাজান্দাকা। এলমে দিন খুব শিখছে, তাসাউফের এলম অর্জন করে নেই, শিক্ষা অর্জন করে নেই, সে তো সিন্দিক হবে, দিন থেকে বিচ্যুত হবে। কি কথা বুঝেন না! ইমাম মালিক রহমুল্লাহ তিনি এই শব্দ ব্যবহার করছেন, সেটা কি আমাদের যুগ না সেই স্বর্ণ যুগের একটা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তিন যুগ সম্পর্কে নিজে সাক্ষ্য দিয়েছেন, এই তিন যুগের মানুষ কেয়ামত পর্যন্ত সকলের মধ্যে সেরা। খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহু, তাসাউফ কোরআন হাদিসে নাই, কি সব কথাবার্তা! হ্যাঁ, এই ভদ্রলোকরা ইসলামকে ভালোবাসেন, কিন্তু যারা ইসলাম জানেন না, ও কিছু জানেন কিছু জানেন না, তাদের নিকট থেকে ইসলাম শেখার কারণে এত বড় ক্ষতির মধ্যে পড়ে গেছেন। আল্লাহ তাআলা এই ভাইদেরকে তাদের দ্বীনের পিপাসার উসিলাতে এই অন্ধকার থেকে মুক্তি দান করেন, আলোর পূর্ণ স্বচ্ছ ধারার ভিতরে পৌঁছার তৌফিক দান করেন। তো ওই এক বুজুর্গ কান্নাকাটি করতেছিলেন, খুব কান্দেন, আল্লাহ পাক তার অন্তরে এলহাম করলেন, এই তুমি কিসের কান্নাকাটি করো? এইবার যারা হজ করছে এখানে, আমার নজরে কারো হজ কবুলযোগ্য না, আমার এক বান্দা হজ করতে আসে নাই, তার কারণে আমি হজ কবুল করলাম ছগলের। তোমাদেরই হজ কবুল করছি, আমার ওই বান্দা যে হজ করতে আসে নাই, তার উসিলাতে তার নামেই ঠিকানাই। উনি উঠলেন, ছুটলেন এবং সেখানে গিয়ে পৌঁছলেন। এই লোক ছিল দাউদ মুচি, তার নাম ছিল দাউদ। গিয়ে পৌঁছলেন এবং বললেন যে ভাই, লোকদের জিজ্ঞেস করছেন এই নামে কোনো মুচি এখানে? বলে হ্যাঁ, তো মুচির কাজ করে। গিয়ে বললেন ভাই, আমার কাছে সত্য কথা বলো, তুমি কি কাজ করো, আল্লাহর নিকট তোমার এত বড় মর্যাদা? ওই লোক তো হতবাক যে আমি একজন পাবলিক সাধারণ মানুষ, আমি একজন মুসলমান গুনাগার, মুসির কাম করি, কোন রকম নামাজটা পড়ি। হ্যাঁ, তা আমি কি একটা বড় আলে বুজুর্গ আল্লাহ আসছেন, তুমি কি কাম করো আমার শোনাও। হুজুর, আমি তো একদমই সাধারণ মানুষ। না ভাই, গোপন করো না, তুমি আমাকে বলো ভাই। হাফিজি হুজুর আপনার বাড়িতে গিয়ে যদি বলে ভাই তুমি কি কাম করো, কি আমল করো আমাকে বলো, কি কি ভালো আমল করো আমাকে একটু বলো, না ভাইয়া বলো, আপনি কি না বললে পারবেন? যে হাফিজি হুজুর আসছে আমার বাড়িতে, আমি একজন সাধারণ মুসলমান, তা আমি কেমনে না বলি? ওই বুজুর্গ এত বড় মাপের ছিলেন, এই মুচি সেটা না বললে পারলেন না। বললেন যে হুজুর, ঘটনাটা হলো এই, আমি মুচি মানুষ, অনেকদিন থেকে যা কিছু পয়সা পাই রোজ একটু একটু বাঁচাই, তা আল্লাহর ঘর দেখবো, হজ করবো। এইবারই যাওয়ার পাক্কা নিয়ত ছিল। একদিন আমার ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরে ফিরল। কিরে বাবা কান্দিস কেন? বললো যে আব্বা, পাশের ঘরে ওরা গোস্ত পাকাইছে। তা আমি বললাম, ছোট্ট মানুষ তো, কাকা আমার একটু গোস্ত দেন, চাচা আমার একটু গোস্ত দেন, ওরা আমারে দিলই না, খালি দরজা লাগায়, খালি দরজা লাগায়। এই চিৎকার দিয়ে বাচ্চা করে, ছোট বাচ্চা, যে আমার এক টুকরা গোস্ত দিল না, আমার কি ওরা এক টুকরা গোস্ত দিতে পারতো না? আহা, ওই লোকের অন্তরে এত বড় আঘাত লাগলো যে ওরা খায় আমার এই শিশুটাকে একটা গোস্ত দিলে, এক টুকরা গোস্ত দিলে কি ওদের একদম লোকসান হয়ে যেত, এটা কাজ করলো আমার শিশুর এরকম কান্না বুক ফাটার চিৎকার কেমন সহ্য করি, মনের কষ্টে পাশের বাড়িতে গিয়ে হাজির বললেন যে ভাই আমার বাচ্চাটাকে এরকম কান্দাইলেন, একটু বস্তু দিলে কি ক্ষতি হইত, সব লোকসান হয়ে যেত। আহা, ওই লোকটা ঘনিষ্ঠ আপনজন, মানে মহব্বতের লোক, অনেক দিন থেকে সম্পর্ক। বললেন ও হো ভুল বলছে, আহমদ, ওই লোকের নাম হলো আহমদ, আহমদ মুচি। বললেন যে আহমদ ভাই কি বললা, আরে এখন আর না বললে তো পারবই না, আমরা অনেক দিন পর্যন্ত অন্তত এক সপ্তাহ পর্যন্ত আমরা না খেয়ে আসছি, ঘরে কোনো আহার নাই, আমরা পুরো ঘরের সবগুলো মানুষ অনাহারী, না খাইতে না খাইতে কষ্ট আর সহ্য হচ্ছিল না, ওইখানে একটা মরা উট পড়েছিল, মরা উটের গোস্ত জীবন রক্ষার খাতিরে এই কাইটা নিয়ে এসে রান্না করছিলাম, ওইটা আমরা ভাগ করে গেছি, তোমার সুস্থ ভালো ছেলেটাকে মরা উটের গোস্ত খাওয়াবো, বাচ্চা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কঠিন কোন রোগ আক্রান্ত হয়ে যায়, আমার ভাই সেই ভয়ে তোমার বাচ্চাটাকে গোস্ত দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন বান্দা আমার ক্ষুধা লাগছিল খাওন চাইছিলাম দিলা না, বান্দা বলবে আল্লাহ আপনার তো ক্ষুধা লাগে না, আমার এক বান্দার ক্ষুধা লাগছিল, ওরে খাওয়াইলে আমারই খাওয়ানো হয়েছিল এবং সেখানেই তুমি আমাকে পেয়ে যেত, সেখানেই তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেত। আল্লাহ পাক বলবেন যে বান্দা এই বান্দা শুন, আমি পোশাক চাইছিলাম দিলা না, হ্যাঁ আল্লাহ আপনি তো পোশাক চান না, আপনার পোশাকের দরকার হয় না, আমার এক বান্দার পোশাকের দরকার ছিল, ওরে পোশাক দিলে আমাকেই দেওয়া হইত, ওখানে তুমি আমাকে পেয়ে যেতা, ওখানেই তুমি জান্নাত পেয়ে যেতা। বলবেন যে আরেক বন্দাকে আমার পিপাসা লাগছিল পানি চাইছিলাম তুমি দিলা না, হ্যাঁ আল্লাহ আপনার তো পিপাসা লাগে না, যা আমার এক বান্দার পিপাসা লাগছে পানি চাইছে তুমি দেও নাই, ওরে পানি খাওয়ালে আমি আল্লাহকেই পানি দেওয়া হতো, সেখানে তুমি আমাকে পেয়ে যেতা, আমাকে সন্তুষ্ট করে ফেলতে পারত, আজকে তোমার জন্য জান্নাতেরই ফয়সালা হয়ে যেত। আহমদ ভাই বললেন যে হুজুর আমার এই ঘটনা, পরে আমি আসলাম ঘরে ভাবলাম যে আমি গরিব মানুষ আমার উপর কি হজ ফরজ হয়েছে, আমি তো গরিব কোন রকম কষ্ট করে খাই, আমার উপর হস্ত ফরজ হয়নি, মহব্বতে আল্লাহর ঘটনা দেখতে চাইছিলাম, তো আমার হজে যাওয়ার চেয়ে আমার মুসলমান ভাইয়ের এই বিপদে সাহায্য করা বেশি দরকার, এতদিনের কষ্টের টাকাগুলো সব নিয়ে ওই পাশের বাড়ির ভাইকে দিয়ে দিলাম, ভাই আপনি নেন, আর আমার হজে যাওয়া হয়নি। ওই বুজুর কানতে কানতে বললেন ভাইরে তোমার এই অন্তরের আল্লাহর মহব্বতের এই ব্যথা এটাকে আল্লাহ এমন কবুল করছেন, তোমাকে পূর্ণ হজের সওয়াব দিচ্ছেন, তোমার এই উসিলাত আল্লাহ তাআলা এবারে সব হাজীদের হজকে কবুল করছেন। কবি আলম গুলিস্তান আর কবি বীরানা হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায়, নিজের আমল নিয়ে আমরা ব্যস্ত, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমল করো ইত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, আর আল্লাহ বলদের সঙ্গে থাকো, অনেক বাইরে এটা বুঝেনি না, মন বুঝতে রাজি না, আল্লাহ এই জন্য বলতেছেন তোমার আমল হাজার করার পর তোমার ত্রুটি বিচ্ছিন্ন অভাব নেই, কিন্তু আমার প্রিয় বন্দাদের সঙ্গে জুড়ে থাকলে ওদের উসিলা তোমার আমল আমি কবুল করি। আমার খাস বান্দাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা জাহান্নামি হবে না। আল্লাহ পাক হাদিসে কুৎসিত স্পষ্ট করছেন, কোরআনে বললে বুঝিনি আমরা, হাদিসে কুৎসিত আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন, তারপরও বুঝতে ওরা দিলে মানতে ওরা দিলে কেন, তো এই ব্যাখ্যা আমাদের নেতা করেন নেই, আমাদের মনীষী এই ব্যাখ্যা করেনি, উলামায়ে দ্বীনের ব্যাখ্যা মানো না, মুফাসসিরের ব্যাখ্যা মানো না, আরিফিনের ব্যাখ্যা মানো না, এই পূর্বসূরি কারোরই ব্যাখ্যা মানো না, কোন মনীষীর পালায় পড়ছো, সেই মনীষাই তোমাকে জান্নাতে পৌঁছাবেই তো, আর কিভাবে বলবো আমি বলেন আমাকে। গরম তো মিলাও নাই আমার কথা, ভাইরা বুঝতে পারতেছে
আল্লাহ পাকের লাখ লাখ শুকর। হ্যাঁ, হাজি সাহেব হজ করতে যায়, কি হজ করে, হজ করতে যায় কিচ্ছু জানে না, এমন ঘটনা করে আমি হতভম্ব হয়ে গেছি। উমরায় যাইতেছিলাম, জেদ্দার নিকটবর্তী হওয়ার পরে ভাবলাম যে সাথীরা কোথায় একটু দেখে আসি, এরোপ্লেনের মধ্যে গিয়া দেখলাম যে টুপি মাথায় দিয়ে বসে আছে। আরে এরামের মধ্যে তো খুশবু লাগানো যায় না, টুপিও মাথায় দেওয়া যায় না, মাথা খালি রাখতে হয়, খালি মাথাতেই নামাজ পড়তে হয়। এই লোকের টুপি পরা কি, আপনি টুপি পরা এরাম বাঁধেন না? হ্যাঁ বাঁধছি তো, এই যে এরাম পড়ছে, টুপি কেন, টুপি রাখা যাবে না? এখন জিজ্ঞেস করতেছে। ওর আমি বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এরাম বাঁধছেন? ও ওটা তো জানি না, ইন্না লিল্লাহ। কি কথা বুঝেন নাই, লাব্বাইক না বলা না বললে কি এরাম হবে? এই মনে করছে কাপড় পরলে এরাম হয়ে যায়, কি বলবো, ইন্না লিল্লাহ। পরে ওখানে তাদেরকে সঠিকভাবে এহরাম বাঁধানোর ব্যবস্থা করলাম। এই দেখে কয়েক ভদ্রলোক নারী পুরুষ পিছন দিক থেকে আমাকে ডাকে, কাছে গেলাম, বলে আমাদেরকে একটু বললে কি করতে হবে বললে দেন। হাই ইন্নাল্লাহ, এরা সব এহরাম বান্ধা। আমি বললাম আপনারা কি এহরাম বান্ধেন নাই? আনতা আনতা করে বললেন যে করছি তো, আমাদেরটা তো ঠিক হয় না, আপনি একটু ঠিক করে দেন। আমি আর কথা বাড়ালাম না, যে বিনয়ের সাথে বলছে তাদের সম্মান রক্ষা করা উচিত। তা আমি পরে তাদেরকে যেভাবে লাব্বাইক পরে আছে এরাম যেভাবে বাঁধতে হয় বললাম, তো এরাম বাঁধলেন। শুনতেছেন ভাইরা, এর চেয়েও মারাত্মক এক দুটো না শত শত ঘটনা আছে। এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে গিয়া সকলে নিয়ে আসে, আমার আব্বা হাজি সাহেব, আমার দাদা হাজি সাহেব, আমার নানা হাজি সাহেব, গেন্ডারিয়াতে ডাক, ঢাকার গেন্ডারিয়া থেকে এক বড় মসজিদের ইমাম সাহেব হজে গেছেন, ওনার এক মুসল্লির এত বুঝাইছেন আজকে আরাফার দিন, যে আরাফার দিনে আরাফার মধ্যে অন্তত একটা মিনিটের জন্য হলেও উপস্থিত হইতে হয় তাহলে হজ হয়ে গেল। আর আরাফাতে যে যায় নাই তার হজ হবেই না। কি কথা বুঝেন নাই, বলে যদি 10 কোটি টাকা জরিমানা দেয় সৎকা করে তা তো হজ হবে না, তার হজ হয়ই নাই, হজ করতে হবে। আবার তো ওই এক ভদ্রলোক বড় লোক মালদার হজ করতে গেছে, তারে ওই ইমাম সাহেব বললেন চলেন চাচা আজকে তো আরাফা চলেন। গালাগালি ছেলেদেরকে বকাবকি, এই মক্কা শরীফে শয়তানের দল, এই কষ্টের মধ্যে আমারে পাঠাইছে বদমাশগুলি হজ করতে। আমি কইছি আমারে পাঠাইছ না, হ্যাঁ এগুলো মানুষ, এগুলো সব গরু ছাগল, ছেলেদেরকে গালি দেয়। আমি বুড়া মানুষ, আমারে ঠেলে পাঠাইছে হজ করতে, হ্যাঁ এরকম কষ্ট করে মানুষের পারে হজ করতে। ওই লোক গেলই না। পরে আসবার সময় এয়ারপোর্ট থেকে হাজি সাহেব, শুনতেছেন ভাইরা, এইবার আপনারা শুনছিলেন মিনায় দুর্ঘটনা হয়েছে, শুনছিলেন না? মিনার দুর্ঘটনা কোন দিনে ছিল, আরাফার আগের দিন না পরের দিন? আরাফার দিন, আরাফা হয় 9 তারিখে না, জিলহজের 9 তারিখে আরাফা। কি কথা বুঝেন নাই আপনারা, জিলহজ মাসের 9 তারিখে আরাফা, তারপরে এই সন্ধ্যাবেলায় সূর্য ডুবলে পরে মুজদালিফা, ফজরের সময় আবার আসতে হয় মিনা, এখান থেকে যাইতে হয় কঙ্কর মারতে। কি কথা বুঝেন নাই, তাহলে কঙ্কর মারতে গেছিল যার দুর্ঘটনা হয়েছিল, ওটা 9 তারিখে না 10 তারিখে? 10 তারিখে না। তো গতকাল আরাফায় না থাকলে হস্ত হবে না, এটা ক্লিয়ার বুঝছেন না? এখন ঘটনা শুনেন, আমারই এক বন্ধু মানুষ মানে আমার খলিফা ঢাকার এক বড় আলেম মুফতি সাহেব, উনি আমার খানকায় গিয়ে সেদিন বললেন যে মিনার দুর্ঘটনার দিনও আমাদের এলাকার এক ঢাকার এক হাজি সাহেবকে খুঁজে পাইনি, আর পাইলামই না বাংলাদেশে ফেরা পর্যন্ত, পেরেশান যে এও কি দুর্ঘটনার শিকার কি না। আইসা থেকে উনি এলাকায় পৌঁছে গেছেন, ছেলেরা এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে হাজি সাহেব। কি কথা বুঝেন না আমার, এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, মুফতি সাহেব বলেন যে আমি খোঁজ পেয়ে ওনার কাছে গেলাম, বললাম যে আল্লাহ আপনার চিন্তা আমরা অস্থির ছিলাম, মিনার দুর্ঘটনার দিন আপনি ছিলেন কোথায়? বলে কেন আমার কোন অসুবিধা হয়নি, আমি তো সেদিন মদিনা শরীফ ছিলাম। কি আপনারা বুঝেন নাই, সেদিন তিনি মদিনা শরীফ। এই হলো হাজি সাহেবের হজ।
এইরকম ঠোকাবাজ প্রতারক কত যে হাজি এখান থেকে পয়সা খরচ করে এদেশে এসে লোকদেরকে ঠোকা দেয়, আমি হাজি সাহ কি বলবো, এরা আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর পরোয়া করে নাই, এর জন্য পরকাল জীবনে কঠিন শাস্তি কি ভোগ করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে হজ ফরজ হলো কিন্তু আল্লাহর পরোয়া করলো না, আল্লাহর হুকুমের পরোয়া করলো না, সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত মারাত্মক অপরাধ করলো, সে ইহুদি হয়ে মরলে মরুক, খ্রিস্টান হয়ে মরলে মরুক, আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ পাক কারো পরোয়া করেন না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এত ভয়ঙ্কর বিষয়, আর সেই হজ নিয়ে হজ করতে গিয়াও এইরকম অবহেলা, এইরকম খেল তামাশা, কত জঘন্য গুনাহ কবিরা, কত মারাত্মক অপরাধ। শুনতেছেন ভাইরা, কেন এই কাণ্ড ঘটে? একটা মাত্র কারণ, এই লোকগুলো কোন আলেম দ্বীনের নিকট গিয়া হজের তরিকা শিখে নেয়, একটাই কারণ। সারা দুনিয়া বরবাদ হইতেছে নবীর থেকে বিচ্ছিন্ন থাকার কারণে, অথবা নবীর নায়ের ওলামায় দিন থেকে বিচ্ছিন্ন থাকার কারণে। আলেমদেরকে এড়ায় গিয়া হক হেদায়তে কোন রাস্তা নাই। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। যাই হোক, আমি তো অনেক দূর চলে গেছি। যারা সীমা অতিক্রম করলো, দুনিয়াকে ধরল, আল্লাহকে বাদ দিল, তাদের জন্য জাহান্নামই নিশ্চিত। কিন্তু আল্লাহ পাক রাজের শান একসঙ্গে দুনো দিক বাতলাইয়া দেন, কোন দিক যাবি যা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, কিন্তু যারা আমি আল্লাহর ভয়ে মনের কথা, নফসের কথা, কারো কথা শুনল না, আমার কথাই শুনল, আমার ডাকেই সাড়া দিল, এবং দুনিয়ার কথা না, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখেরাতকে প্রাধান্য দিল, আল্লাহ পাক বলেন এটা নিশ্চিত এবং গ্যারান্টিযুক্ত বিষয় যে জান্নাতই হবে তার ঠিকানা। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া দার ও মানলা দার আলা, আল্লাহর নিকট যে ঘর বানায় নেই জান্নাতে, তার ঘর আর ঠিকানা এই দুনিয়া। আর আল্লাহ পাক নিকট অনন্তকালের সম্পদ যারা জোগাড় করে নাই, তারা তাদের সম্পদ এই দুনিয়া, এর জন্য তারা মরে। আখেরাতকে বাদ দিয়ে কেবল দুনিয়ার সম্পদ জোগাড় করতে থাকে তারা, যাদের কোন জ্ঞান নাই, বিবেক বুদ্ধি কিছুই নাই। কোন জ্ঞান নাই এদের, যারা আল্লাহকে এবং দিনকে বাদ দিয়া কেবল দুনিয়ার পিছনে ছুটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলতেছিলেন, ইয়া ইবনে ওমর কুন ফি দুনিয়া কানাকা গরীব আবরু সাবিল ওয়াউদ্দ নাফসাকা মিনা আল কুবুর। হে আব্দুল্লাহ, শুনো, দুনিয়ার জীবনে এইভাবে থাকো যেমন মুসাফির থাকে, তার মানে টাকা পয়সা ধন দৌলত সব লোকদেরকে দিয়ে আমি খালি আর মুসাফির হয়ে রাস্তায় বসে যাবো, ভিক্ষা করবো, এটা এই উদ্দেশ্য না। কি অর্থ মুসাফির মানে? বিদেশে প্রবাসে যারা থাকে, বিদেশে থাকে, বিদেশে সে এটা মনে করে না, আমি এখানেই থাকবো, এখানেই আমার 1000 তলার বিল্ডিং করব, এখান থেকে কোনোদিন যাব না। বিদেশে প্রবাসে যারা থাকে, দেশ দেশ থেকে গেছে, তারা মনে করে আমি দেশেই ফিরব, এজন্য ওখানে কামাই করতে থাকে, উপার্জন করতেই থাকে, জমা করতেই থাকে, আর জরুরত পরিমাণ খরচ করে, জরুরত পরিমাণ থাকার ব্যবস্থা করে, জরুরত পরিমাণ আরামের ব্যবস্থা করে, জরুরত পরিমাণ চিকিৎসার ব্যবস্থা করে, জরুরত পরিমাণ বন্ধু বান্ধব রাখে। এরকম না যে 24 ঘন্টা আড্ডা, 24 ঘন্টা খেল তামাশা, 24 ঘন্টা সিনেমা হল, 24 ঘন্টা মদের বোতল, তাহলে তার ইনকাম আয় ইনকাম রোজগার কিচ্ছু হবে না। তার কাম থাকে রোজগার, ভালো রোজগার, ভালো পয়সা জমা করা, আর কেবল অপেক্ষা কখন ফিরব দেশ, সেজন্য কেবল জমাও, কেবল জমাও, যত বেশি জমাইতে পারো তত বেশি দেশে গিয়ে আরাম করব। এই অর্থ এই অর্থে রসুল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার ঘরটাকে মুসাফিরখানা মনে করে এখানে কামাই করো, দুনিয়া জরুরত পরিমাণ, খাও জরুরত পরিমাণ, ঘর বাড়ি জরুরত পরিমাণ, বন্ধু বান্ধব জরুরত পরিমাণ, কিন্তু আসল ঠিকানা জান্নাত। আসল খালি জমা করতেই থাকবা জান্নাতের সম্পদ, এই বলছেন রসুল্লাহ সাল্লাম। কি মহব্বত আমাদের প্রতি, কি ভালোবাসা, কি কল্যাণ কামিতা, কি খায়ের খাই আমাদের জন্য রসুল্লাহ সাল্লাম, কি দরদ তার অন্তরে আমাদের জন্য। শুনতেছেন না, কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আওয়াজ সবই ওদ্দা নাফসে কামনাল কবুর, মৃত্যুর আগেই মনে করব আমি কবরের এক বাসিন্দা, মৃত্যুর আগেই মনে করব আমি কবরের এক বাসিন্দা। কবরের বাসিন্দার কি প্ল্যান থাকে, কি প্রোগ্রাম থাকে, যে আজকে সিনেমা হলে যাব কয়টা দেখব, আজকে টেলিভিশনে কোন দেশের খেলাটা দেখব, কি কথা বুঝেন না, আজকে কারে খুন করব, হ্যাঁ বোনকে ঠকাবো, ভাইকে ঠকাবো, ছোট ভাইকে ঠকাবো, বাবার পেন্তেকাল হয়ে গেছে, মিথ্যা জাল দলিল করে সম্পদ আমি সব কুক্ষিগত করব। কবরের বাসিন্দা এসব করতে পারে? আজকে অমুকের গালি দিয়ে ভূত ছড়াই দেব, কবরের বাসিন্দা এমন করতে পারে? রসুল্লাহ সাল্লাম এমন উপদেশ দিয়েছেন সর্বদা নিজেকে মনে করব আমি তো কবরে চলেই গেছি, কি কথা বুঝেন না, প্রতিটি দিন দুনিয়াতে এইভাবে যায়। রসুল্লাহ সাল্লাম বলে প্রত্যেকের কবর তাকে ডাকে এবং বলে যে আনাবাইতুল গুরবতি ওয়ানাবাইতুল ওয়াহদাতি ওয়ানাবাইতুল তুরাব ওয়ানাবাইতুল দুধ, আমি মুসাফিরখানা, আমি নির্জন ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, তোমরা ব্যবস্থা করো কেমনে আসবো, আলো জ্বালানোর ব্যবস্থা করো, সাথীর ব্যবস্থা করো, এই সাপ বিচ্ছু তাড়ানোর ব্যবস্থা করো। আর সেটা কি? ইমান আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন যারা ইমানের ন্যাক আমল বলা জিন্দগি বানাইল অনন্তকাল জান্নাতের মধ্যে তারা আবার মেহমান থাকবে। একদিনের মেহমান না, তিন দিনের মেহমান না, অনন্তকাল মেহমান। অনন্তকালের মেহমান মানে কি? মেহমান আসলে মেহমানকে মানুষ কি বাসি ভাত খাওয়ায়, পান্তা ভাত খাওয়ায়, সেরা গামছা হাত মুছতে দেয়, কি কথা বুঝেন নাই, সেরা তলিয়েটা হাত মুছতে দেয়, পুরান বালিশটা যেটা তেলের দাগ পড়া ওইটা মাথায় দিতে দেয়। এক শব্দ আল্লাহ এমন বলছেন, এক কথা এমন বলছেন, এই জান্নাতির অনন্তকালে কত উচ্চ মর্যাদা সেটা এক কথায় বয়ান করে দিচ্ছেন, যে অনন্তকাল পর্যন্ত একদম তরতাজা মেহমানের মতোই তোমাকে খাওয়াইতে থাকবো, পড়াইতে থাকবো, থাকতে দিব, বিস্তার দিব, বালিশ দিব, সবকিছু করবো। এটা একদিনের না, প্রথম দিন যেমনটা অনন্তকাল পর্যন্ত একই মর্যাদার উপর তুমি চলতে থাকবে, মেহমানেরই মর্যাদা। সুবহানাল্লাহ, কি আজিম সাদ হবে। এবং কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন এখানে দুনিয়াতে আমার ইচ্ছা মতো চল, জান্নাতে তোর ইচ্ছা যা হবে সবটা আমি পূরণ করব। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এমনকি তোর মুখ দিয়ে যে কথা বলবি সব কথা আমি রাখবো, একটা কথাও এদিক সেদিক হবে না, একটা কথাও তোর এরকম হবে না যা আমি রাখি নেই। মা তাদাউন মানে কোরআন, কোরআনের ভাষায় বলে, আমরা এটাকে বোঝার জন্য আমাদের ভাষায় বলি ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা মুখ দিয়ে বলবি সব পূরণ করবো আমি। শুনতেছেন ভাইয়েরা, এই হলো রব্বুল আলামের ওয়াদা পবিত্র কোরআনে। আর কোন ভদ্র মানুষ ওয়াদা করলে, হাফিজ জুহুদের ওয়াদা করলে, এটা কি হাফিজ জুহুদের ওয়াদার উল্টা করবে মনে করা যায়? আচ্ছা হযরত আবু বকর সিদ্দিক যদি ওয়াদা করে এই ওয়াদাও নষ্ট করবে, এটা কি মনে করা যায়? যায়। ইব্রাহিম ইসলাম ওয়াদা করলে নষ্ট করবে, এটা কি মনে করা যায়? হযরত আবু বকর সিদ্দিকের খোদা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা, ইসমাইল আলাইহিসসালামের খোদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা যখন বান্দাদের জন্য পবিত্র কোরআনে এমন ওয়াদা করলেন, সেই ওয়াদার খেলাফ পশ্চিম কালেও কি রব্বুল আলামিন করবেন? তাহলে জান্নাত আমাদের কত সুখের ঠিকানা হবে, কি আরামের জায়গা হবে, কি সম্মান আর মর্যাদার ঠিকানা হবে। সেই জান্নাতের জন্য এই দুনিয়ার জীবনে একটু কষ্ট স্বীকার কি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের একজনকেও জাহান্নামে না ফেলেন। আল্লাহ পাকের জান্নাতের জায়গার তো কোনো অভাব নেই, কোন টান নাই, কোন কমি নাই। কিন্তু আমাদের লোকেরা এমন ঝগড়ায় লিপ্ত, মনে করে যে ছেলা ঠেলি করে আমরা যারা হানাফি মজাবের বিরোধী তারা জান্নাতের পুরা ঠিকানা দখল করব। হানাফি মজাবরা জান্নাতের দুয়ারে গেলে পিঠে সবগুলো বাগিয়ে দিব, তোরা হানাফি তোরা জান্নাতে যেতে পারবি না। আমাদের কিছু ভাইরা এরকম ব্যবসা করতেছে না কি মহাবলা, বাংলাদেশ হানাফি মজাবের অনুসারী মুসলমান, পাকিস্তানে হানাফি মজাবের অনুসারী, আফগানিস্তানে হানাফি মজাবের অনুসারী, কি কথা বলছেন নাই, পুরা ভারত জুড়ে হানাফি মজাবের অনুসারী, তারপর সে কি এটা বার্মা জুড়ে হানাফি মজাবের অনুসারী, এই অঞ্চলের মুসলমানরা সব হানাফি, আর আরব দুনিয়াতে কেউ মালিকি কেউ সাফি কেউ হাম্বলি, যার মজাবেরই কোন অনুসারী, সারা বিশ্বের মুসলমান অল্প কিছু মুসলিমে হলেও যারা মজাব মানেন না, যারা যাদেরকে নানান নামে অভিহিত করা হয়, লা মজাবি বলে, গায়রে মুকাল্লিদ বলে, আরো কি কি নাম বলা হয়, যে নামই বলা হোক তারা কাফের না মুশরিক না, কিন্তু মজাব মানেন না, এটা তাদের মুআমালা তাদের কাছে। কিন্তু মজাব যারা মানেন তাদেরকে কাফের বলার কিছু লোক যে উঠে লাগছেন এইভাবে, এটার হেতু কি? শাহরুল্লাহ এই আমাদের বাংলাদেশে হাফিজ জুহুদুর হানাফি, পীর জুহুদুর হানাফি, এই বটতলির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব জনাব ওয়াল রহমতুল্লাহ হানাফি, কলাপুর মাওলানা সাইদুল হক সাহেব রহমতুল্লাহ হানাফি, হানাফি ছিলেন না কিভাবে কথা বুঝেন না, এই হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদ রহমতুল্লাহ আলী হানাফি মজাবের অনুসারী ছিলেন না, বাংলার শীর্ষস্থানীয় আলমে দিন মাওলানা আতারুল রহমতুল্লাহ হানাফি ছিলেন না, এই চট্টগ্রামের হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি হানাফি ছিলেন না, সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ বৃহত্তর অধিক সংখ্যক উলামায়ে কেরাম সব হানাফি মজাবের অনুসারী না, সব কাফের, সব জাহান্নামি। আর কয়েক ভাই যারা আমিন জোরে বলেন, হাত বুকের মধ্যে বাঁধেন আর বলতে থাকেন যে ইমামের পিছনে ফাতেহা না পড়লে নামাজ হবেই না, এই ভাইরাই খালি জান্নাতি আর বাকি সবই জাহান্নামি, এই দলিল আপনারা কোথায় পাইছেন ভাইরা? কি বলবো আমাদের ভাইদের সম্পর্কে, এরকম পাগলামি করেন না, মুসলমানদের ক্ষতি করেন না, নিজেদের পায়েও কুড়াল মারেন না, বিশৃঙ্খলা থেকে বিরত হওয়ার জন্য দ্রুততর সিদ্ধান্ত নেন, তো সব মুসলমানের জন্য আপনাদের জন্য সেটা কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। কি হলো মানুষদের, ইমাম শাহউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি যার মাধ্যমে ভারত উপমহাদেশে এই পুরো হাদিস শাস্ত্র আমাদের নিকট পৌঁছে, তিনি একজন হানাফি, মুজাদ্দিদ আল পেশানি হানাফি, শুনতেছেন ভাইয়েরা আপনারা, শাহরিউল্লাহ দেহলভি হানাফি, তার ছেলেরা শাহ আব্দুল আজিজ দেহলভি হানাফি, শাহ আব্দুল কাদের দেহলভি হানাফি, হযরত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নাহরতুবি হানাফি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই হানাফি, হাকিমুল মত মাওলানা আসফ আলী থানবি হানাফি, বিখ্যাত আলেমী দিন মাওলানা জাফর উদুসমানী বা আল্লামা শব্বির আহমদ উসমানী, মুফতি শফি সাহেব, আল্লামা ইউসুফ বিন নূরি, আল্লামা কাশ্মীরি, সব হানাফি, এই উপমহাদেশের বড় বড় আলেম সব হানাফি। আপনারা বলেন যে তারা বুখারী বুঝতেন না, কোরআন বুঝতেন না, ইসলামী বুঝতেন না, কি সব কথাবার্তা শুরু করছেন, বেশি কথা বলায় লাভ নাই, বিশৃঙ্খলা বন্ধ করেন আপনারা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ভাইদেরকে এই লানতি ফেতনা থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। এসব কর্মকাণ্ড ইসলাম প্রচার না, এটা ভয়ঙ্কর ফেতনাবাজী, ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি। অনেক যুবক তরুণ যারা ইসলামকে ভালোবাসে, এই কিছু টেলিভিশনওয়ালা বক্তা তাদের বক্তৃতা করতে থাকে হাত উঠানোর পক্ষে, ইমামের পিছনে ফাতেহা না পড়ার পক্ষে, হ্যাঁ ফাতেহা পড়ার পক্ষে, এবং আরো কি কি জানে কিছু মস্তামশাই বলে পেতের এক রাকাতের পক্ষে, আর রমজানে তারাবি আট রাকাতের পক্ষে চিৎকার করতে থাকে আর বলতে থাকে এটাই হক আর বাকি সবটা গুমরাহ। ওমর রাজিয়াল্লাহু ভিতর করে, ওমর রাজিয়াল্লাহু ভিতর করে রাকাত পড়তেন, আপনারা জানেন ভাইরা, হযরত ওমর ভিতর পড়তেন করে রাকাত, হযরত ওমর ভিতর এক সালামে করে রাকাত পড়তেন, এক রাকাত না তিন রাকাত, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, তো এই বড় বড় সাহাবীরা তারা ভিতরে এক সালামে তিন রাকাত পড়তেন, সব জাহান্নামী, এরা সব গুমরার দল, দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে যারা জানেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ভিতির বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন। তিনি ভিতির এক রাকাত পড়তেন না তিন রাকাত? তিন ডাকাতি পড়তেন নিঃসন্দেহে, এবং তিন ডাকাতেরই ফতুয়া দিতেন। হযরত ওমর তিন ডাকাতি পড়তেন, তিন ডাকাতেরই ফতুয়া দিতেন। হযরত ওমর গোমরা এবং গোমরা লোকদের নেতা। উমর রাজিয়াল্লাহু তাআলা ফতুয়া দিতেন মিম্বরে বসে, যে নামাজের মধ্যে ফাতিহার আগে যে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ আস্তে পড়বা, নামাজে নিঃশব্দে পড়বা। ওমর রাজিয়াল্লাহু তাআলা ফতোয়া দিতেন যে আমিন আস্তে বলবা, আমিন আস্তে পড়তেন। হযরত ওমর ফতোয়া দিতেন আস্তে পড়তেন। হযরত ওমর গোমরা, হযরত ওমর গোমরা লোকদের নেতা। এই ভদ্রলোকগুলো কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করলো। আমিন জোরে বলারও অনুমতি আছে, কিন্তু হানাবি মজাবের সিদ্ধান্ত হল যে হানাবি মজাবের ওলামায়ে দ্বীন আইম্মা ইকরাম এটা সিদ্ধান্ত নিয়েছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবীরা বুঝতেন না, তারাই বেশি বুঝতেন, তারাই অধিকতর সঠিকতা বুঝতেন, অধিকতর উপরেরটা বুঝতেন। কি কথা বুঝেন নাই? এই বড় মাপের সাহাবীরা যে আমলটা করতেন, মনে হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটাই মূল এবং অরিজিনাল আমল, এটাই অধিকতর পছন্দনীয় আমল। তো এই বড় সাহাবীদের দৃষ্টিতে দৃষ্টি দিয়া, নজর দিয়া হানাবি মজাবের সিদ্ধান্ত গ্রহণ হয়। এজন্য বড় বড় সাহাবি, ফুকাহায়ে সাহাবি, সাহাবিদের মধ্যে বড় মাপের আলেম যারা, তো তাদের যে তাদের যে এলম এবং আমল এবং ফতোয়া, সেটার লোক হানাফি মজাব সিদ্ধান্ত নিয়েছে যে আমিন আসতে বলা উত্তম। আসতে বলা ফরজ না, ওয়াজিব না, আসতে বলা কি উত্তম। আর অন্যান্য মজাব যারা আমিন জোরে বলেন, সে তাদের নিকট আমিন জোরে বলা উত্তম। কিন্তু আমাদের যে ভাইয়েরা আমিনের লড়াই শুরু করাই দিচ্ছেন, তাতে তো মনে হয় আমিন জোরে না বললেই জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা বুঝেন নাই আমার ভাইরা? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কি হলো মামলা? এই কয়েকটা মাত্র মশলা, প্রত্যেকটার ব্যাপারে আমাদের কাছে বিপুল এবং বলিষ্ঠ এবং শক্তিশালী দলিল প্রমাণ মজুদ আছে। আপনারা কি লামজাবি না হানাবি? আপনারা মজাব বিরোধী মানুষ না মজাবের পক্ষের লোক? কোন মজাব মানেন আপনারা? হানাবি মজাব। শাহবুল্লাহ দেহলুকে যদি যার নামে যান, সঙ্গে আমাদের যাওয়া লাগবে। মোজাদ্দেদ আলফে সানি যদি যার নামে যান, সঙ্গে আমাদেরও যোগ দিতে হবে আর কি। কিন্তু আমাদের এই যে বন্ধুরা যারা মজাবের বিরুদ্ধে বলতে থাকেন, তাদের কথাবার্তার লাগামহীনতা দেখলে তো মনে হয় না যে ভদ্রতার সীমা তারা রক্ষা করে চলেন। পূর্বসূরী উলামায়ে দ্বীনের আদব শ্রদ্ধার রক্ষা তারা রক্ষা সীমা তারা রক্ষা করে চলেন এমনটা তো মনে হয় না, লাগামহীন ভাবে বলতে থাকেন। প্রিয় বন্ধুরা, ইসলাম তো এই বড়দের বিরুদ্ধে এরকম লাগামহীন হওয়ার শিক্ষা দেয় না। আপনারা এটা ঠিক করেন না, এটা ভুল পদ্ধতি অনুসরণ করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক পথে চলার কবুল তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারীদেরকে ইমাম আবু হানিফা বলেন নাই যে তোমরা বলবা যে আমরা সব হানাফি, কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরাম যারা হযরত ইমাম আবু হানিফার কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক এবং অধিকতর শক্তিশালী ব্যাখ্যাকে অনুসরণ করছেন, তারা ইমাম আবু হানিফার কোরআন সুন্নার ব্যাখ্যার নাম দিচ্ছেন হানাফি মজাব। কি কথা বুঝুন নাই? মজাব মানে ইমাম আবু হানিফার মতবাদ না, তার দৃষ্টিভঙ্গি না, তার যে সিদ্ধান্ত এবং ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন সুন্নাহর আলোকে, এটার নাম দিচ্ছেন হানাফি মজাব। ইমাম মালিক রহমুল্লাহ বড় আলেমে দ্বীন ছিলেন, ইমাম ছিলেন, তার যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন সুন্নাহর, সেটার নাম তার অনুসারীরা দিচ্ছেন মালিকি মজাব। ইমাম মাহমুদ ইবনে হাম্বলের অনুসারীরা নাম দিচ্ছেন হাম্বলি মজাব। ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমুল্লাহর অনুসারীরা তার এই ব্যাখ্যার নাম দিচ্ছেন, সিদ্ধান্ত সমূহের নাম দিচ্ছেন শাফি মজাব। এটা নিজের নাম নিজে তো প্রচার করেন নাই, নিজের মতবাদ চালু করতে তারা আসেন নাই। এই সব ইমাম, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তারা বলতেন আমরা কোরআন সুন্নাহর আলোকে যেটা বুঝলাম সেটা তোমাদেরকে বললাম। যদি কোরআন সুন্নাহর কোন স্ট্রং দলিল আমাদের দেওয়া সিদ্ধান্তের বিপরীত তোমরা পাও। আমাদের কথা বাইরে নিক্ষেপ করো, ওয়াল ছুড়ে মারো, এবং কোরআন সুন্নার কথাটাই মাথার উপরে তুলে ধরতে হবে। এই বলতেন তারা পরিষ্কার ভাষায়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহিকে যারা মানতেন, তারা এই জমানার যারা মজাব বিরোধী হুজুর উলামায়ে কেরাম, তাদের মতো ছোট্ট ছোট্ট হুজুর না, আবদুল্লাহ ইবনে মুবারকের মতো বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস ফকীহ আরেফ ওলী ইমাম আবু হানিফার শিষ্য। শুনতেছেন ভাইরা, সমগ্র আরব দুনিয়ার আলেম ওলামারা যাকে এক বাক্যে শ্রদ্ধা নজরে দেখেন, সে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি, তিনিও হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহির অনুসারী। আর কার কথা বলবো, কয়জনের নাম বলবো, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার একজন শিষ্য, তিনি বড় আলেম বড় ইমাম। আলাদা একটা মজহাব যার, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার উস্তাদ হযরত ইমাম মুহাম্মদ যখন কোরআন হাদিসের আলোকে কথা বলেন, আমার মনে হয় তার জবানের উপর এই মাত্র যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফার শিষ্য, তিনি হচ্ছেন ইমাম শাফির পরম শ্রদ্ধেয় উস্তাদ। এই উলামায়ে দ্বীন আইম্মায়ে কেরাম, তাদের মধ্যে কোন অহংকার ছিল না, বিদ্বেষ ছিল না, দুনিয়ার মোহ ছিল না। আল্লাহর নবীর এলম যার কাছে আছে সেখানেই তারা ছুটতেন। এই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম শাফির উস্তাদ, নিজে বড় মুহাদ্দিস, বিরাট বড় ফকিহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে যে বিশাল বড় এলমের ভান্ডার আমি অর্জন করছি, সেটা বহন করতে অন্তত পক্ষে দুইটা উটের ভারী বোঝা হয়ে যাবে। এই কথা কে বলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আর এটা যে উদ্ধৃত করতেছি, এটা কি আমাদের হানাফি মজাবের কেউ বলছেন? এই কথা লিখছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মজাবের অনুসারী। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মজাবেরই অনুসারী। হানাফি মজাবের ইমামদের জীবনী লিখছেন শ্রদ্ধার সাথে, গুরুত্বের সাথে, শাফি মজাবের বড় বড় ইমামগণ, ওলামাগণ। শুনতেছেন ভাই, এটা কি তাদের পরস্পর রেষারেষির প্রমাণ না পরস্পর শ্রদ্ধা ভক্তি আর মহব্বতের প্রমাণ? কিন্তু এই যুগে আপনারা যে ঢং শুরু করছেন, যে পদ্ধতি অবলম্বন করতেছেন, এতে মনে হয় যে মজাব ওয়ালারা ইসলামের শত্রু, দিনের শত্রু। কিন্তু আপনারা এত ভয়ঙ্কর মাত্রায় বলার পরও আমরা এটা বলতে সাহস পাইতেছি না আপনারা ইসলামের শত্রু, কারণ আপনারা তো ইসলামের কথা বলেন, ইসলামের শত্রু হলেন কিভাবে? কিন্তু এটা বলবো, ইসলামের ব্যাপক জ্ঞান সম্পর্কে আপনারা অনেক মাত্রায় এখনো খোঁজ রাখেন না, খবর রাখেন না, যার কারণে আপনারা এত মারাত্মক বিভ্রান্তির শিকার আর বিভ্রান্তির সৃষ্টি করতেছেন। কোন শহরে কোন বন্দরে আপনারা বলতে চান যে এখানে হানাফি মজাবের দলিল প্রমাণ? আপনারা শুনবেন আর আমাদের হানাফি মজাবের দলিল শুনে আপনারা আপনাদের দলিল প্রমাণ পেশ করে আপনাদেরটা প্রতিষ্ঠিত করবেন, কোন শহর নির্বাচন করেন? আমাদের হক্কানি উলামায়ে কেরাম যারা হানাফি মজাব অনুসারী, আপনাদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে বসবে এবং মত বিনিময় করবে, ঝগড়া করবে না। শুনতেছেন ভাইরা? মাইক লাগানো থাকবে উভয়ের সামনে, আর সরকারের পুলিশ বাহিনী সরকারের থেকে অনুমতি নিয়ে, সরকারের শক্তিশালী পুলিশ বাহিনী সেখানে মজুদ থাকবে নিরাপত্তার জন্য। আপনারা আপনাদের দলিল প্রমাণ নিরাপত্তার সাথে নিরাপদে পেশ করবেন, হানাফি উলামায়ে কেরাম তাদের দলিল প্রমাণ পেশ করবেন, লক্ষ লক্ষ মুসলমান শিক্ষিত লোকজন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, ডক্টর সেখানে উপস্থিত থাকবেন, শুনবেন, তো লোকেরা দেখতে পাবে যে হানাফি মজাব এটা কি ইমাম আবু হানিফার মতবাদ না কোরআন সুন্নারই শক্তিশালী দলিল প্রমাণে প্রমাণিত। শুনতেছেন ভাইরা? আপনারা আমাদের বন্ধুদেরকে এই খবর পৌঁছে দেন, যদি তাদেরকে চিনেন, শান্তিপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে বসার জন্য আমাদের মজাবের এই অন্তত এই বাংলাদেশের উলামায়ে কেরাম প্রস্তুত। ভারত পাকিস্তানেও বহুত বড় বড় উলামা আছেন, তাদেরকে ডাকার দরকার নাই। বাংলাদেশে এত উচ্চ শ্রেণীর উলামায়ে কেরাম, মুফতি এবং মুহাদ্দিসিন মৌজুদ, যারা আপনাদেরকে সন্তুষ্ট করার মতো, অন্তত নিবৃত্ত করার মতো দলিল প্রমাণ করতে যথেষ্ট। কারো থেকে বাংলাদেশের উলামাদের আর করতে হবে না। শুনতেছেন আপনারা? আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, আপনারা এই বিশৃঙ্খলা আর করেন না, হ্যাঁ, আপনারা যেই মত গ্রহণ করতে চান করেন, কিন্তু অন্যদের পিছনে ঘুরে ঘুরে ঘরে ঘরে গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা এই যুগে করা আপনাদের জন্য কিভাবে সম্ভব হয়, যখন সারা দুনিয়াতে আপনারা দেখেন ইহুদি খ্রিস্টানরা দিনরাত মুসলমানদের বিরুদ্ধে লাগা, এই আফগানিস্তানের দুর্দশা দেখেন, ইরাকের দুর্দশা দেখেন, সিরিয়ার দুর্দশা দেখেন, হ্যাঁ, এই মিশরের দুর্দশা দেখেন, এই সমস্ত মুসলমানদের মুসলিম দেশগুলোর এই ধ্বংস এবং পতনের পিছনে ইহুদি খ্রিস্টানদের কি হাত নাই? সে ব্যাপারে আপনাদের অবদান কতটুকু, আপনাদের ফিকির কতটুকু, আপনারা ঘরের মুসলমানদেরকে কাঠে বলে তাদেরকে এখন কর্ম পড়াতে শুরু করছেন, এটা কি ঘরে আগুন লাগানোর নামান্তর না? আপনারা কি আমার কথা বুঝেন না ভাইরা? যাই হোক, হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম কোরআনে কারীমের আলোকে, হ্যাঁ, তা আমরা ইনশাআল্লাহ তাআলা ভাইরা আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়ায় ঈমানের দৌলত দান করছেন, আমরা ঈমান নিয়ে মরতে চাই কিনা ইনশাআল্লাহ তাআলা, ঈমান নিয়ে মরার জন্য ঈমানের জিন্দিগিও বানানো চাই, একটু কাজ করা, সেটা কি? পাঁচ ভক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা, জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর কি, এর সঙ্গে যারা কোরআন হাদিস বুঝেন না ওই গায়ের আলেমদের কথার উপর চললে ইমানের জিন্দিগি বানানো সহজ হবে না, আলেমদের কথা মতো চললে, ওলামায় দিনকে শ্রদ্ধা করা চাই, ওলামায় দিন দিনের যে ব্যাখ্যা দেন সেটার সামনে মাথা নত করা চাই, এর বিপরীত অবস্থান বানানো কোন মঙ্গলের পথ না। আমার প্রিয় বন্ধুরা, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, সহিষ্ণুর সাথে, চিন্তা ভাবনার সাথে খেয়াল করেন, ইবলিস এত বড় হুজুর যে সব নবীদের নিকট যত এলেম ছিল মিস্টার ইবলিসের সব মুখস্থ, তৌরাত, ইনজিল, জবুর, কিতাব, কোরআন সবটার মিস্টার হাফেজ এই ইবলিস, কি কথা বুঝেন না? এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ আমাদের চেয়ে বেশি মুখস্থ মিস্টার ইবলিসের, ফতোয়ার কিতাব আর ওয়াজের যত কিতাব আমাদের চেয়ে বেশি মুখস্থ কার? মিস্টার ইবলিসের। এত এলেম সত্য আর এই পরিমাণে বাদত যে এক বিগত জায়গা ছাড়ে নাই যেখানে ইবলিস সেজদা করেনি, এত এলেম, এত আমল, এত ইবাদত, এরপরও ইবলিসের রক্ষা হলো, মরদুদ হয় নাই? আমার প্রিয় বন্ধুরা, এলেমের জোরে, আমলের জোরে, ইবাদতের জোরে অহংকারে আক্রান্ত না হই, দম্ভ গরিমা আক্রান্ত না হই। এক ভদ্রলোক ঢাকাতে এক জায়গায় চিৎকার দিয়ে বলতেছিলেন, অন্তত তিনটা দিন আপনারা আমার সঙ্গে দিনের কাজে চলেন, আমি অন্তত আল্লাহর কাছে বলবো যে এই লোকগুলো আমার সঙ্গে ছিল, ইন্না লিল্লাহ। এই লোকটা দিনের মহব্বত করে, দিনকে ভালোবাসে, কিন্তু নিজের এসলা করেনি, নিজের সংশোধন করেনি, এই ভাষায় কথা বলা এর মানে আমার জন্য জান্নাত তো রেজিস্টার্ড, এখন আপনারা যোগ দিলে আমি নিয়ে যাব, এ অর্থ দাঁড়ালো না? তো এইটা কি, এইটা, এই কথা বলা কোরআন সুন্নাহর আলোকে ঠিক হলো না? একদম সম্পূর্ণ ভুল, ভুল মানে এটা অহংকারীর ভূমিকা। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ আবেদ, এবং যেই দশজনের জন্য রসুল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দুনিয়াতে ঘোষণা করে দিচ্ছেন, সে দশজনের প্রথম নম্বরে হযরত আবু বকর সিদ্দিক কিনা? তিনি বললেন, ইয়া রসুল্লাহ, আমি সিদ্দিক যখন নামাজ আদায় করি, আমি আবু বকর যখন নামাজ আদায় করি, আমি আল্লাহর কাছে নামাজের ফিনিশিং এ কি বলবো? রসুল্লাহ সাল্লাম বললেন, আবু বকর বলবা, আল্লাহ, আমি তো অন্যায় করছি, আমি অনেক কঠিন অন্যায় করছি, অনেক জুলুম করছি, অনেক অপরাধ করছি, আপনি নিজ গুণে মাফ করে দেন, তাছাড়া আমার কোন উপায় নেই, কোন গতি নেই। আবু বকর নামাজ পড়লেন, আবু বকর আল্লাহ আকবর অপরাধ, আবু বকর সুরায় ফাতিহা পড়া অপরাধ, আবু বকরের রুকু সেজদা অপরাধ, আবু বকর আত্মাহিয়াত অপরাধ, হযরত আবু বকর দ্বীনের কাজ করতেন না সেটা কি অপরাধ? গুনার কাজ ছিল, কিন্তু হযরত আবু বকর বলতেন নামাজের শেষে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি তো খালি জুলুম আর জুলুম, জুলুম মানে কঠিন অপরাধ আর অপরাধই করলাম, ওয়ালা ইগফির যুনুবা ইল্লা আনতা, আমার এই অসংখ্য অপরাধ ক্ষমা করার কেউ নেই আপনি ছাড়া। কি দেখে আমি অপরাধের ক্ষমা নিব? একটা আমল কি আমার কবুল যোগ্য? আপনি ক্ষমা করে দেন আমাকে, শুধুই নিজের রহমতের দিকে তাকায়া, নিজ গুণে, মানে আমার দিকে দেখলে আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, নিজ গুণে নিজের রহমতের দিকে থেকে আমাকে ক্ষমা করে দেন। শুনতেছেন ভাইরা? এলেমওয়ালা আমলওয়ালা, লাখ এলেম, লাখ আমল, লাখ হজ, লাখ কুরবানি, লাখ জেহাদ, লাখ দাওয়াত, লাখ চোখের পানির পরই কথা মনে করা, আমি যোগ্য, আপনি আমার সঙ্গে যোগ দিলে আপনাকে নিয়ে আমি আল্লাহর নিকট হাজির হব, এই কথা বলা অহংকার, এটা সীমা লঙ্ঘন। এটা কেন হল? কোন আল্লাহ ওয়ালার নিকট গিয়ে তরবিয়ত না করার কারণে। অথচ এই লোক মুসলমান, এই লোক কল্যাণ চায়, এ লোক দিন চায়, এ লোক চায় সুন্নত জিন্দা হোক, কি কথা বুঝেন না? এটা ঠিক কিনা? নিঃসন্দেহে এই লোক দিনের মহব্বত করে, দিনকে ভালোবাসে, দিন নিয়ে আগে চলতে চায়, লোকগুলোকে দিনদারই বানাইতে চায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলো কিনা? করলো না। কেন করলো, কি কারণে? কোন কামেল আলেম দিনের নিকট থেকে তরবিয়ত না করার কারণে। এজন্য দিনের যে কোনো রাস্তায় ইমাম হোক, তার তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, মুয়াজ্জিনের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, মুফতি সাহেবের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, প্রিন্সিপাল সাহেবের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, শাইখুল হাদিসের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, আমির সাহেবের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট, মুবাল্লিগের তরবিয়ত দরকার কোন আল্লাহ ওয়ালার নিকট। তাহলে এই সব স্তর থেকে ওয়াজ যখন দিনের কথা বলবেন, ইমাম যখন দিনের কথা বলবেন, শাইখুল হাদিস যখন দিনের কথা বলবেন, মুবাল্লিগ যখন দিনের কথা বলবেন, আল্লাহর জন্যই বলবেন, সুন্নত মোতাবেকই বলবেন, দিন মোতাবেকই বলবেন, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতেই বলবেন, তারও নূর নসিব হবে, তারও কবুলিয়ত নসিব হবে, তার মেহনত খেদমতের মধ্যেও কবুলিয়ত আসবে, বরকত আসবে, কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। কিভাবে কথা বুঝেন না? এজন্য কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, আমার নবী তার সাহাবীদেরকে কোরআনে পাঠ শিক্ষা দেন, কোরআন পড়ে শোনান, ওয়াইয়াল্লিমুহুল কিতাবা, কোরআনে কারীমের কথাগুলো এলেমগুলো বিস্তারিত তাদেরকে শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, কোরআনের ব্যাখ্যার আলোকে কামেল পূর্ণাঙ্গ আমল ইবাদত জিন্দেগি যেটাকে সুন্নত বলে সেটাও শিক্ষা দেন, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদের ভুল ত্রুটিগুলো ধরায়া দেন, শুধরায়া দেন, পরিমার্জিত করে দেন তাদেরকে। ইউজাক্কিহিম একটা আলাদা, ইয়াতলু আলাইহিম ওয়াস, নবীর জিম্মাদারি ইয়াতলু আলাইহিম, কোরআনে পাক বিশুদ্ধভাবে শিক্ষা দান, নবীর জিম্মাদারি পবিত্র কোরআন কমপ্লিটলি 30 পারা শিক্ষা দান এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দান, নবীর জিম্মাদারি তাদেরকে আমলি জিন্দগিতে কোরআনের মোতাবেক পূর্ণ আমলি জিন্দগি শিক্ষা দান, যেটা হেকমা। নবীর জিম্মাদারি ইউজাক্কিহিম আখলাক চরিত্র জিন্দগির যে কোনো ক্ষেত্রে ভুল বিচ্যুতি যা ঘটে, অহংকার, হিংসা, মোহ, সবকিছু, এগুলো নবী, আল্লাহর নবী হিসাবে এগুলো সব তাদেরকে শিখাবেন, সংশোধন করে দিবেন। নবীর নায়েব কে? নবীর নায়েব কে? মাজি, পাইলট, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, রাষ্ট্রপ্রধান, কে নবীর নায়েব? নবী নিজে বলছেন, আমার নায়েব উলামায়ে দ্বীন, আমার ওয়ারিশ উলামায়ে দ্বীন। তা নবীর স্থলাভিষিক্ত যারা, তারাই কাল নবীর কাজগুলো অরিজিনালি করতে পারেন, করবেন, বাকিরা তাদের সহযোগিতা করবেন, তাদের থেকে নিবেন, তাদের থেকে শিখবেন। কিন্তু তাদেরকে এড়াইয়া যদি বলেন যে আমি স্বয়ম্বর, এটা ভুল পথ। কি কথা বুঝেন না? এটা বিপদের পথ, এটা অ্যাক্সিডেন্টের পথ, হচ্ছে আজকে তাই। আর যারা একদম খাঁটি আলেমে দিন ছিলেন, একদমই আলেমদের থেকে নিতেন, আলেমদের থেকে নিয়েই, আলেমদের থেকে নেওয়া এলমেরই আলোকে আল্লাহর ভয়ে ভয়ে দিতেন, তাদেরই বরকতে দিনের কাজ এত আগে বাড়ছে। সারা দুনিয়াতে দিনের কাজ বাড়ছে, আমাদের টুটা ফুটা মেহনতে না, আমাদের অহংকারী মেহনতে না, আমাদের দাম্ভিক মেহনতে না, আমাদের আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণের দ্বারা না, বরং ওই ওলামায় দিন, ওই বুজুর্গানে দিন, যারা দিনের কাজ করছেন, আর আল্লাহর জন্য করছেন, আল্লাহর জন্য শিখেছেন, তাদের ডাকে যারা সাড়া দিচ্ছেন, আলেম না হওয়া সত্ত্বেও ওই আলেমদেরই রঙে নিজেদেরকে রঞ্জিত করছেন, ওই ভাইদের একলাসের বরকতে, কুরবানির বরকতে দিনের কাজ আগে বাড়ছে, এখনো বাড়তেছে। আর যারা মনে করেন যে আমি আমির সাহেব, আমি বড় মুবাল্লিগ সাহেব, এই যে নিজেকে এরকম মনে করেন তার দ্বারা একটু কাজ আগে বাড়ে না, খালি ক্ষতি হয়। শুনতেছেন ভাইয়া? বরং যারা একলাসের সাথে কাজ করেন, তারা একলাসের সাথে কাজ যারা করেন, ওই মেহনতের সাথীদের জন্য এই ভাইরা বিশৃঙ্খলার কারণ হবে, তাদের পেরেশানির কারণ হবে। কি কথা বুঝেন নাই? যারা একদম খালেস একলাসের সাথে দিনের খেদমত আর মেহনত করতেছেন, তাদের চেহারা নূরওয়ালা, আমল নূরওয়ালা, কথা নূরওয়ালা, বিনয়ওয়ালা, তাদেরকে দেখলে বোঝা যায়, তাদের সঙ্গে বসলে বোঝা যায়। কিন্তু এইভাবে কথা বল, এক লোক সে আমাদের দেখলেই বলে যে মাফ করে দিয়েন, আরেকদিন দেখলে বলে খুদির মাফ করে দিয়েন, এরকম অনেক দিন পর্যন্ত যেখানে দেখো খুদির মাফ করে দিয়েন। কি কথা বুঝেন নাই? আমি ভাবলাম যে কি রে ভাই, এইরকম অনেকদিন থেকে মাসকে মাস এই লোক দেখলেই বলে মাফ করে দিয়েন, কি মাফ কি ব্যাপার? পরে আমি বললাম আপনি এত টেনশন করুন, দেখা হলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জিজ্ঞেস করুন, আপনি গেলে দেখলে সালাম আলাইকুম মাফ করে দিয়েন, সেটা কি কি ব্যাপার কি বুঝায় বলেন? আমি তো আপনার কোন রকমের অসন্তুষ্ট নাই, না আমি আল্লাহর রহমতে অন্তত এই 43টা মসজিদের আমি জিম্মাদার। কি কথা বুঝেন নাই? সেজন্য মনে মনে ভাবি অহংকারে পায় নাকি ভিতরে, এজন্য আপনাদের কাছে মাপ চাই। এই কথা বুঝলেন ব্যাপারটা? অহংকারটাকে, নিজের ভিতর অহংকারের ভূতটাকে একটা কালার দিয়ে পেশ করলো, দিনই কালার। এই কালারের কালকে আমাদের যদি পেশ করে, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই লোকটাকে এই বিপদে ফেলছে তরবিয়ত না করা, কারো কাছে তরবিয়ত করে নেই। কোরআন বলে আমার নবী আবু বকর সিদ্দিকেরও তরবিয়ত করেন, আমার নবী উমরেরও তরবিয়ত করেন, অথচ সেই উমর যে উমর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। সে উমরেরও সংশোধন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ উমরেরও ভুল হইতে থাকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করতে থাকতেন না? আবু বকর সিদ্দিকের ভুল হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করেন নাই, আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাযিল করেন নাই? হে আবু বকর, তুমি কেমনে কসম করে বললা এই লোকটার দিতাম, আর আমার সঙ্গে এরকম কাণ্ড করলো, আমার সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করলো, আমার সন্তানের উপর জুলুম করলো, এই মেস্তা যাক সে বদরের যুদ্ধে, কিন্তু আল্লাহর কসম ওরে আর আমি এক পয়সাও দিব না। হযরত আবু বকর এই কথা বলেন নাই, কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াসআ, আমি যাদেরকে এমন সম্মান আর মর্যাদা দিলাম, এত সম্পদ দিলাম, তাদেরকে উচিত এরকম কসম করা? তাদের তো উচিত না কসম করা, আল্লাহ পাকের কথারও আদিম সার, ধমকাধমকি করতে পারত, এই মরনা এরকম উল্টা পাল্টা কথা কও, আমি দেখি নাই তুমি কিরকম সীমান ফুলকারি। কিন্তু আল্লাহ পাক কি বললেন? আমি যাদেরকে সম্মানিত করলাম, আমি সম্মান সম্পদের অধিকারী করলাম, তারা কসম করবে এটা কি উচিত হয়? তাদের তো কসম করা উচিত না। ফের তিনি বললেন যে আল্লাহ তুহিবুন আয়াগফির আল্লাহ লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের মাফ করে দিবেন? মানে বুঝাইলেন যে তোমরা একটু মাফ করে করতে পারো না, আমার বন্ধু ভুল করেছে, তুমি মাফ করতে পারো না, তুমি মাফ করে দিলে তো আমি তো তোমার মাফ করে দিই। আবু বকর বুঝছেন যে কাজ হয়েছে, এটা তো আমার ধরছে আল্লাহ তাআলা, জলদি বাইর হয়ে বলছেন আল্লাহর কসম আমি ওরে মাফ করে দিই, আমি ওর সব মাফ করে দিলাম, আল্লাহর কসম আগে যা দিতাম তার চেয়ে দ্বিগুণ আমি দান করব। আমার প্রিয় বন্ধুরা, আমরা যারা ইমানকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমাদের জীবনে যে ভুলগুলো হয়েছে যুদ্ধ করে না বলি, আমি ঠিকই করছি, আমরা ঠিকই করছি, আমরা ভালো আপনারা ভুল বলেন, এটা কালকে আমাদের আল্লাহকে তো বোঝানো যাবে না। হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেরকম নিজের ভুল বুঝা বলছিলেন, আল্লাহর কসম আমি ওকে আগের চেয়ে বেশি দিব, আমার ভুলকে আমি শুধরাইলাম। আমরা যারা ভুলগুলো বুঝতে পারি, ভুলগুলোকে শুধরানোর সিদ্ধান্ত নিই, আর যারা ভুলগুলোকে বুঝতে না পারি, কোন কামেল আলেম দিন যিনি আল্লাহ ভালা, যিনি মানুষকে মহব্বতের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্যই একলাসের সাথে তরবিয়ত করতে জানেন, এরকম কোন আল্লাহ ভালা হাতে নিজেকে ন্যস্ত করে নেই, আমার ভুলগুলো শুধরাই দেয়। তো ইনশাআল্লাহ তাআলা ফের আপনার নামাজে নূর আসবে, আপনার আমলে নূর আসবে, আপনার কালমাতে নূর আসবে, আপনার দাওয়াতে নূর আসবে, আপনার ওয়াজে নূর আসবে, আপনার দোয়াতে নূর আসবে, আপনার চোখের পানিতে নূর আসবে, আপনার হাঁটা চলাতে নূর আসবে, আপনার ঘুমের মধ্যেও নূর আসবে। পবিত্র কোরআনে আমার যারা ওরা হাঁটে যে আমার মহত্বের পাহাড়ে হাঁটতে থাকে ওই ঢং নিয়া, হাউনা বিনম্র ভাবে ওরা হাঁটে, নিজেকে মিটায় হাঁটে দম্বের সাথে না। কি কথা বুঝেন নাই? হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, বাংলাদেশে দাওয়াত তাবলীগ জামাতের আমির ছিলেন না? আল্লাহু আকবার, চেহারা নূর ভরা, চোখের পানি ঝরতে থাকতো, কি আজব মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকতেন, আর কোন আল্লাহ ওয়ালা দেখলে তার সামনে নিজেকে মিটে মাটি হয়ে যেতেন। আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ খুলনাতে গেলেন, খুলনা দারুল মাদ্রাসা, আমি সঙ্গে ছিলাম ইন্টারপ্রেটার হিসাবে, মানে দোয়াস হিসাবে, হযরতের উর্দু কথার বাংলা অনুবাদের জন্য ছিলাম। গিয়ে দেখলাম বাংলাদেশের তাবলিগ জামাতের আমির হযরত মাওলানা আব্দুল ইসহাক রহমাতুল্লাহ সেখানে অপেক্ষমান হযরতের জন্য। গেলে জড়ায়া তুললেন, মুসাফা করলেন, এরপর হযরতের কাছে আদবের সঙ্গে মহব্বতের সাথে বসলেন। হযরত সুন্দরবন দেখতে যাবেন, শুনছেন সুন্দরবন কখনো দেখেন নাই, বাংলাদেশের একটা সুন্দর জিনিস, বললেন যে আল্লাহর এই নেয়ামত এটা আজীব কুদরত, এটা দেখতে যাব। হযরত মাওলানা আব্দুল ইসহাক রহমাতুল্লাহ বললেন, হযরত অনুমতি দিলে আমিও যেতাম আপনার সঙ্গে। হযরত হাসলেন, বললেন আচ্ছা আপনি যাবেন। তখন হযরত মাওলানা আব্দুল ইসহাক উদ্দুর অনেক ভারী বৃদ্ধ মানুষ, শরীর ভারী, হাঁটতে চলতে পারেন না, বললেন যে আমি যাব আপনার সঙ্গে, আপনার সোহবতে থাকবো একটু। আচ্ছা তো চলেন। পরের দিন আমরাও গেলাম এই দুলু বুজুর্গের সঙ্গে। লঞ্চে যখন যাইতেছেন তো হযরত মাওলানা আব্দুল ইসহাক রহমতুল্লাহকে দেখলাম, কোরআন শরীফ পড়তেই আছেন, চোখের পানি ঝরতেই আছে, হযরত ওয়ালার অমলের সঙ্গে বসে থাকছেন। সুন্দরবন যাওয়া, সেখান থেকে আসা, ওয়াজ মাহফিল ছিল না, কোনো ঘাস ছিল না, কোনো দাওয়াত ছিল না, কোনো কাজ ছিল না, সিরেফ এক আল্লাহর ওলির সঙ্গে থাকা, তার সোহবতে বসা, তাকে দেখা, এটাকে এক শ্রেষ্ঠ আমল মনে করে তার সঙ্গে এই সময়টা কাটাইছেন তিনি। তিনি আলেম ছিলেন, তিনি বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি মাওলানা শামসুল হক ফরিদপুর আমলের দীর্ঘ সোহবত প্রাপ্ত ছিলেন, তার তরবিয়ত প্রাপ্ত ছিলেন, হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির তরবিয়ত প্রাপ্ত, সোহবত প্রাপ্ত ছিলেন। তাদের মধ্যে এই জিন্দগি ছিল, রং ছিল, এই দিন ছিল, হ্যাঁ না? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নিজে বড় আলেম ছিলেন, দারুল দেওবন্দে পড়তেন, কিন্তু দারুল দেওবন্দের পড়ার জমানাতে প্রত্যেক বৃহস্পতিবার বিকালবেলা পায়ে হাইটা 18 মাইল দূরে হাকিমুল মুথানবীর সোহবতে যাইতেন, রাত্রটা ওখানে কাটাইতেন, শুক্রবার দিনটা কাটাইতেন, শুক্রবার সন্ধ্যাবেলা পায়ে হাইটা 18 মাইল দূরে দারুল দেওবন্দে ফিরে আসতেন এলমে দিন শেখার জন্য। পুরা দারুল দেওবন্দের দাওরা হাদিস পড়া পর্যন্ত এই সব বৎসরগুলো এইভাবে কষ্ট করতেন। গোহরডাঙ্গাতে কোন আলেম ওলামাদের ভুল ত্রুটি পাইলে হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ একবার বলছিলেন, হে আলেম ওলামারা, বুখারী শরীফের এলিম শিখছ, বুখারী পড়াও মনে করছ, একদম জান্নাতি জিন্দিগির, জান্নাতি আখলাকের অধিকারী হয়ে গেছ, এলেম শিখলে আর আমল শিখলেই হবে, নিজের ভিতরটারে এসলা করতে হবে না, দোষগুলো পরিষ্কার করতে হবে না? পরে তিনি বললেন, শোনো, তোমরা সকলে শামসুল হকের সামনে মাথা নত করো, এই শামসুল হক দারুল দেওবন্দে বিশ্বের সেরা আলেম ওলামা, বিশ্বের সেরা আলেম ওলামা হযরত শাইখুল ইসলাম মাওলানা হোসেন মদনী রহমতুল্লাহ আলাই, এত বড় আলেম হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, বিশ্বের সেরা এই আলেমদের নিকটে এলমে দিন শিখা সত্ত্বেও হাকিমুল উম্মত মাওলানা থানবীর নিকট যাইতে থাকছে, তার সুবতে যাইতে থাকছে, শুধু এই কারণে ভিতর অহংকারটা বাইর করে, পশুত্বটা বাইর করে যাতে মানুষ হইতে পারে। তিনি বললেন, হে উলামায়ে কেরাম, শুনো, মাওলানা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী আমার শরীরে যতগুলি পশম তার চেয়ে বেশি আমাকে ইঞ্জেকশন দিচ্ছেন আমার ভিতরের পশুটাকে বাইর করে আমাকে মানুষ করার জন্য। তার উসিলাতে আজকে তোমরা বড় আলেমরা আমার কাছে এসে এরকম নত হইতেছ, যে আমার কারণে না, হাকিমুল উম্মতের নজর, দোয়ার, মেহনতের বরকতে।
শুনতেছেন ভাইরা, আজকে এই উম্মতের মধ্যে এলেম আছে, আমল আছে, দিনের খেদমত আছে, মেহনত আছে, কিন্তু কৃষি বিষয়ের কমি, আলেমদেরকে মানা এটা ছুটতেছে, আউলিয়া বুজুর্গানের সোহবতে আসা যাওয়া উঠা বসা, তাদের দ্বারা নিজের তরবিয়ত করানো, এটা পুরানো উম্মতের উম্মতের পূর্বসূরীদের মধ্যে ছিল, উম্মতের বড় অংশের মধ্যে ছিল, আজকে সেটা ছুটতেছে, অন্যদের প্রতি ন্যায় ধারণা ছুটতেছে, ভালো আখলাক ছুটতেছে, কি কথা বুঝেন নাই ভাই? আর যে সাফি হোক, হানাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই মজাবের হোক, সব হক, সব মুসলমান, সকলের প্রতি মহব্বত এবং সদাচার, বিদ্বেষ না, হিংসা না, কাউকে অপমান করা না, এই আদর্শ আজকে আমাদের মধ্য থেকে ছুটতেছে। আমাদের এই অবস্থার সুন্দর পরিবর্তন দরকার কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমরা আমল করব আল্লাহর জন্য আর কারোর জন্য, এটাকে এখলাস বলে আমল করব, সুন্নত তরিকায় এবং ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এটা যেন না ছুটে চেষ্টা করব, আর গুনাহ হলে তওবা করব, গুনাহ না হওয়ার চেষ্টা করব, হালাল খাবো, হারাম থেকে বাঁচব, এইটুকু আমল যদি করা হয় এইটাই জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি আমরা খাটি আল্লাহ মহাদের দ্বারা নিজের তরবিয়ত করাই, তাদের দোয়া নেই, তাদের সোহবতে উঠা বসা করি, হাদিসে কুৎসিত রব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেটা ঘোষণা করে গেছেন, আমাদের নিকট পৌঁছে গেছেন, কুমুল কাউমুল আসহাবিহিম জালিসু, এই আউলিয়া কেরামে খাস বন্দারে এমন জামাত, এমন লোক, এদের সঙ্গে সম্পর্ক বাড়ারা জাহান্নামী হবে না। তাহলে আউলিয়াদের সোহবত এবং তরবিয়ত এবং সম্পর্ক, এটা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি যুক্ত আমল, এই আমলটাকে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। যার খুশি করবে, যার খুশি করলো না, সেটা যার যার নিজের আমলের মোয়ামলা, আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের এলাকায় যে প্রতিষ্ঠান মাওলানা আবু তাহের সাহেবকে আমি বহুবার বলছি যে আপনি এখানে মসজিদ করেন, জিকিরের মজলিস করেন, লোকদেরকে সুন্নত শিখান, গুনাহ থেকে বাঁচার জিন্দগি শিখান, আল্লাহর মহব্বত শিখান, লোকটা একটা বিশাল মাদ্রাসা কায়েম করছে, মজলিস কি করে ভাই? না এইবার সাক্ষী পাওয়া গেছে, মরনা এইবার সাহসী হয়ে গেছে, এখানে উঁচু উঁচু হয়ে দেখিয়ে দিয়ে এত ভাই মুসলমানরা বলতেছেন যে এটা বরকতময় মজলিস, আল্লাহ বলদের এই সিলসিলা, আল্লাহ বলদের ধারাকে রক্ষা করা চাই, আল্লাহ বলদের কথার মধ্যে আজই বরকত, শুনেন একটা এক দুইটা কথা শুনে, এক দুইটা কথা শুনে যে আল্লাহ বলদের কথার দ্বারা জিন্দগির কেমন পরিবর্তন হয় শোনাবো এক দুইটা। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বড় মাওলানা ছিলেন, বড় আলেম, বড় হুজুর, কিন্তু কোন বুজুর্গ ওলিয়ালার কাছে যান নাই কোন সময়। একবার তিনি ভাবলেন যে কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেন যে আমল তো করবা, কোন বুজুর্গের সঙ্গে সম্পর্ক রাখবা, আমি এলেও শিখলাম আমলও করি, এখন আরেকটা যে রইল সেটা কখনো মা সৌদি গেছিলে কি করা লাগবে না, ইত্তা করলাম মানে আমলের জিন্দগি, হ্যাঁ কোনো মা সৌদি কিন্তু রয়েছে কি করে, আচ্ছা যাই যাব কোথায়, দেখলেন যে হাজি ইমদাদুল্লাহ মহাজনের মক্কি খুবই মুত্তাকি, খুবই সুন্নতের অনুসারী, খুবই আল্লাহওয়ালা, তো ওনার কাছেই যাই গেলেন, তো গিয়া বললেন কি বড় আলেম তো কথার মধ্যে একটা চোটপাট ভাব আছে, কি কথা বুঝেন না, চোটপাট মানে এলমের চোটপাট, এলমের রং, এলমি খেদমত জড়িত ওইটা আগে রক্ষা করতে হবে, এই বিষয়টা অহংকার না, বললেন হযরতজি আমার মনটা আপনার কাছে বায়াত হবে, তবে কি আমি তো বোখারি শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, আবু দাউদ শরীফ পড়াই, তিরমিজি শরীফ পড়াই, হাদিসের এতগুলো কিতাব সব একলা আমি পড়াই, এজন্য আমি রাত্রে এত সারাদিন মেহনত, সন্ধ্যার পরে মেহনত, এসা পর্যন্ত মেহনত, পরে শুই, তো একটু মাথা ঠান্ডা না হলে আবার দিনে আলেমদের খেদমত কেমনে করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের খেদমত কেমনে করব, এজন্য তাহাজ্জুদের এই ভারটা আমার দিয়ে কি কথা বুঝেন নাই,
তাহাজ্জুদ পড়া ভোর রাত্রে সময় যাবে অনেক, যেহেতু ঘুমটা ছুটবে, মাথাটা ঠান্ডা হবে না, দিনে আমার এই এত ভারী কাজগুলো করা মুশকিল হবে, এজন্য তাহাজ্জুদের আমলটা আমার দিয়েন না। এটা যদি পারেন তাহলে আমি বায়াত দিতে পারি, তাহাজ্জুদ না পড়ার শর্ত গ্রহণ করলে আমি আপনার নিকট বায়াত দিতে পারি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকিরমুল্লাহ ছিলেন মহামনীষী, বিশাল দিলের মানুষ, তারা ছিলেন মহাসমুদ্র, যে যেভাবে আসছে আসুক, শুরু করুক, পরে আল্লাহই আগে বাড়াই দেবেন। কামিয়াবি তো কামসে হবে, কাজ করলেই কামিয়াবির রাস্তা খুলবে, তাই না? ইবতিদা করনা হে মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, আল্লাহর পথে পা বাড়াইলে বাকি রাস্তা আল্লাহ মদত করে আগাইয়া দেন, পার করাইয়া দেন। মোহাম্মদ দুন আলম মে এই যাকর পুকার আয় কি জিসে কো ইয়ার নে চাহ উসি কো ইয়াদ ইয়ার আয়। আল্লাহর মোহাম্মদ, আল্লাহর মোহাম্মদ যেই বন্দাকে টান দেয় সে আল্লাহর আল্লাহর দিকে দৌড় দেয়। রশিদ আহমদ গঙ্গুহী যখন আমার নিকট আসছেন আল্লাহর মহব্বতই তাকে টাইনে নিয়ে আসছেন, তা আমি রাজি হই, বাকিটা আল্লাহর মহব্বতের টাইনে আগে নিয়ে যাবেন। দূরদর্শী মানুষ ছিলেন, আল্লাহর উপর ভরসাকারী মানুষ ছিলেন, বললেন যে ঠিক আছে আপনি আসছেন আল্লাহর তালাশে, ঠিক আছে, এইভাবেই বায়াত হয়ে যান। একটু জিকির করতে পারবেন কিনা, কারণ কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বা আল্লাহ আল্লাহ জিকির বা দুরুদ শরীফ পড়লেন, একটু জিকির আজকের সময় দিতে পারবেন? জি সেটা পারবো, পরিমাণ একটু কমায় টমায় দিয়ে, কি কথা বুঝেন না? বলে আচ্ছা ঠিক আছে। বায়াত হলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ, কি কথা বুঝেন না? তো ওই যে আল্লাহ পাক বলছেন হাদিসে কুচিতে, হ্যাঁ, পৃথিবীর কোন হুজুর আছেন মজাহ ওয়ালা মজাহ বিরোধী, এই হাদিসটাকে অশুদ্ধ গায়ের সহি অগ্রহণযোগ্য বলতে হিম্মত আছে? আসমানের নিচে কোন আলেম আছেন এরকম একজন? হ্যাঁ, তো ওই যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ওনাদের সঙ্গে সম্পর্ক রাখলে, একটু উঠা বসা করলে এই লোক হতভাগা থাকবে না, গ্যারান্টি। ওইটার জন্যই তো দৌড়েছেন, ঠিক আছে, বায়াত করছেন। এখন এত রাত আজকে থাকবেন এখানে, থাকছেন, ওই যে এসার নামাজের পরে ঘুমাবেন, ঘুমায়ও গেছেন। ভোর রাত্রে ওই খানকার লোকেরা উইঠা উজু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এখন যার যার মতো নিজ নিজ জায়গায় গুনগুন করে চুপচাপ। এখন এত মানুষের জিকিরের গুনগুন আওয়াজ, মন কারা প্রাণ কারা মধুর আওয়াজ, কেউ বসে কান্নাকাটি, এই কান্নাকাটির আওয়াজ, গুনগুন জিকিরের আওয়াজ, মধুময় আওয়াজ। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী, গঙ্গুহীর ঘুম ছুটে গেছে, এদিক ওদিক চুপচাপ চোখ দিয়ে তাকায় তাকায় দেখলেন, ইস কি লোকগুলো কেমনে আল্লাহর ডাকে, আরে কেমনে আল্লাহর জন্য কান্দে, ও হো কিভাবে নামাজ পড়ে, কি যে আল্লাহর জিকির করে, আহা পাগল বানায় ফেলেছে মনটাকে। জি উঠে মুর্ধে তেরি আওয়াজ, ফের দ্বারা মধ্যে বুঝি আন্দাজ, মুর্দা দিল জিন্দা হয়ে যেতেছে আল্লাহ পাকের নামের যে আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ শুনতেছেন ভাই, আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হয়, আশেকু কা মিনা ও জাম। হ্যাঁ, বোতলওয়ালারা মদের বোতল টানে, আল্লাহর প্রেমিকরা আল্লাহর নামের জিকিরের মধুর বোতল পান করতেছে। আহা, ভাবলেন যে আমি গিয়া না আমার জায়গাতে তখন পড়াবো, এইখানে তো আর বোখারি শরীফ পড়ে দিছি না, আজকে রাত্রি অন্তত দুইটা রাখা চারটা রাখা পড়ি, আজকে অন্তত পড়ি, আজকের দিনটা পড়েনি। উঠলেন গিয়া উজু করলেন, দুই চার রাকাত যা পারছেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ কাকে বলে, তাহাজ্জুদ কয় রাকাত, এটা আরেকটা অধ্যায়, মানুষ এগুলো খোঁজখবর রাখে না, ভালো মতো এলেম জানা নাই, আন্দাজি হইচই করতেই থাকে, কি কথা বুঝেন নাই? এখন বলতে গেলে অনেকে ঝগড়া করবে, জন্য বলতেও হিম্মত হচ্ছে না, কারণ বলতে হলে এটা আমার ফিনিশিং দিতে হবে। মানুষ আজকে দারুণ অজ্ঞতার শিকার, বড় কঠিন দুরবস্থার মধ্যে আছি আমরা, কেউ মনে করে তাহাজ্জুদে 2000 রাকাত, কেউ মনে করে সর্বনিম্ন 100 রাকাত, আজিব মামলা, যাই হোক চলেন। ভোর রাত্রে পড়ে বা ঘুম থেকে জাগলে পড়ে, আসলে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় এশার নামাজ পড়ার পর থেকে। ভোর রাত্রে হল তাহাজ্জুদের সর্বোত্তম সময়। কথা বুঝতে পারতেছেন আপনারা? এজন্য ঘুমানোর আগেও যদি তাহাজ্জুদ পড়েন সেটা তাহাজ্জুদেরই ফজিলত অর্জন হবে, এর পক্ষেও হাদিস আছে। কথা বুঝতেছেন ভাইরা? ভোর রাত্রে বললে এটা বেশি দাম। যাই হোক, এই বুজুর্গ তিনি ওই দিন তাহাজ্জুদ পড়লেন, পরে গেলেন যে কালকে থেকে তো ব্যস্ততা আর পারবো না। পরের দিন ভোর রাত্রে চোখ খুলে গেছে, অটোমেটিক ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। কি রে, চলো উঠি যাবে, আজকেও পড়ি। আরে রোজই ভোর রাত্রে চোখ খুলে যায়, রোজই উঠিটা তাহাজ্জুদ, অনেক দিন যাইতেছে এখন আর তাহাজ্জুদ ছুটে না। পরে তিনি বললেন, আরে হাজি সাহেব, এর একটা কাম শর্ত আমারটা মানলেন, কিন্তু করা তো লাগলো আপনারটাই। আপনি বলছেন তাহাজ্জুদ না পড়ার শর্তেই মুরিদ করলাম, তাহাজ্জুদের শর্তই তো মারা লাগলো, অবশ্যই তো শর্তই পূরণ করা হচ্ছে। আপনি যাদেরকে বায়াত করেন তারা তাহাজ্জুদ পড়েন, তাদেরকে তাহাজ্জুদ পড়তে উপদেশ দেন, যদি এটা ফরজ ওয়াজিব না। কিন্তু আমার তো শেষে ওইটাই করা লাগবে, ওই যে আল্লাহ সুবতের বরকতে আল্লাহ খাস রহমত নাজিল হয়, সেটার বরকতে আমল আসান হয়, ইবাদত আসান হয়, আল্লাহকে রাজি করার যে বেকুলতা সৃষ্টি হয়, এমন একটা নূর অন্তরে নাজিল হয়, আল্লাহ পাক দান করেন। শুনতেছেন ভাইরা? একটা ঘটনা হলো না, আর একটা ঘটনা শুনে, সেটাও এক মজার ঘটনা। সে এক লোক নামাজ পড়তই না, দাঁড়িয়ে শুনলো পোতাবে একদম মাশাআল্লাহ, এক মুঠ ডান দিক থেকে, বাম দিক থেকে, তুতি নিচের দিক থেকে। অনেক বন্ধুরা বলেন দাড়ি খালি একটু কোন রকম একটু ছোট্ট খাটো রাখলেই আর একটু চোখ দিয়া টের পাইলেই এটা দাঁড়িয়ে হয়েছে। আপনাদেরকে এই মাপটা বলছে কোরআন শরীফের কোন আয়াত আল্লাহ পাক? এই যে মাপটার বয়ান দিলেন একটু ফিক্সড, এটা কোন হাদিসের আলোকে? এই হাদিস কি বুখারীতে আছে? প্রিয় বন্ধুদেরকে জিজ্ঞাসা করি, যারা এই ধরনের কথা বলেন, ইসলামের এই অধ্যায়টুকু যেটা আপনারা চিত্রিত করেন, এটাকে মাপকাঠি যেভাবে বয়ান করেন, এটা মুসলিম শরীফের কোন হাদিসে আছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ভান্ডারের কোন হাদিসে আছে? আপনারা কি বলবেন সেটা? আপনারা তো খালি বলেন যে কোরআন হাদিসই আমাদের দলিল। কোরআন হাদিসের কোন জায়গা আছে এই কথা? এটা কি খেয়াল খেয়ালের কথা না, চিন্তা থেকে তৈরি কথা না? কি হলো মুআমালা মুসলমানদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ভান্ডারে সব জায়গাতে দেখতে পাই যে বুসসারে মুআফুল্লাহ, মোজ খাটো করো, দাড়ি বাড়াও। আর দাড়ি বাড়াইলে কোন পর্যন্ত বাড়াবে? সাহাবিরা আমাদের জন্য নবীর আমলের মডেল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক মুঠ হলে পরে কাটতেন। ফুকাহায়ে কেরাম লিখছেন সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত হয় যে দাড়ি লম্বা করতে যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাঁটু পর্যন্ত নিয়ে পৌঁছাবে, নাভি পর্যন্ত, হাঁটু পর্যন্ত সীমা আছে কি নাই? সাহাবিদের আমল থেকে প্রমাণিত যে মা না আলাইহি ওয়াসাহাবি, আমি যেই তরিকার উপর, আমার সাহাবিরা যে তরিকার উপর, এটা দিন, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবি যখন এক মুঠ হইলে কাটতেন, বোঝা গেল এক মুঠ হইলে কাটা এটা বৈধতা। কি কথা বুঝেন না? এটা এই তরিকা, এক মুঠের পরে কাটেন, এর এর আগে থেকে কাটা, এটা ইসলামের কোন কিতাবে আছে? রসুল্লাহ সাল্লাহ আসলাম তো দাড়ির মধ্যে খেলাল করতেন, এক মুঠ না হলে খেলাল পরে কেমনে? খেলাল করতেন এইভাবে যে দাড়িতে পানি দিয়া পরে এখানে একটু পানি দিয়ে পরে আঙ্গুলগুলো দাড়ির ভিতরে এইভাবে ঢুকাই দিতেন এবং বলতেন হা কাজা আমার রানী রব্বি, এইরূপই নির্দেশ করছেন আমার আল্লাহ আমাকে। দাড়ির মধ্যে এভাবে আঙ্গুল ঢুকায় খেলাল করতে নির্দেশ করছেন রব্বুল আলামিন। এটা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, দুটো আমরে ইস্তেভাবি, এটা কি কথা বুঝেন নাই? কিন্তু এত ছোট রাখলে দাড়ি খেলাল করার এই সুন্নত জীবনের পালন করবেন কিভাবে? পারবেন তো না। তো প্রতিদিন কতবার উজু করবেন? দাড়ির খেলাতে সুন্নতের এই মহা ঘাটতি থেকে যাবে নাকি? এটা কি দিয়ে পূরণ করবেন? কি হলো ভাইদের, শুনতেছেন ভাইয়া? তো ওই ভদ্রলোক দাড়ি পছন্দ করতেন, দাড়ি রাখতেন, নওয়াব সাহেব মানুষ, দাড়ি বড় বড় সব দিকে, নামাজ একত্রও পড়ে না, টুপি একটা মাথায় দিয়ে সুন্দর দাড়ি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেন আর মুরলিপনা করতেন, চালিশি করতেন। নামাজ পড়তেই না। তো কোন দিনদার লোক আলেম মানুষ যদি চুপচাপ বলতেন যে কাকা নামাজটা পড়তে, নামাজ তো পড়তে মন চায়, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার দাড়ির ভাঁজ ভাঙবে। দাড়ি আশ্রয়া সবসময় খাড়া খাড়া রাখতেন যাতে মোড়ল মোড়ল দেখা যায়, কি কথা বুঝেন নাই? অনেক মোড়ল সাপ খালি লুঙ্গি উপর দিকে উঠায়, এটা এক মোড়লই পোনা কি আছ দেখেন না, ওরা রাস্তা দিয়ে হাটে খালি লুঙ্গি উপরে উঠেতে উঠেতে কোন পর্যন্ত নিয়ে যায় খেয়াল থাকে না। মনে করে আমি মোড়ল মানুষ, লুঙ্গি উঠাইলে বোঝা যাবে, অন্য হলে অন্যরা বুঝতে পারবে না, আরে ভাই লাহাল কি ধরি গেছে। তো এইরকম ওই উনি মোড়লি পোনা দাড়ি ভাঁজ দিয়া একদম টাটকা খাড়া খাড়া রাখা, আরে ভাই সামরিক পজিশন দেখা। আমি নামাজ মানি এবং পড়তেও মন চাই, কিন্তু দাড়ি ভাঁজ ভাঙবে, বারবার উঁচু করবো তো ভাঁজ ভাঙবে না। পরে একজনে বলছে যে হাজি ইমদাদুল্লাহ সাহেব তোমাদের বহুত বড় বুজুর্গ, আপনি কি বলবেন? হ্যাঁ বহুত বড় উনি, আল্লাহ আমার একদিন নিয়েছে, ও দোয়া নিয়ে আসবে গিয়েছে, গিয়ে এখন সবাই বায়াত হয়। ওই মোড়ল সাহেব উনিও গিয়া বললেন যে আমারও মায়া থেকে ইচ্ছা করে, কিন্তু আমি নামাজ তো পড়বো না, পাশে নামাজ তো পড়বো না, এইভাবে পারবেন মায়াত করতে? ওই যে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখ কি তার নজরই হলো, আমি পারবো ওরে দিনদার মানাইতে, করবেন আল্লাহ তাআলা, মায়াত হইতে আসছে অঙ্গীকার করবে আমি আল্লাহর কথা মতো চলবো, রসুল সাল্লামের কথা মতো চলবো, আমি গুনাহ করবো না, এই এগুলির নাম মায়াত। লোকেরা এখন অনেক ভদ্র মুসলমান ভাইরা চিৎকার দিয়া বলে মায়াত কোন কিতাবে আছে, আপনি পড়ছেন কোন কোন কিতাব সেটা লিস্ট শুনি পাগল কোথাকার। হ্যাঁ ইসলাম সম্পর্কে ভয়ঙ্কর বেখবর মিয়া চিৎকার দিয়ে কথা বলো, তোমার লজ্জা করা উচিত ছিল। বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাহাবিদেরকে তিনি ডাইকে বলতেছেন হে আসো তোমাদেরকে বায়াত করব। সাহাবি ইমানওয়ালা তারা কি বায়াত করবেন? পরে হাত দিয়ে হাতে হাত দিয়ে বলতেছেন বলো আমি অঙ্গীকার করলাম বায়াত করতেছি, শেরেক করব না, কাউকে হত্যা করব না অন্যায় ভাবে, জিনা করব না, ব্যভিচার করব না, কাউকে অপবাদ দিব না, আমি মা বাপের নাফরমানি করব না। সাহাবিরা সঙ্গে সঙ্গে বলতেছেন এই হাদিস বুখারী শরীফে নাই কি? উবাদায়ে সামিতের হাদিস বুখারী শরীফে নাই? বুখারী শরীফে খালি আমিন জোরে বলার হাদিস খুঁজা পান, এই হাদিস খুঁজা পান না? বায়াতের হাদিস খুঁজা পান না নাকি? আর বায়াতের কথা বুখারী শরীফে খুঁজবেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন নাই হে রসুল যখন মুমেন মহিলারাও আসেন, পুরুষরা তো আসলে তো বায়াত করবেনই, মহিলারাও যদি আসেন মুমেন মহিলারা ইমানদার মহিলারা বায়াত হইতে, যে কি বায়াত? যে শরীক করবো না আল্লাহর সঙ্গে, কাউকে কতল করবো না, কাউকে অপবাদ দিব না ইত্যাদি। কোরআনের নির্দেশ আল্লাহ পাক বলেন আপনি হে নবী তাদেরকে বায়াত করে নেন। আয়াত নাযিল হলো কিছু মহিলারা আসছিলেনই বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে তাদেরকে বায়াত করে নিলেন পর্দার আড়াল থেকে। বায়াত কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হলো কিনা? কি আজব মানুষ, ইসলাম সম্পর্কে এত জাহালতার মূর্খতার মধ্যে বিবাহ, ইসলামের কান্ডারি হওয়ার জন্য ধৃষ্টতার সাথে দাবিদার হওয়া কতটা দুঃখজনক বেদনাদায়ক। এই ভাইয়েরা কবে ফিরবেন ইসলাম সঠিক আলোর দিকে? শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ আপাতু মিনুনা বিবাহের কিতাব তাকফুরুনা বিবাহ, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, হাদিসের কিছু অংশ আমাদের পক্ষে তা মানি যেটা ওলামাদের পক্ষে আর আরিফিন আউলিয়াদের তাসাউফওয়ালাদের পক্ষে ওই হাদিসগুলি মানি না, এই রোগ ইমান থাকবে? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। নবীরই হাদিসের এক অংশ মানলাম এক অংশ মানলাম না, এটা কি ধরনের ইসলাম আমাদের প্রিয় বন্ধুরা? এই রাস্তা আপনারা শিখলেন কোত্থেকে? এই পাগলামি আপনাদেরকে শিক্ষা দিল কে? এর থেকে মুক্তি না হলে জান্নাতের গেট খুলবে কি? জাহান্নাম থেকে মুক্তি হবে কি? আমরা কি জাহান্নাম থেকে মুক্তি চাই না? আমরা জান্নাতে প্রবেশ চাই না? আর তার জন্য আল্লাহ রসুলের সবগুলো কথাই আমাদের শিরোধার্য করতে হবে না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বিভ্রান্তির শিকার ভাইদেরকে হেদায়েত নসিব করেন। শুনতেছেন ভাইরা?
হাজি ইমদাদুল্লাহ মহাদের মুখের নিকটে এই লোক বললেন, হযরত আমি নামাজ তো পড়ব না, তাহলে কি বায়াত করবেন? বলে বায়াত হন, ঠিক আছে। কি কথা বুঝেন নাই? তার চিন্তা হলো যে হেদায়েত তো আল্লাহর হাতে, নবীর হাতেও না, তা আমার হাতে করতে থাকবে। বায়াত হইতে চায়, অঙ্গীকার করবে, করুক। বায়াত হলেন, আমি আল্লাহর কথা মানবো, রসুলের কথা মানবো, সুন্নত মোতাবেক জীবন গড়ব। এই এজমালি ভাবে যা কথা অঙ্গীকার আদায় হয়ে গেছে, কিন্তু ওনার দিলে দিয়ে পাক্কা, আমার থেকে নামাজের কথা কয়নি, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা চলো যা, গেছে মোড়ল সাহেব চলে গেছেন, যখন বাড়িতে গেছেন মুয়াজ্জিন মসজিদে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ মোড়লের চুলকানি করছে, এই যে চুলকা, হাতে চুলকা, মাথায় চুলকা, পায়ে চুলকা, দাড়িতে চুলকা, খালি দাড়ির চুলকানির চুলে দাড়ির বাজবুল শেষ, এমন চুলকানি উঠছে দাড়িতে গালে, চুলকে একদম বাচ্চা উলট পালট হয়ে গেছে, সব তসমস হয়ে গেছে। পরে তিনি বললেন যে আমি নামাজ পড়ি না, উজু করলে দাড়ির বা ছোট ওই কারণে, বাস তো গেছে, চলে তো উজু করে এই উত্তরটা পড়ে নেই, বাস উজু করলেন ওই উত্তর নামাজ পড়ছেন, লিখছেন এই ঘটনা সাইফুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, মাওলানা জাকির সাহেব রহমতুল্লাহ, এই ঘটনা লিখছেন কে? সাইফুল হাদিস মাওলানা জাকির রহমানের মতো আলেমে দিন বুজুর্গ আল্লাহ। আচ্ছা যাক, গেছে, এরপরে উনি উজু করলেন, নামাজ পড়লেন, চুলকানি শেষ। আবার আসছে মাগরিব, শুরু হলো আজান, শুরু হলো চুলকানি, দাড়ির বাস শেষ, করলেন উজু, পড়লেন নামাজ, গেল চুলকানি বন্ধ হয়ে গেল, এসার আজান শুরু, চুলকানি স্টার্ট, চুলকানির চুলে দাড়ির বাস শেষ, উজু করলেন, নামাজ পড়লেন, আবার গেল উত্তর শেষ, এসার নামাজ তো হলো, ভোর রাতে মুয়াজ্জিনের আজান শুরু, ঘুম ছুটছে, চুলকানি আরম্ভ ভয়ঙ্কর ভাবে, এমন চুলকানি গাল চুলকেতে চুলকেতে অস্থির, তাহলে পানি না দিলে একজনে পানি দেন, গালের মধ্যে পানি লাগাইছে, পানি দিলে আরাম লাগে, ভাস তো শেষ, আরে ভাস তো গেছে, তাহলে চলো উজুই করি, উজু করলে নামাজ পড়লেন। কয়েক হপ্তাহ এরকম যাওয়ার পরে বলে, আরে হাজি সাহেব, আরে পিসা হুজুর একটা কাম করলেন, কথাটা আমার, কথা আমারটা মানলেন, শেষ পর্যন্ত নিজেরটাই মানায় ছাড়লেন, নিজেরটা মানায় ছাড়লেন মানে হাজি সাহেবকে খোদা, আমাদের গায়রিম কল্লিদিন বন্ধুরা, লামজাবি বন্ধুরা, যারা মজাবির মজাবের আলেমদের কথাবার্তা শুনলেই খেপেন, কষ্ট পান, তারা আমাদের আলেমদের কথা বুঝতেই আপনারা পারেন না, কি আফসোস, কেন? কুধারণার বদগুমানির কারণে। আমাদের, আমরা কি আমাদের আলেমদেরকে খোদা বলি না নবীর ছোট ভাই বলি? নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। কি এদিক দিয়ে হাদিস সাহেব বায়াত করছেন, ওদিকে আল্লাহর নিকট কামতে দেখছেন, হ্যাঁ ওই ওই কথা ওই লোকে বলছে, মানছেন আমারটা, ঘটাইছেন নিজেরটা, তার মানে দোয়া করে আল্লাহর নিকট মঞ্জুর করে নিয়েছেন, যেমন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামতে থাকছেন, আল্লাহ এই দুইজনের মধ্যে একজন আমার দেন, আল্লাহ পাক উমর ইবনে খাত্তাবকে দিয়ে দিয়েছেন যিনি খোলা তলোয়ার নিয়ে আসতেছিলেন। কি কথা বুঝেন না? রাস্তার মধ্যে একজন বললেন, কোন দিকে? বলে মোহাম্মদের গর্দান কাটার জন্য, কল্লা আনার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের বোন আর ভগ্নিপতির খবর নেন, মানে তারা ধরো ধরে সেদি, আচ্ছা গিয়া দেখলেন যে কি জানি পড়ে, ঘরে ঢুকলেন ও কুরআন শরীফ ডুবে গেছেন, এক বর্ণনা অনুযায়ী সেটা ছিল সুরা তহা, এক বর্ণনা অনুযায়ী সেটা ছিল সুরা তহা, যাই হোক গিয়া বোনকে ইচ্ছা রকম মার দিছে মুখের মধ্যে, চেহারার মধ্যে এমন মারছেন যে চেহারা রক্তাক্ত হয়ে গেছে, অবলা নারী, অসহায়, তার চেহারা রক্ত ঝরে দেখিয়া লজ্জা পাইছেন তিনি, নেতা মানুষ, আগে থেকে আরবের বিখ্যাত নেতা, সেই কারণেই হঠাৎ লজ্জা পাইছেন যে আমার মতো মানুষের এই কাজ, বোন আমার দ্বারা রক্তাক্ত, সমাজে এটা জানলে আমার ইজ্জত কোথায় থাকবে? থামলেন, পরে বললো যে কি পড়তেছিলি? পড়তেছিলাম আল্লাহর কোরআন, দে একটু দেখে, দেওয়া যাবে না, তুমি না পাক, না পাককে দেওয়া যাবে না, কি কথা বুঝেন নাই? এই তখন তিনি বললেন যে যাও তুমি উজু করে আসো, উজু মানে হাত মুখ দিয়ে আসো, যেভাবে আসো,
হযরত উমর গেলেন, হযরত উমর তখন মুসলমান না কাফের, যে তুমি উজু করে পবিত্র হয়ে আসো তারপরে দিব। ওই দেখা দিলেন এইভাবে মুখ ধো, হাত ধো, পা ধো, এই মাথা মশা করো, এটা উজু, এটা করলে তুমি পবিত্র হইবা। তখন তোমার কি কথা বুঝেন নাই, তখন আমি তোমার তোমার হাতে এটা দিব। হযরত ফাতেমা, ওই হযরত উমরের বোনের নাম কি ফাতেমা, হযরত ফাতেমার এই আমলের দ্বারা কি বোঝা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরআন উযু সহ ধরতে বলছেন না, উযু ছাড়াও ধরা জায়েজ বলছেন। উযু ছাড়াও ধরা যদি জায়েজ হইত এই শিক্ষাই পাইতেন, তিনি উমরকে বিনা উযুতে ধরতে দিলেন না কেন, এই কথা বুঝেন নাই আপনারা? আমাদের ওই বন্ধুরা, এই ভদ্র বন্ধুরা যারা বলেন কোরআন শরীফ এখন বিনা উযুতে ধরা জায়েজ, কি সব কি মহাজ্ঞানীর দল আপনারা! হ্যাঁ, সাহাবিদের ইসলাম আর আপনাদের ইসলাম কোথায়, আসমান জমিন থেকে পার্থক্য হয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ ঘটাইতেছেন, নিজেরা এই কর্ম করতেন এক কথা, মুসলমানদেরকে এই কর্মের জন্য দাওয়াত দেন, কি বলবো! আল্লাহ তাআলা রহমত করুন, আল্লাহ পাক হেদায়েত নাজিল করুন। শুনতেছেন ভাইর, হানাফি মজাবে উজুর মধ্যে নিয়ত করা সুন্নত কিন্তু ফরজ না, সাফি মজাবে উজুর মধ্যে নিয়ত করা ফরজ, কি কথা বুঝেন নাই? এখন এই তো চাপটারে গেলে আবার বিষয় লম্বা হয়ে যাবে, আমি আপনাদের নিয়ে কি করবো, আপনারা এখানে মাহফিল দুই তিন দিন দেন, আর আমি আসলে পরে আপনারা দলবন্ধা আমাকে বলবেন যে আপনার যত ঘন্টা মন চায় বলতে পারেন, আমাদের কোনো বাধা নাই। এইরকম নিশ্চয়তা দিলে আমি ইনশাআল্লাহ তাসাও বলবো, যখন আল্লাহ যেটা তৌফিক দেন কোরআনের ব্যাখ্যা বলবো, হাদিসের ব্যাখ্যা বলবো, কখনো মসলা মাসাইল বলবো, কখনো হানাফি মজাবের মসলা বলবো দলিল দিব, কখনো সাফি মজাবের মসলা বলবো দলিল দিব ইনশাআল্লাহ। শুনতেছেন ভাইয়েরা আপনারা? আল্লাহ তাআলা কবুল করেন, আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দিন ইনশাআল্লাহ। এখন কথা প্রসঙ্গে আসলো কারণে, যেহেতু মজহাব নিয়ে এখন লড়াই চলতেছে, অনেক ভাইরা চালাইতেছেন, এজন্য একটু একটু টাচ দিই খালি, কি কথা বুঝেন নাই? সাফি মজহাবে উজুর মধ্যে নিয়ত কি ফরজ, আর আমাদের হানাফি মজহাবের কত হল ফরজ না সুন্নত। হ্যাঁ, হানাফি মজহাবে, হ্যাঁ ইমাম সাহাবি ফরজ বলেন, হানাফিরা সুন্নত বলে, কাফেরেরা এরা নিজের মাথা থেকে বলে, কোরআন সুন্নাহ দলিল নেই, কি কথা বুঝেন নাই? কি বিপদে আমাদেরকে ফেলবার চেষ্টা করতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা রহম করেন। হানাফিদের নিকট হাদিস শরীফের প্রতিটি মসনা মাসায়েলের ক্ষেত্রে হানাফিদের নিকট হাদিসের এই পরিমাণ দলিল আছে, এই বিশ্বের কারো নিকট এতগুলো দলিল নেই। শুনতেছেন আপনারা? এটা আমরা প্রমাণ করে দেখাই দেব ইনশাআল্লাহ তাআলা। না বুঝা হই চুই রুই লাগাই দিয়েছেন আপনারা, যাই হোক, পরে উনি উজু করে আসলে তিনি সুরা ওই কোরআন শরীফের যে লেখা ছিল পৃষ্ঠা গুলো পড়তে দিয়েছেন। আচ্ছা, হযরত তোমার পড়লেন, তখন তো হযরত ছিলেন না, পরে হযরত হয়েছিলেন, পড়ে যে কান্না আরম্ভ করলেন, তাহা মা জালনা আলাইকাল কুরআন লিতাশকা, হ্যাঁ তারপরে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাস তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। আল্লাহ 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 আল্লাহ, ইয়া আল্লাহ, কি ভারী ভারী এক এক আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহর কসম সাত আসমান জমিন থেকে বেশি ভারী এক এক আয়াতের পাক। আমি এটা অর্থ করতে গেলে কথা লম্বা হবে, জন্য সেদিকে গেলাম না রে ভাইরা, ছোড়েন না। হযরত তোমার কানতে থাকলেন, বললেন বস আমাকে নিয়ে চলো, আমি এখনই সেখানে যাব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বদলে গেলেন, মুহূর্তে বদলে গেলেন হযরত তোমার, গেলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট, তলোয়ার তো ওই যেভাবে গেছেন নেতা মানুষ খোলা তলোয়ার নিয়ে বাড়িছেন, এটা আবার খাপে ভরবেন, ওইভাবে গেছেন। দূর থেকে যখন দেখছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অন্যান্য সাহাবীরা কয়েকজন উমরকে দেখা যায়, বললেন যে না জানি কি মতলব, সবাই প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষা দিতে হবে আজকে, ওকে তলোয়ার নিয়ে আসে এদিকে।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষ ছিলেন, তিনি বললেন থামো তোমরা, ওরে আসতে দাও, ওরে আসতে দাও, ভালো নিয়তে আসলে ভালো, আমরা বলো আমি ওরে দেখে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট, চাও তোমরা আরাম, তোমরা বসে থাকো। গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন করতেছিলেন, শুনতেছেন ভাই? আল্লাহ যার সঙ্গে হয়ে যান সিংহের মতো শক্তি আল্লাহ তাকে দান করেন। হ্যাঁ, ওমর নিকটে আসলেন, রসুল সাল্লাহ রাস্তা নিচে আগে গেলেন, সব সকলকে বাদ দিয়ে নিচে আগে চলে গেলেন, ফোর তার কলার ধরে এক টান মারলেন, ওমর একদম উপরে পড়ে গেলেন। রসুল্লাহ সাল্লাহ রাস্তা বললেন, ওমর এখনো সময় হয় নাই হক কবুল করার। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হক কবুল করার জন্যই আপনার কদমে নিজে থেকে উৎসর্গ করার জন্য এখানে হাজির হয়েছে। কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন, সাহাবায়ে কেরামের কাফেলা এমন জোরে তাকবীর দিলেন কাবা পর্যন্ত সেটা প্রতিধ্বনিত, কাবা থেকে পর্যন্ত শোনা যেতেছিল। জিবরীল আমিন ছুটে আসলেন, জিবরীল আমিন সঙ্গে সঙ্গে ছুটে আসলেন আসমান থেকে, আল্লাহ পাক পাঠাইছেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তাবসাল আহলুস সামায় বি ইসলাম ওমর, ওমরের ইসলাম গ্রহণের কারণে সমগ্র আসমানের ফেরেশতারা আনন্দ উদযাপন করতেছে। শুনতেছেন ভাইরা? কি চাইছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আল্লাহ পাক মঞ্জুর করছেন, হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমারটা মানছেন, আমারটা ঘটাইছেন নিজেরটা, এটা করলে কয়েই মুর্শেক করে আল্লাহ, কয়ে উনি ঘটাইছে ওর পীরে ঘটাইছে, এই কথার ব্যাখ্যাও শুনতে রাজি না, এমন সাদা মাঠা বুদ্ধি গানের অধিকারী আমাদের এই মুসলমান ভাইয়েরা। হ্যাঁ, কোরআন সুন্নাহ তো গভীর গানের বিষয়, এত বেশি সাদা মাঠা, এত অতিরিক্ত সোজা, এই সোজা হলে কোরআন হাদিস বুঝবার মাথা তো থাকে না লোকের, কোরআন হাদিস তো তাফাক্কুফি দিনকে চায়, গভীর সমদের বিষয়, গভীর জ্ঞানের বিষয়, কি কথা বুঝেন না? বাকি রইল ওই যে প্রসঙ্গ টাঙ্গলাম, হানাফি মজাবে উজু ফরজ না, শুনল কি যে পার্থক্যটা কি হবে, বলে এই ঝগড়াটা লাগাইলেন কেন, না লাগাইলেন, যারা বলছে ফরজ আপনারা বলতেন ফরজ, লাগা ঝগড়াটা লাগানো হয়নি সমাধানের জন্য, সেটা কি? এক মুসলমান ভাই এসা ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার একটা ভুল হয়েছে। সে কি? উজু করলাম, দৌড় দিয়ে আসেন দোকান থেকে, নিয়ত করতে মনে ছিল না, এমনি উজু করে এসে নামাজ পড়ে ফেলেছে, এখন আমি কি নামাজ আবার করবো নাকি দৌড়াবো? হানাফি আলেম তো বললেন যে আপনার নামাজ হয়ে গেছে, আমি তাহলে একটু জলদি দোকানে যাওয়া লাগে, ঠিক আছে তো যা, নামাজ হয়ে গেছে, কি কথা বুঝেন নাই? যদি নিয়ত ফরজ হইতো উজুর মধ্যে, আরে নিয়ত করে নাই, তাহলে এই লোকের নামাজ হইতো? উজুই হয়নি নামাজ হইতো কিভাবে? আবার কি নিয়ত করা, উজু করা লাগতো না নিয়ত, আবার নামাজ পড়া লাগতো না? কিন্তু হানাফি আলেম এই কথা বলতে পারলেন, কারণটা কি? দলিল অনেক, তার মধ্যে একটা হলো যে এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা, হযরত উমরকে কোরআন শরীফ ছুঁইতে দিলেন, পড়তে দিলেন, অথচ কোরআন ধরার জন্য উজু করতেই হবে, কি কথা বুঝেন নাই? সব সাহাবীদের নিকট এটা একদম দৃঢ় সিদ্ধান্ত, উজু করতে হবে, বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না। তো হযরত ফাতেমা যে দিলেন, বোঝা গেল তিনি জানতেন যে ওই উজু করতে বলছেন এটা উজু করা জরুরি কারণে, এটা তালিম পাইছেন। আর হযরত উমর কাফের ছিলেন, কাফের কোন নিয়ত শরীয়তে গ্রহণযোগ্য না, কি কথা বুঝেন নাই? কাফের নিয়ত করলে কাফের নিয়ত কি গ্রহণযোগ্য? মুসলমান হলে মুসলমানের নিয়ত গ্রহণযোগ্য, কাফের নিয়তের তো কোনো গ্রহণযোগ্যতা নাই, তো ওনার নিয়ত করলেই কি? তো নিয়ত যখন করছেনই, নিয়ত ছাড়াই তো উনি আপনার উজু করছেন, মুসলমানই না তো নিয়ত কি? বিনা নিয়তে উনি খালি উজু করে আসছেন, হাত পাও ধুয়ে আসছেন, তো নিয়ত ছাড়াই তো উজু শুদ্ধ মনে করলেন হযরত ফাতেমা। আর এই সংবাদটা পূর্ণ পৌঁছছে রসুল্লাহ সাল্লাহ আলাইহিস নিকট, তিনি তো ওই ধমকাইলেন না, রাগ করলেন না, এই ও তো কাফের ছিল, ওর নিয়ত গ্রহণযোগ্য না, অতএব ওর উজুই সহি হয় নাই, তুমি কোরআন শরীফ দিলা কেন, এমন কোন প্রমাণ তো নাই। এই প্রমাণের কারণে হানাফিরা বলেন
যে নিয়ত শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এইখানে তো আবার ও তাকে বললেন না তুমি ঠিক করো নাই, তাহলে বোঝা গেল যে নিয়ত ছাড়াও উযু শুদ্ধ। কি কথা বুঝেন নাই? তো কোরআন সুন্নার দলিল প্রমাণাদির ব্যাপারে দলিল কোরআন সুন্নার থেকে দলিল প্রমাণ উপস্থাপনার পদ্ধতিগত কারণে কারো একটা সিদ্ধান্ত হয়, কারো আরেকটা সিদ্ধান্ত হয়। ইমাম সাহেব রহমাল্লাহ বললেন ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমদিন না নাওয়া, হাদিস শরীফে আছে আমল নিয়তের উপর নির্ভর করে, আমল নিয়তের উপর নির্ভর করে। এখানে নিয়তি করেন নাই, উজু হয়নি, কারণ আমল একটা উজু একটা আমল, আমল নির্ভরশীল নিয়তের উপরে, তার তো নিয়তি ছিল না, কাজে উজু হয় নাই, ওর নামাজ হয় নাই, যাও আবার নামাজ পড়ো, উজু করো ফের নামাজ পড়ো। কি কথা বুঝেন নাই? কিন্তু এইখানে কথাটা কি আমল নিয়তের উপর নির্ভর করে, আমার কথা বুঝেন আপনারা? হানাফিরা এখানে বলেন যে আমল হুজুর নিয়তের উপর নির্ভর করে, কথাটা একটু ব্যাখ্যা করবেন না? আমল নিয়তের উপর নির্ভর করেন মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়া, আমল নির্ভর করে নিয়তের উপর। একটা ঘটনা আমরা যখন দেখলাম যে নিয়ত নাই তবুও উজুর আমল বহাল রাখা হয়েছে, তাহলে আমল নিয়তের উপর নির্ভর করে বলতে আমরা কি বুঝব? মানে যে নিয়ত না করলেও উজু তো হয়ে যাবে, অতএব আমল শুদ্ধ হয়ে গেছে, উজু শুদ্ধ তো নামাজও শুদ্ধ হয়েই যাবে, বাকি রইল নিয়তের উপর নির্ভর করে। মানে যে এই উজুর নিয়ত করলে উজুর আমলের সওয়াব পাইবা, আর উজুর নিয়ত নাই উজুর সওয়াব পাইবার না, কিন্তু উজু শুদ্ধ এর দ্বারা নামাজ পড়লে তাও হবে শুদ্ধ। আমার কথা বুঝেন নাই? আমল নিয়তের উপর নির্ভর করে, মানে আমলের সব নিয়তের উপর নির্ভর করে। কি এখন আমল নিয়ত করলে সব, নিয়ত করলা না সব পাইলা না, কিন্তু আমলটা শুদ্ধ হয়ে গেছে, মানে উজুটা শুদ্ধ। কিন্তু ইমাম সাহেব রহমুল্লাহর যে যারা অনুসারে তারা বললে যে না আমল নিয়তের উপর নির্ভর করে, মানে আমলের বিশুদ্ধতাই নির্ভর করে নিয়তের উপরে। কি কথা বুঝুন নাই? ওনারা এই অর্থ ধরলেন, এজন্য ওনারা বললেন উজুই হয় নাই, এজন্য নিয়ত ফরজ উজুর মধ্যে। আর আমাদের হানাফি ওলামারা বললেন যে না আমল নিয়ত নিয়তের উপর নির্ভর করে, মানে আমলের সব এটা নির্ভর করে নিয়তের উপরে। সব নিয়ত করলে সব পাইবা, নিয়ত নাই সব পাইবা না, কিন্তু আমলটা বিশুদ্ধ তখনও হয়ে যাবে। এইভাবে হাদিসের ব্যাখ্যার মধ্যে পার্থক্য হওয়ার কারণে একটা আলাদা মজা হয়ে যায়। একজনে বললো ইমাম সাহেব মোল্লার কথাটা আমার পছন্দ হয়েছে, আমি ওইদিকে যোগ দিই। এইভাবে 500 জন ওদিক চলে গেছে, এদিকে 500-700 জন বা 2000 জন করলেন যে আমাদের ইমাম আফগানি মোল্লার কথাটা আমার কাছে ভালো লাগলো। বলে আচ্ছা ঠিক আছে, হযরত ইমাম আবু হানিফার পক্ষে হয়ে গেছে, এখন উনার ব্যাখ্যার অনুসারী শাফি মজাব, ইনার ব্যাখ্যার অনুসারী হানাফি মজাব। আপনি মধ্যখান থেকে আইসা বললেন তুইও কাফের তুইও কাফের, তা আপনারটা কি? তাহলে কি কথা বুঝেন নাই? ও বড়াও কাফের, এই বড়াও কাফের, না তাহলে শাফি ঠিক আছে হানাফি কাফের। কি কথা বুঝেন নাই? এই এইরকম এক পক্ষে নেওয়া গায়ের জোরে হল না? তাহলে উনারা তো দলিলের আলোকে আপনি আমি লড়াই করলাম গায়ের জোরে এবং ঝগড়া করতে থাকলাম, এটা কি ঠিক হল? আমার প্রিয় বন্ধুরা, যে মজাহ এর বিভিন্নতা তাদের একলাসের সাথে কোরআন সুন্নাহর দলিলের আলোকে, এই বিষয়টাকে আপনাদের কাছে সামান্য হলো একটু পরিষ্কার হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহর দিনের যতগুলো কাজ চলতেছে, মাদ্রাসা মসজিদ খানকাওয়ালাদের দুই গুরু, একটা হলো যারা কোরআন সুন্নার বাইরে খানকা চালান, তারা তো দিনের বাইরে আছেন, কিন্তু সেগুলো দিস মহানা জাকেরিয়া সাহেব খানকাওয়ালা ছিলেন, মহানা ইলিয়াস সাহেব রহমুল্লাহ খানকা থেকে তৈরি হয়েছেন, মহানা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসার খানকায় মিলায় তৈরি হয়েছেন। কি কথা বুঝুন নাই? এই আমাদের উপমহাদেশের যত বড় বড় আলেম ওলামা দেখেন সব খানকার মাদ্রাসা থেকেই তৈরি হয়েছেন। তো খানকাও দিন, ওয়াল তসিউদ্দিন, মসজিদ দিন, দাওয়াত দিন, কথা বুঝেন নাই? সব দিনওয়ালাদের উচিত একজন আরেকজনকে মহব্বত করা, ভালোবাসা, কেউ কারোর বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করা ঠিক না। সকলে নিজেকে গড়ার চেষ্টা করি, দিনের কাজ করি। যারাই দিনের কাজ যেখানে করতেছেন এটা সামান্য, কাফের মুশরিকদের কুফরির অভিযানের চেয়ে অনেক ভয়ঙ্কর, তুফানি গতিতে। আমরা সব হকওয়ালারা দিওয়ালারা মিলে যতটুকু দিনের খেদমত করতে পারতেছি সবটাকে মিলাইলে ওদের কুফরি শক্তির প্রচন্ডতার সম্মুখে এটা সামান্য। কাজে নিজেদের মধ্যে লড়াই না কইরা প্রত্যেকে দিনের কাজ, দিনের কাজে আগে বাড়েন, সহি তরিকা মোতাবেক দিনের কাজ করতে থাকেন, একজন আরেকজনের জন্য দোয়া করেন, একজন আরেকজনের জন্য কে মহব্বত করেন, আপনি আপনার কাজ নিয়ে আগে বাড়তে থাকেন। বললেন না যে হুজুর আপনি খালি বোখারি নিয়ে ব্যস্ত, আমাদের কাজে তো আসেন না, আপনি আমাদের বিরুদ্ধে আসেন। তাহলে এই বদগুমানি করে দিনের কাজের ক্ষতি করেন না, নিজের আখেরাত বরবাদ করেন না। কি কথা বুঝেন নাই? মোমেন তো পরস্পর ভাই ভাই হয়ে থাকবেন। হযরত আবু বকর নিজের জায়গায় কাজ করতেছেন, হযরত উমর নিজের জায়গায় কাজ করতেছেন, সাহেব ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নিজের জায়গায় কাজ করতেছেন, হ্যাঁ না, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাক সহি শুদ্ধ করে শিক্ষা দিতেছেন, নিজের জায়গায় কাজ করতেছেন, সাহেব ইবনে সাবিত ফতোয়া দিতেছেন, নিজের জায়গায় কাজ করতেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পুরা যে কোথায় কোথায় পৃষ্ঠাগুলি আছে একত্র করে সেটাকে একসাথে তৈরি করতেছেন, সন্নিবেশিত করতেছেন, দিনের কাজ করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিন রাত 24 ঘন্টা মসজিদে নববীতে বসে খালি হাদিস মুখস্থ করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন, দিনের কাজ করতেছেন। দিনের কাজ বিভিন্ন তর্জের এবং রঙের হয়। আপনি মনে করেন যে আপনারটাই দিনের কাজ আর বাকিগুলো দিনের কাজ না, এটা বিভ্রান্তি, এটা গুমরাহির কথা, এটার থেকে তওবা করা ফরজ। শুনতেছেন আপনারা? ইসলামের এক অংশ দিন আর এক অংশ দিন না, যেটা আপনি ধরেন নাই। এরকম বলে আখেরাত কেন বরবাদ করবো আমরা? শুনতেছেন ভাইয়েরা? সব দিনওয়ালা দিনের আমল আর কাজ করতে পারার জন্য শুকর গুজারি করি, অহংকার ত্যাগ করি, জবান নষ্ট করার ত্যাগ করি। আল্লাহ পাক আমাদের সংশোধন করেন, আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলি ওয়াসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফিক লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুল লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল খায়রান লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, আল্লাহুম্মা আসলিহ উকুতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা আতি নুফুসানা وزكها أنت خير من زكها أنت وليها مولا আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের প্রতি রহমত নাযিল করেন, সমস্ত মুসলমানের প্রতি রহমত নাযিল করেন, আমাদেরকে ঈমানে কামিল দান করেন, সমস্ত মুসলমানকে ঈমানে কামিল দান করেন, আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, সমস্ত মুসলমানকে ঈমান দ্বীনের সহিহ বুঝ দান করেন, আমাদেরকে কামিল হেদায়েত দান করেন, সমস্ত মুসলমানকে কামিল হেদায়েত দান করেন। হে আল্লাহ আমাদেরকে ঈমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপরে মজবুত বানায় দেন, সমস্ত মুসলমানকে দিন ইমান ইসলামের উপরে মজবুত বানায় দেন, আমাদেরকে উলামায়ে দিন আউলিয়ায়ে উম্মত আকাবের দিনের আজমত মহব্বত শ্রদ্ধা ভক্তি নসিব করেন, সমস্ত উম্মতকে দৌলত নসিব করেন। আল্লাহ যেখানে যারা দিনের কাজ, দিনের মহব্বত এবং খেদমত করতেছেন আপসে মিল মহব্বত নসিব করেন, একজনের বিরুদ্ধে আরেকজনের বদগুমানি, অহংকার, দাম্ভিকতা, কাদা ছোড়াছুড়ি, এই অভ্যাসকে নেক আখলাকে আপনি পরিবর্তিত করে দেন, সকলের ভিতরে মহব্বত, খায়ের কাহি, কল্যাণ কবিতার মনোভাব এবং সুন্দর চরিত্র আপনি পয়দা ফরমায়া দেন। রসুল্লাহ সাল্লাহ আসলামের মহব্বত, আপনার মহব্বত আপনার আমাদের অন্তরে প্রবল থেকে প্রবল করে দেন। সুন্নত মোতাবেক দিনের কাজ করার, এলমে দিন মোতাবেক দিনের কাজ করার ফিকির এবং তৌফিক আপনি আমাদের দান করেন, এই মাহফিলকে কবুল করেন, এর ব্যবস্থাপক, উদ্যোক্তা, সহযোগিতাকারী এবং শ্রবণকারী, অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে মাফ করেন, সকলকে দুজাহানে পুরস্কৃত করেন, সম্মানিত করেন। আল্লাহ দিনই প্রতিষ্ঠানকে কবুল করেন, দিনই মার্কাজকে কবুল করেন। আল্লাহ বলুন বহুত মেহনত করে আমাদের মন আহত হয়েছে, মাদ্রাসা চলতে কায়েম করছেন এবং চলতেছে, চালাইতেছেন। আল্লাহ তাকে আরো মদত করে, নুসরত করে, তার হাতকে শক্তিশালী করে, তার সঙ্গে আনসার বহুত বহুত আপনি দান করেন, এলমে এলমি আমলি ভাবে, মালি ভাবে সহযোগিতা করার জন্য বহুত আপনার বন্ধুদের আপনি দান করেন। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত জন্য মজবুত একদিনই ঘাঁটি রূপে কবুল করেন। আল্লাহ কাবির দিনের শক্তিশালী একদিনই মারকাজ রূপে কবুল করেন। আমাদের উলামায়ে দ্বীনের সবগুলো দিনই মারকাজকে, দিনই মাদ্রাসাকে মস্ত বড় দিনের ঘাঁটি রূপে কবুল করেন, হক জিন্দা হওয়ার জন্য কবুল করেন, বাতিলের দূর বাতিল থেকে উন্মত রক্ষা পাওয়ার জন্য কবুল করেন। আমাদের যে মুসলমান ভাইয়েরা দিন প্রচার করতে গিয়ে দিনের নামে ভুলের শিকার, বিভ্রান্তির শিকার, আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন, এই বিভ্রান্তি থেকে ভুল থেকে ফিরবার তৌফিক দান করেন। চায়ের মোজাবি হক আমাদের বিশ্ব বিখ্যাত উলামায়ে দ্বীন এটাই প্রচার করছেন, বলছেন এবং কোরআন সুন্নাহর আলোকে সেটাকে প্রতিষ্ঠিত করছেন। হানাফি মোজাবের বিরুদ্ধে বা যে কোনো চায়ের মোজাবের কোন মোজাবের বিরুদ্ধে যারা বলতেছেন তাদেরকে হক কবুল তৌফিক দান করেন, এই বিভ্রান্তি ছড়ানোর থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। সরল সহজ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তি থেকে আপনি হেফাজত করেন, তাদের ফাঁদে পড়া থেকে হেফাজত করেন। উপমহাদেশের মুসলমানদেরকে দীন ইমান ইসলাম রক্ষার জন্য হানাফি মোজাবের উপর আপনি মজবুত বানায় দেন, প্রতিষ্ঠিত বানায় দেন, অটল অবিচল বানায় দেন। আপনি মদত করেন, আপনি সাহায্য করেন, আপনি হেফাজত করেন। হে মহান আল্লাহ, হে মেহরবান, হে দয়াবান, কবুল করেন, কবুল করেন। সকলের মুশকিল আসান করেন, সব পরেশানি থেকে মুক্তি দান করেন। সকলের ঘরে ঘরে পেশোয়ার রহমত আর বরকত নাজিল করেন। সকলের রিজিকে বরকত দেন, সকলের স্বাস্থ্যে বরকত দেন, সম্মানে বরকত দেন, শত্রুদের থেকে হেফাজত করেন, হিন্দুদের থেকে হেফাজত করেন, দুর্ঘটনা থেকে হেফাজত করেন, অপমান থেকে হেফাজত করেন, সম্মান মর্যাদার জিন্দগি দান করেন, বরকতময় জিন্দগি যার করেন। যার যে কোনো আবেদন আছে আপনার নিকট, যার যে কোনো ফরিয়াদ আছে আপনার নিকট, হে মহান আল্লাহ, হে মেহরবান মালিক, আপনি নিজ দয়া কবুল করেন, নিজ দয়া কবুল করেন, নিজ দয়া কবুল করেন। নিজ গুণে কবুল করেন, আল্লাহ আমাদের কোন আমল কবুলযোগ্য না, আমাদের কোন আমলই কবুলযোগ্য না, আমাদের জিন্দগির কোন একটা হালত একটা নিঃশ্বাসে কবুলযোগ্য না। মেহরবান, হে দয়াবান, হে রহমান, হে গফফার, হে করিম, আপনার সুন্দর সুন্দর এই সকল মহান নামের সিরা আমাদেরকে মাফ করেন এবং কবুল করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদের না যান দান করেন। আমাদের মা বাবাকে মাফ করেন, দাদা দাদি দাদা শ্বশুর শাশুড়িকে মাফ করেন, আমাদের আসাদামকে মাফ করেন, আমাদের যারা যে কোনো ভাবে খেদমত করছেন, মহব্বত করছেন, তাদের মাফ করেন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আপনার সন্তুষ্টির পথ আমাদেরকে দেন, সিরাতুল মুস্তাকিমের হিদায়ত আমাদেরকে দেন, এবং তমাম গুমরাহি থেকে, জাহান্নামি এবং লানতি রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, তমাম উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সারা বিশ্বব্যাপী মজহাবের বিরুদ্ধে এবং হকের বিরুদ্ধে আমাদের আইনের দিনের বিরুদ্ধে যারা কথা বলতেছেন তাদের সকলের জবানকে এই অন্যায় থেকে আপনি বিরত করে দেন, বিরত হওয়ার গায়ের থেকে ইন্তজাম করে দেন, গায়ের থেকে ইন্তজাম করে দেন, আপনি গায়ের থেকে শুনো সুরত পয়দা ফরমায়া দেন, ওলামায়ে দিনকে ওলামা হককে আপনি মজবুত করে দেন, শক্তিশালী করে দেন, আপনার গায়েবী কুদরত দ্বারা বলিয়ান বানায় দেন, আপনার গায়েবী কুদরত দ্বারা বলিয়ান বানায় দেন, আপনার আসমানি কুদরত দ্বারা বলিয়ান বানায় দেন। আমাদের আহলে হকের প্রতিনিধি মাদ্রাসা দিনই মারকাজকে এক একটা শক্তিশালী অপ্রতিরোধ একটা শক্তিশালী দিনই ঘাঁটি বানায় দেন, আল্লাহ শক্তিশালী মজবুত আপনি দিনই কেল্লা রূপে কবুল ফরমা, সকল আমায় দিনের হায়াতে বরকত দেন, সকল দিনের খাদেমদের জিন্দগিতে বরকত দান করেন, মালে দৌলতে এলমে বরকত দান করেন, আপনি সকলের আহলে হকের সকলের কদমকে, সব মুসলমানের কদমকে হক সহকারে জমায়া দেন, অটল অবিচল অনল বানায় দেন, হকের ব্যাপারে সব মুসলমানকে আপোষহীন বানায় দেন। আল্লাহ আমাদের জিন্দগিতে আপনি রহমত দান করেন, বরকত দান করেন, নূর দান করেন, আপনার খুশি আমাদেরকে খুশি ফরমান, আপনি আমাদের জন্য রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমাদের প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমাদেরকে মাফ করে দরবদত پھرتا ہوں تیری یاد میں، کیا مزہ پاتا ہے دل فریاد میں، اپنا نام یہاں پر دینے جنو سارا جیون مسلمان بھائی دیر کا سیبا میں گھٹتے تھا توفیق دان کرے اللہ اپنی قبول کرے نشرت بھاوے نرموہ بھاوے اپنار خوشیر تلا سیبا میں گھٹتے تھا توفیق دان کرے আপনার মহিমান্বিত দিনের মহব্বত অল্পদ আমাদেরকে নসিব করে সমস্ত মুসলমানকে নসিব করে এই মহিমান্বিত দিনের খেদমতগার সে মহা আইমা দিন আইমায় মজায় গোলমায় দিন মহাদেশীন ভোগার গ্রাম আউলিয়ায় উম্মতের মহব্বত শ্রদ্ধা ভক্তি আমাদের সকলের অন্তর দান করেন সমস্ত মুসলমানদের অন্তর দান করেন কোন ফেতনাকারী কোন বিভ্রান্তি সৃষ্টিকারী বিভ্রান্তির শিকার যাতে মুসলমানরা না হয় আপনি হেফাজত করেন হেফাজত করেন হেফাজত করেন মদত করেন মদত করেন মদত করেন আপনার নিকট ফরিয়াদ আপনার নিকট কান্নাকাটি আপনার নিকটই আমাদের নিবেদন আপনার দুয়ারই আমাদের মিনতি আপনার দুয়ারই আমাদের কাগজ মিনতি ফরিয়াদ শ্রবণকারী নিজ দয়াতে আমাদের ফরিয়াদ কবুল করেন ইয়া রব্বুল আলামিন আমাদের অন্তরে ঈমানের মহব্বতকে বর্ধিত করেন দ্বীনের মহব্বত সুন্নতের মহব্বতকে বর্ধিত করেন শক্তিশালী করেন অটুট বানায় দেন অনর বানায় দেন আল্লাহ দ্বীনের বুঝ আমাদেরকে দান করেন এলমে নবুয়তের আজিম হিসা আপনি আমাদেরকে নসিব ফরমান এলমে নবুয়তের সাথে নূর নবুয়ত আমাদেরকে খুব নসিব ফরমান কামিল মুকাম্মল নসিব ফরমান আমাদেরকে কবুল করেন আমাদের ঘরওয়ালাদের কবুল করেন আমাদের সন্তানাদেরকে কবুল করেন আমাদের দোস্ত সমস্ত মুসলমান ভাইদের প্রতি বেশুমার রহমত নাযিল করেন বেশুমার বরকত নাযিল করেন আপনার সন্তুষ্টির ফয়সালা করেন আপনার জান্নাতের ফয়সালা করেন মহান মালিক মেহরবান মালিক দয়া করেন মেহরবানি করেন রব্বানা ربنا تقبل منا ربنا تقبل منا ربنا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين
যারা দেখা করবো একসাইডে আছে আর সাইডে